This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920-র 25তম পর্বে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। কথা বন্ধু কিপ্রিয়া আপনার সঙ্গে আছে এবং হ্যালো 8920 সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, বারবারই বলি। কিন্তু যারা নতুন আজকে যোগ দিলেন তাদের উদ্দেশ্যে বলি, হ্যালো 8920 হচ্ছে আপনার মুক্ত কথা বলার প্ল্যাটফর্ম। এখানে বসে আপনি আপনার জীবনের গল্প একেবারে মন খুলে বলতে পারেন। আমাদের কাছে কিছু কিছু বন্ধু আসেন যারা এসে বলেন যে হ্যালো 8920 হচ্ছে এমন একটা জায়গা যেখানে হয়তো পরিবারের অনেক মানুষ, অনেক কাছের মানুষের সাথে নিজের গল্পগুলো আমরা ভাগাভাগি করতে পারি না, কিন্তু এখানে এসে আমরা ভাগাভাগি করি। লাখো শ্রোতা, লাখো জ্ঞানী গুণী ব্যক্তি সেই গল্পটা শোনেন প্রতি বুধবার এবং শোনার পরে তারা তাদের মূল্যবান মতামত দিয়ে থাকেন। আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না, তবে একটু ব্যতিক্রম আছে আজকের অনুষ্ঠানে। সেটা হচ্ছে গত সপ্তাহে আমরা মিতুর গল্প বাজিয়েছিলাম এবং মিতু সম্পর্কে আমরা শত শত ফিডব্যাক পেয়েছি, কিন্তু সেই ফিডব্যাকগুলো আমরা অনুষ্ঠানের প্রথমে বাজাবো না। আজকে আমরা অনুষ্ঠানের প্রথমেই চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি, যিনি তার জীবনের গল্প বলবেন, নাঈম মোগল, যিনি সুদূর বরিশাল থেকে এসেছেন আমাদের এখানে তার জীবনের গল্প বলার জন্য। এবং ঢাকাতে এসে তিনি আমাদের স্টেশনটি শুনেছিলেন, শোনার পর আমাদের অনুষ্ঠানটি শোনার পরে তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন আমাদের এখানে এসে তার জীবনের গল্প বলার। তো নাঈম মোগলের কাছে আমরা শুরুতেই চলে যাব নাঈম মোগলের জীবনের গল্প জানতে, এবং খবরের পর পর আমরা মিতুকে নিয়ে কে কি বলেছে সেটা জানব, এবং তারপর পর আমরা নাঈম মোগলের যে জীবনের গল্প চলছিল বা চলবে ঠিক সেটাতে আমরা আবারও ফিরে আসব। আর হ্যালো 8920 তে আপনি অংশগ্রহণ করতে পারেন, আপনি জানেন নিয়মটা কি, আমাদের একটি ডেডিকেটেড ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটি হচ্ছে 9115568। আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার। প্রথমে ফোন করে আপনার নামটি বলুন, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, এরপর বলুন আপনার কি বলার আছে। আপনি যদি এখানে অতিথি হয়ে আসতে চান সেটাও বলুন, তবে আপনার গল্পের সারাংশটা আমাদেরকে বলতে হবে এবং অবশ্যই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন আপনাদের জন্য রেডিও স্ট্যাটাস নামে একটি স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে আপনারা আজকের অতিথি নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন, এবং যথোপযুক্ত যদি প্রশ্ন থেকে থাকে এবং যুক্তিযুক্ত যদি মন্তব্য হয় তাহলে অবশ্যই আমরা সেটা আমাদের অন এয়ারে, আমাদের রেডিওতে প্রচার করব। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, দ্যাট ইজ hello8920। যেমনটা কথা হচ্ছিল আজকে আমাদের অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন নাঈম, এবং নাঈমকে আমরা পেয়েছি আমাদের সাথে। নাঈম এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছে, তো নাঈমের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। নাঈম কেমন আছেন?
ভালো আছি, আপনি ভালো আছেন?
জি ভালো আছি। আপনি তো বলছিলেন যে আপনার বাড়ি হচ্ছে বরিশাল।
জি, বরিশালে।
তো বরিশাল থেকে আমাদেরকে কিভাবে শোনেন? বা
আমি আসলে ঢাকা আছি 2 থেকে 2.5 মাসে, বাসাবো, ওখান থেকে রেডিওটা এবিসি রেডিও শোনা, সেখান থেকে আপনাদের 2-3টা শুনলাম, শুনছি আমি, তারপরে এখানে যোগাযোগ করলাম আপনাদের ওভাবে।
আচ্ছা আচ্ছা, এমনি ঢাকাতে আপনি কোথায় থাকেন?
ঢাকাতে আমি আছি আসলে বাসাবো বাগান বাড়িতে।
এমনি আপনি পেশায় কি করতেন বা করেন?
আসলে মূলত আমি স্টুডেন্ট, ফাইনাল ইয়ার পড়তেছি বাংলা।
আচ্ছা, অনার্স ফাইনাল ইয়ারে আপনি বাংলায় পড়াশোনা করছেন। আজকে আপনি যে জন্য আমাদের স্টুডিওতে এসেছেন আপনার জীবনের গল্প বলার জন্য, তো আমরা সেই জায়গাটায় যেতে চাই, চলুন শুরু করা যাক।
বিষয়টা হচ্ছে আমার,
আপনি একটু মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলবেন।
আমার মামাতো বোন আছে একটা, মানে আমার মায়ের চাচাতো ভাইয়ের মেয়ে, ওরা আসলে দু বোন এক ভাই, ওকে আমি ছোটকাল থেকেই চিনি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাসা থেকে ওদের দূরত্বটা একটু দূরে, আমাদের ওয়ার্ডটা, আমাদের বানারপাড়া পৌরসভা, আমাদের ওয়ার্ডটা হচ্ছে 2, ওদের ওয়ার্ডটা হচ্ছে 6, মানে 2-3টা রাস্তার পরে ওদের ওখানে। আর আমার নানা বাড়ি ওখানে, আর মামার বাসা ও জায়গায়। আর ওদের বাসার সামনে হচ্ছে আমার বোনের বাসা, মেজ বোনের বাসা। তো ছোটকাল থেকে, যেহেতু মামা তো বোন, ছোটকাল থেকে দেখে আসছি। আর দ্বিতীয় কথা হচ্ছে ছোটকাল থেকে অনেক সুন্দর, আমি জাস্ট ওকে হাফ প্যান্ট পরা থেকে দেখছি একদম। তো আমি আসলে মূলত এগুলো তো যখন ক্লাস 6-7 উঠি তখনই আমার ভিতরে আসলে কাজ করে এই জিনিসগুলো, প্রেম ভালোবাসা জিনিসগুলো। তো আমার বিদ্যালয়টা হচ্ছে আমাদের বাসার একটু সামনে, ওটা হচ্ছে বানারপাড়া ইউনিয়ন রেজিস্ট্রেশন পাইলট, আমি ওখানে পড়াশোনা করতাম। ও তখন মনে হয় ক্লাস 4-এ পড়ে, তো নাজিরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়। সেক্ষেত্রে ওরকম যাইতাম যাইতাম, তো আমার ফ্রেন্ড সার্কেল দিনের মতো সাইকেল ছিল, আমি ছোটকাল থেকে সাইকেল চালাইতাম। তো নানুর কাছে যাইতাম সবসময়, প্রতিদিন বিকেলে যাইতাম, আর মূলত উদ্দেশ্য তো ওকে দেখার জন্য। তো দেখতাম যে বাড়ির আশেপাশে যে মেয়েদের নিয়ে বিকেলবেলা খেলা করতেছে বাসের সামনে উঠানে, তো এর থেকে ওর সাথে দেখা, ও আমাকে চিনতো, আমি ওকে চিনতাম। তো দেখা দেখে দেখে আস্তে 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 এরকম একটা সম্পর্কের সাথে হয়নি বলে, তো আমার একটা মামা তো গেছে, মানে আমার আপন মামা, আমার বড় মামার ছোট ছিল বসির। তো আমি যখন ক্লাস 6-7 উঠলাম তখন ওনা ক্লাস 4-এ পড়ে এরকমটা। অতটা তো বুঝতাম না। ও একদিন বশিরের কাছে বললো, আমার মামাতো ভাইটার কাছে, আসলে নাইম ভাই মানে আমাকে পছন্দ করে, আসলে কেমন জানি তাকায় তাকায় এরকম, আসলে ওনাকে মানা করে দিস, আসলে আমরা আত্মীয়স্বজনের মধ্যে এগুলো পছন্দ করি না।
আপনি কেমন তেমন করে তাকাতেন নাকি?
তা তো অবশ্যই, ওখানে যেতাম তাকাতাম।
কিভাবে তাকাতেন তখন? আপনি কিসে পড়তেন?
আমি প্রথম ক্লাস সেভেনে, আমি সাইকেল নিয়ে
ক্লাস সেভেনে। আপনি এইভাবে তাকিয়ে থাকতেন মানে কি কি করতেন আসলে?
আসলে ওটা আমি আসলে আপনাকে বুঝাতে পারবো না, আসলে আমার ওটা হচ্ছে আর্থিক যেটা টান ভিতর থেকে, সেরকম কি জানি মনে হতো যে আসলে এটা কাউকে বোঝানো সম্ভব না। ভালো লাগতো খুব ওকে প্রচুর।
আচ্ছা আচ্ছা।
আর যেহেতু যথেষ্ট সুন্দর ছিল, ওদিক তাকানোর মতো অবস্থান সবারই ছিল, মানে যেই দেখুক না কেন আজ অব্দি এখন পর্যন্ত রাস্তা থেকে যদি হেঁটে যায় না দেখার মতো কেন, যে যত বুড়ো হোক যদি তার চোখের এনার্জিটা থেকে থাকে তাহলে তাকে ওর দিক তাকাতে হবে একবার। ও ক্লাস ফাইভ যখন সিক্স উঠলো ওর স্কুলের ওখানে গিয়ে ঘুরতাম, আমি ক্লাস ফাঁকি দিয়ে চলে যেতাম ওখানে। আর আমি ছিলাম টিউশন নাসরবন্দা কোয়ালিটির, আমার একটা গ্রুপ ছিল, মানে আমি আসলে কাউকে ভয় পাইতাম না, ক্লাস টিচার টিচার ওগুলো কিছু না, আর ছাত্রতাটা ভালো ছিলাম না। বিষয়টা হচ্ছে আমি ওখানে যেতাম, তো আমি শুনলাম যে আমার একটা খালাতো ভাই আছে, আমার সেজু খালা, উনি মারা গেছেন, ওনার ছেলে ওনার ছেলের সাথে মাসুম আমার খালাতো ভাই, ওর সাথে নাকি ওর সাথে সম্পর্ক। আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম যে আসলে ওর নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, ডাকনাম শিমুল। সাইকেল চলে গিয়ে সামনে দাঁড়ালাম, বললাম শিমুল দাঁড়া একটু কথা আছে। তো বললে কি কথা ভাইয়া? তো বলছে এরকম তুমি কি মাসুমকে পছন্দ করো? তো বলছে কে বলছে আপনাকে মাসুমকে পছন্দ করি, আর আপনি কি বলেন পছন্দ করার, এগুলো তো বিশেষ হচ্ছে না, আর এগুলো ফালতুমি, আপনি আমার সাথে কখনো কথা বলবেন না। আমাদের মামা তখন বাট রিলেশনটা খুব কাছে কিন্তু আমরা অতটা যেতাম না ওখানে।
তারপরে আপনার সমবয়সী ছিল নাকি?
আমার ক্লাসমেট।
আচ্ছা আচ্ছা, ওকে।
তারপরে এরকম মাসুমকে আমি বললাম যে মাসুম এই ঘটনা আমি তো গেছিলাম, তোর কথা জিজ্ঞেস করলাম, ও তো নাকচ করলো এবং তুইও তো বললি না, কিন্তু আমি এক জায়গায় শুনছি যে তোর সাথে নাকি ওর সাথে সম্পর্ক আছে। তারপরে তোর সাথে কিসের সম্পর্ক আছে, এগুলো তুই কি বললি? তারপরে আর একটা ছেলে আছে পাশের খোকন, ওদের বাসার সামনেই, ও পড়াশোনা করতো বাট ও করতো নাজিরপুর স্কুলে, ওর সাথে একসাথে ক্লাসমেট, ওর সাথে ঘুরতো। তো ও আমাকে বলছে যে আসলে তুমি তো জানো নাই ওর সাথে, ওর সাথে সম্পর্কটা হয়ে গেছে, এরকম একটা গ্যাঞ্জাম পাকাই দিয়েছে, তো বলছেন তোর প্রমাণটা কি সেটা আমাকে বল। তো বলার পরে ও করলো কি, ও আমাকে একটা চিঠি দিল মাসুমের আইনে, কিভাবে সেটা আমি জানি না, ওর কাছে শিমুলের কাছে সেটা দিচ্ছে। তারপরে আমি মাসুমের কাছে নিয়ে আসলাম, তো মাসুমকে বললাম যে মাসুম তুই তো মিথ্যা বললি, আসলে চিঠিটা তো তোর। তারপরে এরকম করে বছর ছয় মাসের মতো শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আমি ওকে বললাম যে আসলে কি করা যায়, তুই কি আসলে করবি? তাহলে মনে করো আমি ওর থেকে সরে দাঁড়াই, যেহেতু তুই আমার ভাই। ক্লাস নাইন উঠছি তখন, মাঝে মধ্যে কেটে গেল। তো নাইন ওঠার পরে আমার ছোট মামা থাকে কুয়েতে, উনি কুয়েত থেকে আসলো, আসার পরে কি কারণে জানি একটা ওর বড় ভাইয়ের একটা কুয়েত যাওয়ার কথা ছিল, মাসুমের বড় মানে আমার বড় খালাতো ভাই, ওর নাম হচ্ছে ফিরোজ, তো ওর হার্টে জানি কি প্রবলেম ছিল, ওই জন্য টিকে নেই, ওই জন্য যাওয়াটা হয়নি। তো মাসুম ক্লাস নাইনে যখন পড়ি তখন ওই সময় মাসুম পাসপোর্ট করে ও কুয়েতে চলে যায়, একবারে কুয়েতে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে মাসুম আমাকে বললো যে আসলে তুই ওকে দেখে রাখিস, আসলে আমি সত্যি ওকে খুব বেশি ভালোবাসি, আমি ঘুরতে থেকে আসার পরে আমি ফ্যামিলিগত ভাবে যা করার আমি করবো। ও চলে গেল, চলে যাওয়ার পরে আমি আসলে শুনতাম যে ওই এলাকার খোকন, তারপরে বিভিন্ন ছেলে ফোন ওকে ডিস্টার্ব করে। তো আমি তো এমনি বললাম নাসরবন্দা কলেজে ছিলাম, আমার দল ছিল,
মানে আপনি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিলেন মাসুমের জন্য যে না মাসুমের দরকার নেই, আমার দরকার নেই, এবং সেই মাসুম আপনার কাছে দিয়ে গেল যে ব্যাপারটা এরকমই আছে, খেয়াল রাখিস। আচ্ছা,
তারপরে তো আমি ওখানে আমার বন্ধু
বাঘের কাছে বকরি আদি নাকি যেন একটা, আমরা সেই ছোটবেলায় শুনতাম যে আদি মানে আদি মানে বুঝতে পারেন
আদি? হ্যাঁ,
আদি তো নিশ্চয়ই বুঝতে পারবেন না যে ওই যে জমি আদি করার যে ব্যাপারটা থাকে সেটাই, বাঘের কাছে বকরি, বকরি মানে হচ্ছে ছাগল, ঠিক আছে, এটা গ্রাম্য শ্লোক বলে,
আমাদের গ্রাম্যবাসী বলে পাতিশিয়ালের কাছে মুরগি,
ওকে ঠিক আছে। তো তারপরে কি
হলো? আমি আমার বন্ধু বান্ধব নিয়ে সবসময় মানে ওর ক্লাস টাইমে মানে স্কুল টাইমে যখন স্কুলে যেত সকাল নয়টায়, আমি হাজির হয়ে যেতাম যখন নয়টায় সাইকেল নিয়ে, তিন চারটা সাইকেল নিয়ে বন্ধু বান্ধব সবাই হাজির হইতাম, মানে কেউ ডিস্টার্ব যেত না করে। আবার যখন লেজার দিত আমি পাঁচ মিনিট আগে মানে স্যারকে বলতাম স্যার আমি একটু বাইরে থেকে আসি, আমি সাইকেল নিয়ে আগে চলে যেতাম, ওদিকে লেজার টাইমে গিয়া নিয়ে আসতাম, মানে দেখতাম, কথা বলতাম না পিছনে, কিন্তু ও আমাকে খেয়াল করতো, আমাকে এটাও আমি বুঝতে পারছি যে আসলে ও আমাকে অনেকটা পছন্দ করে। তো এরকম বন্ধু বান্ধব যাচ্ছে যাচ্ছে, তারপরে খোকনের সাথে তো বিরোধ আমার সবসময় লেগে থাকতো, ওই ছেলেটা যে খোকন বাসার সামনে, ওকে যথেষ্ট ডিস্টার্ব করতো সবসময়, রাত হোক দিন হোক ওদের বাড়ির চালে ঢিল মারতো। তারপর আমি এরকম অনেক দিন কাটে যাবো, একদিন রাস্তা বসে আবার ধরলাম যে শিমুল এরকম মাসুম তো চলে গেছে, তো মাসুম তো আমাকে তোমার কথা দেখে রাখতে বলছে, তো আমি এর জন্য এখানে আসি, আর খোকন তোমাকে ডিস্টার্ব করে? তো বলতেছে খোকন না আসলে মূলত ডিস্টার্বটা আপনিই করতেছেন আমাকে এখন। তো বলছে এটা কিরকম হলো, আমি হচ্ছে তোমার ভাই, আমি তোমাকে ডিস্টার্ব করবো এটা কি বল? বলছে আপনি ভাই মাসুমও ভাই, এবং আমি তো আপনাদের অন্য চোখে দেখিনি, আপনারা কেন এরকম করতেছেন, আমি কখন ডিস্টার্ব করতেছি, আমি তো আর কখনো কিছু বলতেছি না, সেটা ওর ব্যাপার। তারপরে এরকম আমি চলে আসলাম, দুই তিন দিন রাগ করে আমি যাইনি, তো সেটা জানানোর পরে আমার যে মামাতো ভাই, আপন মামাতো যেটা, বড় মামার ছেলে বশির, ওকে একদিন আমার বাসা আসলো। আসার পরে বলছে, নাই এরকম তুমি নাকি নাজার বিস্কুট দিকে যাও না, কে বলছে কথাটা? বলছে এরকম শিমুল বলছে, তোমাকে অনেকদিন যাবত দেখাই না, এর জন্য তুমি কারণটা কি বলো তো, অনেক সিলেবাস ডিস্টার্ব করে। এখন মূলত শিমুলই ওকে বলছে যে আমার বাসায় গিয়ে বল। তো বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর তো আমি তিন চার দিন পরে আবার গেলাম যে কি ব্যাপার, তোমাকে নাকি কে ডিস্টার্ব করে, তুমি বশির কাছে বলছো? বলছে না তো, আমি তো বশির কাছে বলিনি। তো বলছে বশির যে আমাকে বললো, এর জন্য আমি আসলাম, মূলত আমি আসতাম না। তারপর বলছে আসতে আসছেন, ভালো করছেন, তো প্রতিদিন আইসেন, কিন্তু অন্য কিছু ভাবেন না। ঠিক আছে, ভাবলাম না। তারপরে তো এরকম প্রতিনিয়ত আমি আসতাম যেতাম, কথা হতো এরকম। কথা হওয়ার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে মাসুমকে আমি ফোন দিলাম, মাসুম আমাকে ফোন দিয়েছে, আমার বাসার তখন একটা ফোন ছিল, তখন সম্ভবত ক্লাস টেনে পড়ি আমি। মাসুম ফোন দেওয়ার পরে মাসুম আমাকে বললো যে নাই এরকম, মানে ওর আর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওদের বাড়িতে, ওদের বাসা হচ্ছে আমাদের পৌরসভার বাইরে দুই এক মাইল দূরে এরকম। তো এরকম আমার বাসার পাশে একটা মেয়ে আছে লাকি, তো বাবা তোর সাথে বিয়ে ঠিক করে রাখছে আমার, তোকে আমি শিমুলকে দিয়ে দিলাম, তুই ই করে রাখ। তারপরে আমি তো মনে মনে আসলে অনেক খুশি হয়েছি যে আসলে ভালোই হয়েছে, যে যখন বলছে। তারপরে বিভিন্ন কথাবার্তা বলছিলাম, ওটা আসলে সঠিক আমার মাথায় আসছে না এখন। তারপরে পরের দিন আমি গেলাম আবার স্কুল টাইমে, তখন ছিল রবিবার আমার মনে আছে, শনিবার দিন দুর্গা পূজা ছিল। রবিবার দিন যাওয়ার পরে আমি শিমুলকে বললাম যে এরকম মাসুমের সাথে তোমার কালকে কথা হয়েছে, মাসুমের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ওদের বাড়ির পাশে, ও তিন বছর পরে আসবে, এসে ওর বাড়ির পাশে একটা মেয়ে আছে লাকি, ওকে বিয়ে করবে এরকম। তা বলছে ভালো কথা, তাতে আপনার সমস্যা কি? তার আমারও বাকি, সেটা মাসুমের ব্যাপার। তারপর বললাম যে এটা কি বলো, মাসুমের ব্যাপার, তুমি মাসুমকে পছন্দ করো না? বলছে আমি কখনোই পছন্দ করি নাই, আর এগুলো হচ্ছে ফালতু কথা, আমি তো মাসুমের সাথে কখনো কথাই বলেন, আপনি এগুলো কি বলেন? আপনি আসলে মূলত এই যে দুই তিনটা বছর ধরে আমাকে ডিস্টার্ব করতেছেন, কিসের জন্য করতেছেন সেটা বলেন। মূলত বিষয় হচ্ছে আমি আর পিছিয়ে যাইতাম, ও সবকিছুই বুঝতো, কিন্তু প্রতিমিত আমাকে অপমান করে দিত রাস্তা, সেখানে এমন ভাবে কথা বলতো যে মনে হয় যেন আমাকে চিনিয়েই না। তো এরকম একদিন কথা বলতে বলতে ওই দিন বিকেলবেলায় যখন চারটা বাজে আমি ওখানে গেলাম, তো যাচ্ছি যাচ্ছি হঠাৎ করে বাবার সাথে দেখা যায়, দেখতেছে আমি হেঁটে কথা বলতে যাচ্ছি। তো মামা অতটা মিন করে না, মামাকে আমি সালাম দিয়ে বললাম, মামা ভালো আছেন? বলছে হ্যাঁ ভালো আছেন, তুমি যাও কোথায়? বলছে যে মামা আমি তো বাসা যাচ্ছি, তো ওর সাথে দেখা কথা বলবো। ঠিক আছে বাসা আসো, সে চলে গেছে। যাওয়ার পরে আমি অ্যাট ফার্স্ট ওই দিন ওদের বাসা যাই ওর সাথেই। যাওয়ার পরে মামির সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক, মামিষে যথেষ্ট ভালো মানুষ ছিল। বাসার পরে বসলাম সামনে, আর ওদের পারিবারিক অবস্থাটা বলছি অতটা ভালো ছিল না, মূলত ওদের বাসায় বিদ্যুৎ ছিল না, অনেকটা গরিব ছিল। ওরা আগে ভালো ছিল, আমার বাবা ওর বাবার দোকানে কর্মচারী ছিল এক পর্যায়ে, আমার একটা সময় গেছে আমাদের,
মানে আপনার বাবা ওদের
ওদের দোকানে কর্মচারী ছিল, ওর বাবার দোকানে, আর বাবার তো আরো ছিল কাঁচামালের, ওখানে কর্মচারী ছিল আমার বাবা, ম্যানেজার ছিল ওখানে। ওদের বাসায় যখন গেলাম তো মামি আমাকে বসলো, বললো যে বসো। তারপরে ওর দাদু ছিল তখন, তো দাদুকে দাদু জিজ্ঞেস করলো যে কে আসছে। তো মা বললো যে মুঘল সাহেবের ছেলে আসছে, আশরাফুদ্দিন মুঘল ছিল আমার বাবার নাম, যে মুঘল সাহেবের ছোট ছেলে আসছে। তা বলার পরে আমি ওকে ও সামনে রুমে বসাইলাম, মানে বইটি রেখে ড্রেসটা চেঞ্জ করে সামনে রুমে আসছে। আসার পরে আমি বললাম যে আমাকে আসলে এক গ্লাস পানি খাওয়াবেন? আমি আসলে আপনি করে ডাকতাম সবসময়, আপনি ছোটবেলা থেকে আপনি করে ডাকতাম। তো ও এক গ্লাস পানি নিয়েছিল, অ্যাট ফার্স্ট ওর যে সহানুভূতি, ওর যে স্পর্শটা, মানে আমার ইচ্ছাটা ছিল যে ওর হাতটা আমি ধরবো সেই ধরনের। তো পানিটা দেওয়ার যখন দিল, আমি ওর হাতটা টাচ করলাম, টাচ করার পরে ও আসলে বিষয়টা বুঝতে পারছে। তারপরে ও হাসি দিচ্ছে, হাসি দেওয়ার পরে কথা বললাম পানি দিচ্ছে, পানি খেতে কেমন লাগলো? তারপর বললাম যে আসলে তোমাকে অনুভূতিটা বুঝাতে পারবো না আসলে কিরকম লাগছে, আসলে তো তুমি অবশ্যই বুঝতে পারতেছো, যে তোমার চোখ দেখে বোঝা যায় আসলে কিরকম আমারটা লাগছে।
আচ্ছা ওই হাতটা কি পরবর্তীতে ধুয়েছিলেন নাকি? মানে সাধারণত আমি এরকম একটা গল্প
শুনি, মূলত টাচ হচ্ছে অন্য কিছু।
আমি আর ফ্রেন্ডের গল্প জানি এরকম, যে ভালোবাসত এবং প্রথম স্পর্শ পাওয়ার পরে সেই হাত আর সে সাত দিন না আট দিন ধয়নি, তাতে হাতের
স্পর্শ ধুয়ে নেই, সেটা ঠিক আছে। আমার বসে আমি পাঁচ ছয় দিন আমি ঘুমাতেই পারিনি টোটালি।
ও আপনি হাত তো হত দূরের কথা, আপনি ঘুমাতেই পারেন?
আমি ঘুমাতেই পারিনি, মানে এমন একটা পরিস্থিতি, আমি কখনো অতটা কাছাকাছি, মানে সামনাসামনি কথা বলছি সাইড থেকে, কিন্তু সামনাসামনি এরকম হয়নি, ওই প্রথম।
ছোট্ট একটা স্পর্শের কি পাওয়ার, কি পাওয়ার, অদ্ভুত। তারপর
পানি খাওয়ার পরে তো মামি আসলো যে কি তো আম্মা ভালো আছে? বলছি হ্যাঁ মামি ভালো আছে, তো আপনি বাসায় যান না কেন? তো বলছে যাব অনে, তোমাকে আসতে বলিস। তো মা ওর সময় আসতো না, কারণ ওই আমার সব বাইরে তো লেখাপড়া করতো সময়। ওদিন বাসায় চলে গেলাম, চলে যাওয়ার পরে তো আমার অবস্থা তো একদম নার্ভাস ফিল, একদম মানে এমন অবস্থা হয়েছে যে আমার বাসায় আমি কারো কিছু বলতে পারছি না, আমার চেহারার ভিতরে কেমন যেন একটা আবরণ সৃষ্টি হয়েছে। আসলে কেমন জানি, আমি কখনো সন্ধ্যার আগে ঘরে ফিরি না, মানে সন্ধ্যা আজান দেওয়ার পরে একটু। তো সেদিন একেবারে বাসায় গিয়ে বিছানায় শুয়ে রয়েছি, আম্মা বলতেছে কি ব্যাপার তোর কি শরীর খারাপ? বলছি না আমার শরীর খারাপ না, এমনিতেই শুয়ে রয়েছি। বলতো কি ব্যাপার, কেমন জানি মনে হইতেছে, কি জানি বলবি বলবি? বলছি না আমার কিছু বলবো না, এমনিতেই।
মানে ক্লাস নাইনেই পড়েন?
না ক্লাস টেনে পড়ি।
ক্লাস টেনে পড়ছেন, ওকে।
তো ওর যে স্পর্শের ওটা আমি ভুলতেই পারতেছি না, এমন অবস্থা কোনোভাবেই পারতেছি না, শুয়ে টুয়ে এরকম কাটাচ্ছি। এসার আজান দিছে, আমার নামাজ পড়তে ডাকলো, তো নামাজ পড়ে আমি খাইয়াবো শুইলাম। এরকম ওর থেকে তিন চার দিন তো আমার টোটালি ঘুমিয়ে আসে, আমি দেখা করতাম কিন্তু স্পর্শ হওয়ার পরে আমি এর সাথে কথা বলতাম না, মানে দেখালেও হাসি দিয়ে চলে যেত এরকম। তো হঠাৎ করে আমি একদিন নানা বাড়িতে গেলাম, নানা বাড়ির মানে বিল্ডিংটার পিছনেই হচ্ছে ওদের বাসাটা, মানে দোতলা থেকে ওদের সব দেখা যেত, রুম টুম সব কিছু। তো আমি বসে বললাম যে বসে তুই তো আমার বাসায়, বলছি কেন ভাইয়া, বলছি তুই আমার বাসায় কাজ আছে। বাসায় আসার পরে আমি ওকে বললাম যে বসির একটা কথা বলি, যে কারো কিছু বলবি না তো? বলছে না ভাইয়া বলবো না, বলো তুমি। তো বলার পরে আমি ওকে কি করলাম, বসিরকে একটা চিঠি লিখে রাখছিলাম আগের দিন রাত্রি। আমি আবার খুব সুন্দর করে চিঠি লিখতে পারতাম, আমার অন্য বন্ধু বান্ধবদের আমি চিঠি লিখে দিতাম সবসময়, মানে ওরা আমাকে সবসময় চিঠি লিখতো আমার কাছে আসতো চিঠি লেখার জন্য। ওরা যাই যার সাথে সম্পর্ক থাকতো না, চিঠি সব আমার। তারপরে
এই ফাঁকতালে কি নিজের নামে অনেক কিছু চালিয়ে দিতেন?
না, আমি নিজের নামে কিছু
চালিয়ে।
তারপরে তো ওরকম বসে আসার পর আমি চিঠিটা ওকে, আমি ওই দিন প্রথম আমি প্রস্তাবটা দিয়েছি, আসলে আমি তোমাকে অনেকটা পছন্দ করি, সব
চিঠি লিখে নাম
আমি 16 পেজের একটা চিঠি লিখছি,
16 পেজ
মানে স্টাপলার মাইরে আমি 16 পেজের একটা চিঠি লিখে আমি ওর কাছে দিয়ে দিছি। তারপরে বসির
কতবার মানে পাতা হাতা বাংলা সিনেমাতে যেটা দেখা যায় একবার হচ্ছে না, ঘোষ করে ফেলে দেয়া আবার
না, ওরকম না। আমি আসলে চিঠি লিখতে অনেক আগে থেকেই
এক্সপার্ট ছিলেন, সুতরাং অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছেন,
আর আমার ক্ষেত্রে প্রথম।
যাই হোক, 16 পেজের প্রথম হচ্ছে
সাদা কাগজের একটা করে একটা পেজ ছিল তখন। তো দেওয়ার পরে ওটা
ফুল ফুল ছবি ছবি কিছু আঁকেন
না, ওর ধরনের কিছু না, আসলে ওইভাবে শুধু ভাষা লিখতাম বিভিন্ন।
তারপরে যে ছবির চিঠির ভিতরে অনেক সময় অনেক পারফিউম দিয়ে দেয়, পাউডার টাউডার দিয়ে দেয়, এরকম কিছু ছিল না?
না, সেটা ছিল না, আমি সেটা অনেক পরে করছি।
আচ্ছা, যাই হোক, তো প্রথম চিঠি, তারপর
প্রথম চিঠিটা আমি ওকে দেওয়ার পরে বসি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে পরের দিন আমি বসির তো সন্ধ্যা গেছে, বসির বা প্রতিদিন সন্ধ্যা ওদের বাসায় যেত, সন্ধ্যা পরে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা আড্ডা মেরে বাসা চলে আসতো। তো বসে গিয়ে দিয়ে আসলো, দিয়ে আসার পরে আমি পরদিন সকাল 9টায় আমি সাবেক হাজির। তখন যখন আমি বুঝতে পারলাম যে আসলে ও কেমন যেন একটা ভাব আমার প্রতি দুর্বল দেবের সাথে, আমি বন্ধু বান্ধব সব কাট আউট করে দিয়েছি যে আমার সাথে দরকার নেই, তোরা আসিস না, নিজেই যেতাম তখন। তো আমি জিজ্ঞেস করলাম যে কলকাতা চিঠি দিয়েছিলাম, পেয়েছ?
আচ্ছা, এই ফাঁকে আমি একটু বলে নেই, আমি যত মানে এতদিন পর্যন্ত জানতাম যে স্পিডের রাজা হচ্ছে আমি, কথা বলার স্পিডের, মানে আমার চেয়েও যে কেউ থাকতে পারে মানে এত স্পিডি, এটা আমার আসলে সাক্ষাৎ সামনে দেখা হলো আজকে। আমরা জানি না আমার শ্রোতারা কিভাবে নিতে পারছেন, ইতিমধ্যে বেশ কিছু টেক্সটও পেয়েছি আমি, বেশ কিছু ফেসবুকে দেখতে পাচ্ছি যে স্পিড কমানোর কথা বলা হচ্ছে আজকে নাইমকে। নাইমের এটা ন্যাচুরাল স্পিড এবং নাইমকে আমি বলেছিও কয়েকবার কমানোর জন্য। তো আমার মনে হয় যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে নাইমের কথাটা আপনারা স্পষ্টই বুঝতে পারবেন, কারণ আমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে না।
আসলে মূলত বিষয় হচ্ছে কি, আমি যখন কথা বলি তখন খুবই বেশি বলি, কিন্তু আমি যখন না বলি একদম চুপ, আমি কিন্তু খুব কম কথা বলি, কিন্তু যখন বলি তখন খুব বেশি, মানে আমার খুব দ্রুত কথা বলি, এটা হচ্ছে মূল প্রবলেম। দ্রুত কথা বলে দ্রুত খাইও,
দ্রুত খাও, খানো,
আমার 2 মিনিটের বেশি লাগে না। তা যা হোক,
সবকিছু দ্রুত,
সবকিছু দ্রুত
না, এটার সাথে আপনার আমার মানে দ্রুত মানে দ্রুতর ব্যাপারটার সাথে বেশ কিছু মিল আছে। খাওয়ার ব্যাপারেও খুব দ্রুত খাই আমি, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে আপনার সাথে আমার একেবারেই মিল নেই।
না, স্বাস্থ্য আসলে মূলত আমার ইদানিং, আগে এরকম যে আমি শুকনো টুনের মতোই ছিলাম তখন।
আচ্ছা, অনেকটা। যাই হোক, আমরা মূল গল্পে ফিরে আসি। আপনি বলছিলেন যে প্রথম গল্প চিঠি দেওয়ার পরে আপনার কাছ থেকে জানতে চাইলেন যে চিঠিটা পেয়েছি।
পরদিন সকাল 9টায় যখন আমি ওকে বললাম যে চিঠিটা পেয়েছো, তো বলছে যে হ্যাঁ চিঠি তো পেয়েছি, কিন্তু আসলে আমি ভাবতে পারিনি যে আসলে কোনখান থেকে শুরু করবো, কোনখান থেকে শেষ করবো, কারণ আপনি এত বড় একটা চিঠি লিখছেন যা পড়তে আমার 2 থেকে 3 বছর লেগে যেতে পারে, যেহেতু 16 পেজের চিঠি আমি কিভাবে পড়বো বলেন। তো বলছি তুমি কি আসলে মূলত পড়ছো? সে বলে না, আমি আসলে দেখি মানে এরকম 16টা পেজ ঘুরে আমি রেখে দিছি। কিন্তু তারপরে তো মনটা খারাপ হয়ে গেল যে আসলে চিঠিটা পড়লো না, আসলে বিষয়টা কি। আসলে মূলত আমি যতটুকু ওর চোখ দেখে বুঝতে পারছি যে ও রাতে ঘুমাতে পারেনি, যে আসলে যে চিঠিটা পড়ছে সেটা আমি বুঝতে পারছি, কারণ যখন 3-4 বার সামনে গেলাম তখন কিছু কিছু কথা শুরু করলো, যে ভাষাগুলো আসলে যেমন চিঠির ভিতরে ছিল।
আচ্ছা, আপনি চিঠিতে কি লিখেছিলেন আমাদের একটু বলবেন, কি ধরনের ছিল বিষয়গুলো?
আসলে আমি তোকে আপনি করে বলতাম, পরবর্তীতে আমি আর একটা নাম রেখেছিলাম, সেটা অবশ্য পরে বলি। দৃশ্য হচ্ছে গিয়া, শুরুতে তো আমি অনেক উপমা জানতাম, আমি তোকে উপমা লিখেই শুরু করছিলাম, যে উপমা নাম আমি রেখেছিলাম। তারপর বলতাম যে ভালো আছো অবশ্যই আমি জানি, তারপরে তো বিভিন্ন রকম লিখতাম যে আসলে
ইমোশনাল কথাবার্তা।
হ্যাঁ, যে আসলে প্রতিদিন যাই তুমি আসলে কি মনে করো সেটা আমি জানি না, আসলে বিষয়টা হচ্ছে আমি তো তোমাকে স্পষ্টভাবে বলতে পারতেছি না, আসলে আমি তোমার সত্যিকার অর্থে অনেক ভালোবাসি, তুমি তো সবকিছুই জানো কিন্তু তুমি তো ধরা দিচ্ছ না, আমি আসলে তোমার চোখ দেখে বুঝতে পারতেছি। তারপরে বললো যে বিভিন্ন রকম, তারপরে মানে আসলে হচ্ছে কি, চিঠিটা আমি 3 দিন আগে থেকেই লিখছি, 3 দিন বেশি আমি চিঠিটা লিখছি, যেহেতু 16 পেজের সর্বশেষ যে কথাটা ছিল সেটা হচ্ছে ইয়া, আসলে তুমি আমাকে সায় দিবে কিনা সেটা আমি জানি না, তবে তুমি যদি অন্য কাউকে ভালোবাসো সেটা বলো, আমি নিজের হাতে তাদের কাছে তোমাকে দিয়ে আসবো, কিন্তু এমন কিছু করো না যেটা আমি কষ্ট পাই, মানে তুমি যাই যে করো না কেন আমার চিঠির ভাষাটা ছিল এরকম যে তুমি আমাকে বইলে করো, আমার কোন সমস্যা নেই, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালো ফ্রেন্ড, সমস্যা নেই, আমি তোমাকে পৌঁছে দেবো এরকম। তো পরে তো ওরকম হাঁটতেছি হাঁটতেছি, কিন্তু প্রায় 10 মিনিট হাঁটতেছি, সেদিন হচ্ছে স্লো করে হাঁটলো, হাঁটার পরে ওই চিঠির ভাষাগুলো ভিতরে সেগুলো বলতেছে বলতেছে। তারপরে আমি বললাম যে আসলে কথাগুলো আমার যেমন কেমন পরিচিত মনে হচ্ছে, বলছে না ভাই আসলে এমনিতেই আমি বলতেছি, আর যেহেতু ও মনে হয় ক্লাস 7 এ পড়ে, অতটা চালাক না, ধরা খেয়ে গেছে আমার কাছে আসলে ওই চিঠিটা পড়ছে। তারপরে বলছি আসলে ক্লাস করবো কটা মন্ত্র, বলছে যে ভাই আমি লেজারে চলে যাবো, কারণ আমার ঘুম আসতেছে, এর জন্য শরীরটা বেশি ভালো না, লেজারে কি আমি আসবো? আপনাকে আসতে বললেই বা কি না বললে কি, আপনি তো এমনিতেই হাজির হয়েছেন, মানে আপনি আমার বডিগার্ড, আপনি তো এমনি হাজির। তারপরে এরকম যাওয়ার পরে স্কুল পর্যন্ত দিয়ে আসলাম, আর ওর বন্ধু বান্ধব তো সবাই আসলে ওর বন্ধু বান্ধবের কাছে বলতো আমার কথা, আর আমি যাওয়া মাত্রই ওর বন্ধু বান্ধব আমাকে দেখতো দূর থেকে, হাসাহাসি করতো, ও যে আলাপ করতো ওর বন্ধু বান্ধবের সাথে, এটা আমি বুঝতে পারছি তখন। আর ওদের স্কুলটা ছিল মানে ছেলে মেয়ে অ্যাডজাস্ট একসাথে পড়ায়, তো আমরা তো ওরকম না। তারপরে একদিন ওর একটা বান্ধবী ছিল শাহনাজ নাকি যিনি নাম, দুই তিন দিন পরে আবার গেলাম, তখন আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে বলতেছে ভাইয়া আপনি কি আসলে জানেন যে আপনার যথেষ্ট পছন্দ করে? তারপর আপনার কে বলছে কথাটা, আমি তো ওরা পছন্দ করি না। তো বলে আপনি কি বলেন, ও এসে বলে আপনার পিছনে নাকি আপনি নাকি 3-4 জোড়া জুতো ওর পিছনে খরচা করে বলাইছেন অলরেডি হাঁটতে হাঁটতে, আর আপনি পছন্দ করি না। তারপরে আমি বললাম যে আসলে বিষয়টা ওরকম না, আমার মামা খালাতো ভাইয়ের সাথে বিয়ের কথা, এর জন্য আমি আসি দেশে দেখতে দেখতে, আসলে মূলত অন্য কিছু না। তো বলে আপনি কি বলেন এগুলো, আসলে ও বলে একটা, আপনি বলেন আর একটা, আসলে তো বুঝতে পারতেছি না। অবশ্যই আপনার বোঝার এগুলো দরকার নেই। পরের দিন আবার ঠিক নয়টা আমি হাজির, তো আমাকে বললো যে আসলে আপনি কি বলছেন শাহনাজের কাছে? অবশ্যই আমি তো কিছু বলিনি, কেন? তা বললো শাহনাজ নাকি আপনাকে বলছে আমি আপনাকে যথেষ্ট পছন্দ করি, আপনি নাকি বলছেন যে আপনি আমাকে পছন্দ করেন না, আপনার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা, এর জন্য আপনি আমাকে দেখতে আসেন। আসলে কি মাসুম তো আসলে বাইরে চলে গেছে, আপনি আসলে কি চাচ্ছেন বলেন তো? তারপর দেখলাম যে আসলে সত্যিকার অর্থে ওদের সাথে বিষয়টা আলাপ আলোচনা করে। টেস্ট পরীক্ষার সময় হঠাৎ করে একদিন ওর সাথে বাজারে বসে দেখা, মধ্যখানে আমি রাজশাহীতে ছিলাম আমার বোনের বাড়িতে, মেজবোন ওখানে চাকরি করতো, মেজবোনের হাজবেন্ড মাস তিনেকের মতো, ও দূর থেকে আমাকে দেখছে। দেখার পরে ওর ইঙ্গিতের কারণে আমি বুঝতে, কারণ তো বোরকা পড়তো, ইঙ্গিতের কারণে বুঝতে পারছি যে আসলে ওই। তারপরে পাশে গিয়ে দাঁড়ালাম, আমি আসলো, তো বলছে ভাইয়া ভালো আছেন? বলছি হ্যাঁ। বাজারে আসতো কেন? বলছে ভাইয়া জুতো কিনতে আসছি। তা আপনি ছিলেন কোথায়? কোথায়? বলছি আমি তো আসলে রাজশাহীতে ছিলাম। তা বলছে আচ্ছা ঠিক আছে। তো যাওয়ার পরে চলে গেছে ওর মার সাথে, যাওয়ার মানে পিছন থেকেও তাকাই বসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আমি একটা জুতার দোকানে বসা ছিলাম বাজারের ভিতরে, কেমন আড়াআড়ি ভাবে তাকাচ্ছে তাকাচ্ছে, মানে মনে হয় যেন ভিতরটা দেখার একটা স্প্রিয়া জেগে গেছে মনের ভিতরে, অনেকদিন দেখে নাই সেরকম। তো আমি করলাম কি, আমার বাসায় চলে গেলাম সেদিন রাত্রে, অনেকদিন পরে দেখছি কেমন আনন্দ, সে অনেক রাত পর্যন্ত ওই করতে করতে আবার চিঠি লিখছি, কিন্তু স্ত্রীটা আমি সেদিন দেয়নি, ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে কেমন যেন মনের ভিতর ভালো লাগতেছিল না, আমি সেদিন একটু আগেই চলে গেছি স্কুলের ওইখানে 8:30 সেদিন, প্রতিদিন তো 9টায় যাই, 8:30। তো 5 মিনিট ওয়েট করার পর আমি দেখতেছি 8:35 যখন বাজে ও চলে আসছে। তারপরে তারপরে আমি ওকে বললাম যে কি ব্যাপার, তুমি তো কখনো এই টাইমে আসো না, আজকে হঠাৎ ক্লাসটা? বলছে আপনি কি জন্য? আমি বলছি আমার মনটা ভালো না, এর জন্য অনেকদিন পরে আসছি দেশে, এলাকায় এর জন্য আগে বেরোছি। বলে যে আমার একটা বান্ধবী আছে আগে আসবে ওখানে, এর জন্য আমি আগে বেরোছি। তো বলছে আমি কি চলে যাবো? যে বান্ধবী, তোমার বান্ধবী যেহেতু আসবে ওখানে। তা বলছে না আপনি আসেন, ওই পর্যন্ত আগে চলেন, স্কুল পর্যন্ত চলেন, দেখতেছি। ওর বাসা থেকে স্কুলে যেতে হয়তো বা 3-5 মিনিট লাগে। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম, তো 8:45 বেজে গেছে, বান্ধবী আসতেছে না। তো আমি বলছি কি ব্যাপার, তোমার বান্ধবী আসার কথা, সে তো আসলো না। তারপরে বললো যে ভাই আসলে কি বলবো, তো আসার কথা ছিল, কালকে স্কুলে ছুটির পরে বলছে, কিন্তু এখন আসতেছে কেন বুঝতে পারতেছি না। তো স্কুলের যে নানা যাকে বলে দত্তরী, উনি দেখলো যে আমি আসলে ওর সাথে দাঁড়াই কথা বলতেছি। কথা বলার পরে উনি রুমটা খুলে দেওয়ার পরে, ওর রুমটা স্কুলের যে রুম গুলো আছে ওগুলো খুলে দিয়েছে সব। আমি ভিতরে ঢুকছি ওর রুমের ভিতরে, ওদের যে ক্লাস 7 এর যে রুমটা, ওখানে গিয়ে বসার পরে ওকে বললাম যে কি ব্যাপার, তোমার নার্ভাস নার্ভাস মনে হইতেছে? আসলে সত্যিকার থেকে তোমার বান্ধবী আসবে না, তুমি এমনিতেই আসছো। ভাই কেমন জানি ভালো লাগতেছে না, এর জন্য আজকে আগেই বের হয়ে গেছি। বলছি আসলে সত্যিকার থেকে আমি এরকম, আমার ভালো লাগতেছে না, আমি চলে আসছি। চলে আসার পরে ও মানে এমন ভাবে হাতটা বেঞ্চের উপর রাখা, বই রেখে বেঞ্চের উপর হাত রাখলো, হাত রাখার পর হাতের দিকে, আমার ডান হাতের দিকে আমার নজরটা পড়ছে। বিশেষ দেখলাম যে আসলে মূলত সবার হাতের কর্ত থাকে 20টা করে এক হাতে, হাতের আঙুলের, কিন্তু ওর হাতের কর হচ্ছে 22টা, দুই হাতে হচ্ছে 24টা, আমারও একরকম, ওর হাতের কর 2টা 2টা বেশি।
একটু দেখাবেন? মানে
অবশ্যই, এটা হচ্ছে আমার ডান হাত, ডান হাতে এই যে 2টা কর বেশি।
একটু দেখি আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, এটা একদমই সত্য কথা, আমি নিজে দেখছি। ঠিক এটাকে কি বলা যেতে পারে, মানে উপরে যে 4টা আঙ্গুল, সেই 4টা আঙ্গুলের মাঝের যে 2টো আঙ্গুল, সেই 2টো আঙ্গুলের প্রথম যে করটা থাকে, সেই প্রথম করের জায়গায় যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পাশাপাশি 2টা কর, বাকি সবগুলো ঠিক আছে। তার মানে ওরও একই অবস্থা,
ওরও একরকম। ডান হাতটা আমি দেখছি, ডান হাতটা দেখার পরে আমি হাতের দিকে তাকাই বসছি, তো বলছি কি দেখেন, দেখে হাতটা ঘুরে ফেলেছে। তারপর বললাম যে আসলে কিছু মনে করো না, আমি তোমার হাতটা দেখতে চাই। এবার বলছি কেন, তো বলছি না আমার হাতটা দেখতে হবে। বলছি কেন, আমি তোমাকে হাত দেখাবো না, তো দেখাবো না, হাতটা গুজে ফেলেছে। আমি ঠাস করে হাতটা ধরে ফেলাইছি, ডাইন হাতটা ধরার পরে পিছন থেকে ওর স্কুলে যে দত্তরী নানা উনি এসে বসছে, এসে উনি দেখতেছে যে আমি ওর হাত ধরে বসছি। তারপর উনি কিছু বলেন, দূর থেকে দেখা উনি চলে গেছে সম্ভবত। তো আমি ওর হাতটা ঘুরে দেখে গেলাম, আমি শিওর হলাম যে আসলে ওরকম কিনা, আমার হাতের মতো কিনা। তো দেখলাম যে আসলে দুইটা রক্ত বেশি। বাসায় সেদিন চলে আসে, চলে আসার পরে আমি পরের দিন আবার 8:30 যখন গেলাম, 8:30 ও বের হয়েছে ওই টাইমে, মানে টাইম আধা ঘন্টা অলরেডি এদিকে চলে আসছে।
পরের দিনের কথা আমি আগে আসবো, তারপর আমি শ্রোতাদেরকে একটু পরিষ্কার করছি। আপনি কখন আপনার লাইফে কখন এরকম আর কারো হাতে দেখেছেন?
আমার লাইফে আসলে কারো দেখিনি, এই প্রথম ওর হাতেই।
এবং আমার লাইফেও ঠিক আমি প্রথম দেখলাম যে সাধারণত কর যেরকম হয় হাতের কর, প্রত্যেকটা আঙ্গুলে 4টা করে, 1, 2, 3, 4, কিন্তু আপনার এখানে দেখলাম যে মাঝে দুটোতে 2টা বেশি, অদ্ভুত। এবং আপনিও ওর হাতে দেখলেন যে সেম একই ঘটনা।
তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আমি এরকম দেখছি একটা সিরিয়াল দেখে, তো বিটিভিতে স্পিল বাইন্ডার, তো সেখানে চায়নার একটা ওটা মনে হয় টোটাল, ওখানে দেখছিলাম একজনের হাতে রক নেই, একদম করেই নেই টোটালি, এরকম দেখছি। কিন্তু এরকম আমার মতো কারো দেখিনি আর ওর মতো। তো 8:30 পরের দিন যখন গেলাম, তো যাওয়ার পরে ও আমাকে বলতেছে যে
আপনার হাতের একটা ছবি তুলে রাখা দরকার, কারণ আমাদের শ্রোতারা যদি দেখতে চান ভবিষ্যতে, আই থিঙ্ক আমার মোবাইলে একটা ছবি তুলে রাখি এবং আমরা চাইলে আমাদের ফেসবুকে এটা দিয়ে দিতে পারি। এখন একটু হাত দুটো ধরবেন, বাম হাতেও আছে আপনার?
না, বাম হাতে বলতে আমার বিয়ের পরে, মানে
ওটার পরের কাহিনী, আরেকটা কাহিনী আছে। আপনি দুটো হাতি,
দুটো না,
হ্যাঁ দুটো হাতি পাশাপাশি রাখেন একটু। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা চাইলে ছবিটা আপনার আপনার অনুমতি ক্রমে আমরা ফেসবুকে ব্যবহার করতে পারি। ওকে, আমরা প্রিয় শ্রোতা আপনাকে আপনাদের সবাইকে বলে রাখি, আমাদের একটি পেজ রয়েছে Hello8920-র। Hello8920-র পেজে যদি আপনারা যান তাহলে বিশেষ মিরাকলটা দেখতে পাবেন। আমি আমার জীবনে প্রথম দেখছি, কারণ হাতের দুটো কর একটু বেশি এবং আরো দুটো কর উঠছিল, সেটারও একটা কাহিনী আছে, যেটা সেটা জানতে চাইলে আপনার একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকতে হবে। মিরাকল আসলে লাইফেরই একটা ঘটনা এবং মিরাকল থেকে আমরা কেউই আসলে বাইরে না। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিতে চাই, ফেসবুকের ঠিকানাটা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। আপনি এখানে যোগ দিলে আমরা খুব শীঘ্রই এই ছবিটা ডাউনলোড করবো, এখানে আপনারা দেখতে পাবেন। ওকে নাইম, যেটা বলছিলেন যে পরের ঘটনার দিকে যাই আমরা।
পরের দিন সকালে আবার ওই আমাদের আধা ঘন্টা সময় অলরেডি আগে গেছে ভিতর থেকে নিজেদের, মানে দুজনের অজান্তেই, যে ও জানে আমি সকাল 8:30 আসবো, আমিও জানতাম। আর ফ্যামিলিগত বিষয় থেকে আমি তো নাসুর বন্ধ ছিলাম, আমার তো অতটা খেয়াল রাখতো না। আর আমি তো ওদের বাসায় প্রথম একদিন গেছি, ওদের ফ্যামিলিতে কতটুকু সেটুকু আমি জানি না। তো 8:30 যাওয়ার পরে দেখলাম আমার মনটা অনেক খারাপ। তা বললাম যে কি ব্যাপার, আজকে তোমার মন খারাপ, হাঁটতেছো ওরকম? তা বলছে হাত জোর করছে, দুই হাত, দুই হাত আমার সাথে সাথে বলো, দুই হাতটা জোর করে বলছে ভাইয়া আপনাকে একটা কথা বলি, আপনি আমার বড় ভাইয়ের মতো এবং আপনি আমার বড় ভাইয়ের বন্ধু। ওর বড় যে বড় ভাই সোহাগ, ও আমার ক্লাসমেট ছিল। বলছি কি বলবো তুমি সেটা বলো। ভাই বলছে আপনি প্লিজ আমার সাথে দেখা করতে আসেন না, আপনার কারণ আমার অনেক সমস্যা হচ্ছে। বলছি কি সমস্যা হচ্ছে? অবশ্যই তোমার বলতে হবে। বলছে আপনি যান, বলছে তুমি যদি সমস্যাটা বলো আমি আর কখনোই আসবো না তোমার সাথে, যদি আমার কারণে তোমার প্রবলেম হয় সেটা আমি অবশ্যই দেখবো, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো। সে বলছে আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি তো আপনি প্রমিস করেন না কখন আসবেন না। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করলাম আমি আর আসবো না কখনো, তুমি আমাকে সত্যিকার অর্থে বলো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি অবশ্যই আসবো না। তারপর বললো যে আপনার জন্য আমি কালকে স্কুলে আমি স্যারের মার খেয়েছি। বলছি কেন? আপনি যখন আমার হাতটা জোর করে ধরছেন তখন পিছন থেকে আমার স্কুলের নানা দেখছে, উনি দেখার পরে উনি ওখানে ওদের মতিন নামে এক টিচার ছিল, ইংরেজি টিচার, তো উনি নাকি ওনার কাছে বলার পরে উনি বলছে যে কি আসছিল ছেলেটা, ও আবার কথা একটু কম বলতো বলতো, ওর সান্নাকের কাছে জিজ্ঞেস করছে কে ছেলেটা, ও স্বীকারই করেনি টোটালি, বলেনি, কারণ যেহেতু ও বলেনি এই কারণে আমি পরবর্তী তোর বান্ধবীর কাছ থেকে শুনছি, শাহনাজের কাছ থেকে, যেহেতু যদি বাবার কাছে নালিশ করে যে আমি গিয়ে ওর হাতটা ধরছি তাহলে তো ওর মামা আবার গিয়ে আমার মার কাছে নালিশ করতে পারে, এর জন্য আমাকে বাঁচানোর জন্য আসলে মূলত বলে নাই, এর জন্য ওকে নাকি 20-25টা পিজন ওকে পিঠাইছে অনেক,
মানে এটা আসলে দপ্তরি, ওই যে দপ্তরি দেখছিল সেই দপ্তরি কাজটা
করেছে। তারপর বলছে আপনি যেহেতু প্রমিস করছেন আমি বলছি আপনি কিন্তু এখানে আসবেন না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু প্রমিস করছি আসবেন না। আর আসলে আমি ছোটকাল থেকে আমি খুব এক কথার মানুষ, আমি আর আসলে পরের দিন ওর সামনাসামনে যাইনি, কিন্তু আমি আসলে 2-3 দিন যাওয়ার না পরপর আমার এতটা অস্থির লাগতেছে যে আমি ওর না দেখে থাকতেই পারতেছি না, আমার একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে আর মন মেজাজ খুব খারাপ, খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে, ওদিকে আমার পরীক্ষা এসে গেছে প্রায় 2004 না, তখন এসএসসি পরীক্ষা দেবো। তো মা বলতেছে কি ব্যাপার তোর মন মেজাজ খারাপ, কারণটা কি, তুই পড়াশোনা করো না ঠিকভাবে, তোর বাবা তো চিকচিকি করতেছে, কি করতে চাও তুই আসলে, কি কারণটা? আসলে আমি তো মূলত খুব ভালো ক্রিকেট খেলতাম ওই টাইমটায়, যথেষ্ট ভালো ক্রিকেট খেলতাম। তো বলছে কি হয়েছে? তো বলছে আমার আমি একটু খেলায় ফাইনাল হেরে গেছি, আমার মনটা খুব খারাপ, আমি মানতে পারতেছি না, মিথ্যা বলছে এরকম। তো বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে আমি 4 দিন পরে আমি ওর পুনরায় আমি ওখানে গেছি, কিন্তু ওই রাস্তায় না, তবে আমি দেখতাম আমি আমার মামাতো বউয়ের কাছে শুনছি পরে যে উনাকে প্রতিদিন সাড়ে আটটায় এখান থেকে বের হইতো, কিন্তু আমাকে আসতে না করছে। তো আমি দূর থেকে উঠছে ওদের রাস্তাকে, সবাই আসলে গুরুস্থান নগরী বলে, ওটা মানে উভয় পাশে এমন রাস্তা নাই যে ওখানে কবরস্থান নেই দুই সাইডে। তারপরে আমি একটা কবরস্থানে দূর থেকে আমি তাকাই বসছি, মানে পালাই বসছি দুই দিন এরকম দূর থেকে আমি দেখছি, মানে সামনে যাইনি যেহেতু সাথে আমি প্রমিস করছি সামনে যাবো না। তারপরে এরকম যাওয়ার পর দুদিন পরে একদিন হঠাৎ করে ও যখন কি জন্য জানি ঘুরে গেছে, মানে ওটা হচ্ছে আমাদের নানা বাড়ির পারিবারিক কবরস্থান, ওইখানে বসে ও আমার আসলে ওখানে দেখতে পারছে। দেখতে পাওয়ার পরে ও একটা হাসি দিচ্ছে, হাসি দেওয়ার পরে আমি আসলে বুঝতে পারছি আসলে ওর মাইন্ডটা আসলে রাগটা কমে গেছে অনেকটা। এরকম দুদিন যাওয়ার পরে একদিন আমি এখানে পলাই করছি, ও আবার আসছে হাইটা সাড়ে একটার সময়টা। আমি যে কি ব্যাপার, আপনি এখানে এসে বসে থাকেন, আপনি তো আসতেই না করলাম, তাহলে ওইখানে আসে আর এখানে আসবেন তো ভাবটা কি? যদি নাই আসেন তাহলে আসবেন না, আর আসলে কেন ওখানে পরে বসেন, কারণটা কি? তা বলছে আসলে আমি তো তোমার সাথে প্রমিস করছিলাম যে তোমার সামনে এসে দাঁড়াবো না, কিন্তু আমি তো আসলে থাকতে পারতেছি না, কারণ আমি দূর থেকে তোমাকে দেখি, আমি মূলত তোমাকে তো কষ্ট দিচ্ছি না, যদি তুমি মনে করো যে আসলে এটাও তোমার প্রবলেম তাহলে বলো, তাহলে আমি আসবোই না। তার বলছে প্রবলেম তো অবশ্যই, আপনি সেটা বোঝেন না, এরকম বইলে রাগ করে চলে গেল। আমি আর কোনো কথা বলিনি, ও চলে গেছে। চলে যাওয়ার পরে আবার তিন চার দিন এরকম যাইনি, যাওয়ার পরে মামাতো ভাইটাকে আসলাম সাইকেল নিয়ে নানা বাড়ি, সে বললাম বাসায় বসিট, বাসায় নিয়ে এরকম সেদিন রাত্রে ও আমার কাছেই ছিল, সারাদিন বলো যে কি ব্যাপার নাইম ভাই, আর ও তো প্রতিদিন সন্ধ্যাবেলা বাসায় যাই তুই, তো ওর সাথে এরকম আলাপ হইতে যে আসলে নাইম ভাই কোথায় দেখি না, ওর সাথে আলাপ করতো এরকম। বলছি কেন কি বলে? বলে আসলে তোমার অনেক বেশি ভালোবাসি ভালাইছে, এর জন্যই তুমি তার কষ্ট দাও। বলছি আমি আর কি কষ্ট দিই, সে তোমার সম্পর্কটা কিসের? আসলে তার সাথে আমার তোমার সম্পর্কই হয়নি। তা বলছে সম্পর্ক না, তুমি যদি ফ্যামিলিগত ভাবে ওরে প্রস্তাব দিয়ে নিতে পারো তাহলে রাজি। তুই কি কও, আমরা চার ভাই, আমার এক ভাই বিয়ে করেন, আমি প্রস্তাব দিয়ে এই মুহূর্তে আমি বিয়ে করবো কিভাবে? আর ক্লাস টেনে পড়েন? দুটো কথা হচ্ছে ও তো যথেষ্ট সুন্দর ছিল, ওর পিছনে ক্লাস সেভেন থেকে ওই কি বলে গ্রাম্য ভাষায় রায়বার বলে ওটাকে, ওটা লেগেই থাকতো। প্রস্তাব এমন কোনো দিন নেই যদি ওটা না আসতো, যেহেতু ও যথেষ্ট সুন্দর ছিল। ওর বসে যখন ঘুমালো রাতে তিনটে উঠে আমি একটা চিঠি লিখলাম, চিঠি লিখে ওকে পাঠালাম যে এই ব্যাপার, আসলে তুমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি কি করবা? এরকম বলার পরে আবার পরের দিন চিঠি বসির কাছে দিয়ে বসির বাড়ির স্কুলে পৌঁছে দিয়েছে, আমি যাইনি। আবার তিন চার দিন পরে বসির আসছে বাসায়, এসব বলছে যে আজকে তোমার যাইতে বলছে। কয়টায়? এরকম বিকালবেলা তোমাদের কবরস্থান ওই জায়গা, ওখানে তিন চারটা নারকেল গাছে, মানে একটা ভূতুর একটা পরিবেশ, ওখানে অন্য কেউ আসে না। আসলে তিনটা চারটা বাজার পরে লোপানোর জায়গা ভয়তে, তো আমি দেখলাম যে ও আসছে, একটা নীল রঙের একটা ড্রেস পরা ছিল, ড্রেসটা আসলে অনেক সুন্দর দেখাইতো। আর দ্বিতীয় কথা হচ্ছে সেই নীল রঙের ড্রেসটার অন্যটা আজও আমার কাছে আছে এখন পর্যন্ত, আমি নিয়ে আসছিলাম, সেটা অবশ্য পরে বলি। গিয়া সাত আট মিনিট সামনাসামনি দাঁড়াই বসছি, কিন্তু কোনো কথা হয় না ওর সাথে, ও আমার দিকে তাকাই পড়ছে, আমিও তাকাই পড়ছি। তারপরে চলে গেল, আমি আর ডাক্তার দিইনি। তারপরে পরের দিন আবার সেই একই দিন সাড়ে আটটা আমি গেলাম, যাওয়ার পরে দেখতেছি ও আসতেছে না। তো নয়টা সাড়ে নয়টা বেজে গেছে, আসে না, ওদিকে স্কুলেও ঘন্টা পড়ছে, আমার স্কুলে ঘন্টা পড়ছে, আমি সেদিন আর স্কুলে যাইনি, আমি চলে গেছি ওর স্কুলের এখানে। বাইরে থেকে ঘুরতাম দেখতাম আসলে কোন বেঞ্চে বসে আছে, আসলে ওকে আমি দেখতে পারতেছি না। আম্মা সেদিন হঠাৎ করে স্কুলে গিয়েছে আমার খুঁজতে, স্কুলে গিয়ে খুঁজতে গিয়ে তো দেখা যায় আসলে আমি স্কুলে নেই। তা আম্মা কি করলো, হঠাৎ করে নানা বাড়িতে চলে আসে, নানা বাড়িতে চলে আসার পরে সে আমাকে দেখতেছে নানা বাড়ির সামনে, তো আমি দাঁড়ানো। আজ কি ব্যাপার, স্কুলে জানো? বসছে যে মা গেছিলাম স্কুলে, আজকে চলে আসছি, বইটি রেখে ওইখানে, বই অবশ্য আমার বেঞ্চে, বেঞ্চে রেখে আমি সাইকেল নিয়ে চলে আসছি এখানে। তারপর মা বলো তোর বাবার জন্য তোর একদম মারি ফেলবে, তুই কি করবি, তাড়াতাড়ি চল বাসায় কাজ আছে। তো পরে তো গেলাম, সে মা আমাকে কিছু বললো না, স্কুল থেকে সে বই নিয়ে গেছে, আগে বই সাথে করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আর আমার মা আমাকে আসলে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট ভালোবাসত। সে করলো কি, আমাকে ওই গোসল করাই, গোসল করে সে বলতো দুপুর বেলা ভাত দিল, ওই বারোটার দিকে আগে রান্না করে ফেলেছে, বারোটা সাড়ে বারোটা বেজে গেছে। তো পরে চলে গেলাম মার সাথে বাকেরগঞ্জে, পাঁচ সাত দিন আর আসা হয় না ওখানে। পাঁচ সাত দিন পরে যখন বাড়িতে আসলাম, আবার ওই একাডেমি সাড়ে একটু ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ও আসছে। বলে আপনি এতদিন আসেন নাই কেন? বলছি আসলে আসেনি, একটু কাজ ছিল। বলছে আপনি আসেন না কেন, এর কারণটা আগে ধসাবেন, তারপর আমি আপনার সাথে কথা বলবো। তারপর বলছি আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি কি কারণ বলো। তো বলে আপনি আসেন না জানেন, এতদিন আমার কত ডিস্টার্ব হয়েছে। তো বলছে ডিস্টার্ব হয়েছে, তুমি কি বলো, কি ডিস্টার্ব করছো তোমার? তো বলো যে এরকম আপনি আসেন না, কোথায় ছিলেন আমি সেটা তো জানি না, আমাদের এলাকাটা ওখানে পার্কিং সিস্টেম, ওটাকে জম্বদ্বীপ বলে, বড় বড় দুটি ব্রিজ আছে, ওখানে সবাই ঈদ কোরবানিতে ঘুরতে যায়।
কি বলে ওটাকে?
জম্বদ্বীপ নাম এলাকাটা,
জম্বদ্বীপ।
হ্যাঁ, ওখানে ঈশ্বরদের আমলের দুইটা ব্রিজ আছে, ওটাকে কি বলে, ওই যে স্টিলের ব্রিজ গুলো, ওইখানে সবাই যায়। তো ওইখানে একটা ছেলে আছে সাগর নাম, ওদের স্কুলে টেনে পড়ে আর উত্তর ক্লাস সেভেনে, ওই ছেলেটাকে নাকি ওরা অনেক ডিস্টার্ব করতেছে। তো আমি তো ছোট কাল থেকে অনেক নাসুর বন্ধা, আমারটা চাইনিজ স্কুল ছিল, আর আমার নাম আসলে মূলত ওখানে স্কুল লাইফে আমাকে নাইম নামে কেউ জানতো না, সবাই মুসা নামে ডাকত। আমার ক্যারিয়ার বাহিনী ছিল, সেটার নাম ছিল মুসা বাহিনী। গ্রামের
ছেলেপেলেদের কাছে দুটো জিনিস বেশি থাকতো, একটা হচ্ছে হকিস্টিক, একটা হচ্ছে চাইনিজ কুড়াল।
আমার কাছে ওইটাই ছিল,
দুটোই ছিল। এর চেয়ে বেশি কিছু ছিল নাকি?
বেশি ছিল না, আসলে মূলত আমি রাজনৈতিক ভক্ত। ক্লাস
আপনি রাজনীতির ভক্ত?
রাজনীতি মনে ওই সময় আমি করতাম, মাঠঘাটে মিছিল মিটিং সবকিছুতে ছিলাম আমি।
কেউ না কেউ তো রাজনীতি করবে, রাজনীতি মানুষই করে। যাই হোক, একটা জিনিস বলছিলাম, যেটা চাইনিজ কুড়াল বলতে আসলে জিনিসটা আসলে কি?
আসলে এটা হচ্ছে বড় কুঠার তো দেখছেন, আসলে আমাদের এখানে তো সরাতো কুঠার, ওখানে তো কুড়াল বলে গ্রামে, ওরকমই বাট ওটা একটা ছোট ওই কুড়ালটা হচ্ছে। আর ডাকটা হচ্ছে এটা স্টিল থেকে হয় কিংবা লোহা থেকে কিংবা কাঠটা, আমারটা ছিল কাঠের। আর একটা গাব গাছের ডাল ছিল, ওটার ভিতরে ঢোকানো ছিল, ওটা আমি সবসময় পিছিয়ে রাখতাম। আমার রক্ত গরম, আমি কেউ পরোয়া করতাম না, ওর দিকে যে তাকাই তো তারাও ডিস্টার্ব। আর মূলত বিষয় হচ্ছে ওর দিকে তাকাই তো আমার অবাধ, আমি যখন না ছিলাম তখন তাকাই, কিন্তু আমি যখন রাস্তা তখন রাস্তায় কেউ থাকতো না, আমার দেখে আমি সব সরে যেত। তারপর আমি বললাম যে কি বলো তুমি এরকম তোমার ডিস্টার্ব করো, আর বাসার ঠিকানা বলো। বলছে আমি তো ঠিকানা জানো, বাড়ি জুম্বদি। আমার সাথে 30-35 জন অল টাইম সবসময় থাকতো, আর আমি ছিলাম আমার স্কুলের নেতাই ছিলাম আমি, আমার কথা সে পড়তে বসতো। তো আমার সবচেয়ে যে ক্লোজ ফ্রেন্ড ওয়াসিম এবং তুহিন, তো আমি ওদের বললাম এই ঘটনা ওয়াসিম, এরকম ওর তো সবাই ডিস্টার্ব করে, এখন কি করা যায় বল। কি কত ডিস্টার্ব করে, এত বড় সংস্কার তো এরকম যোগালে পড়ার সাথে সাথে বন্ধু বন্ধু সব অ্যাটাস্ট করে। সেদিন আর বিকেলে খেলিনি, ব্যাট স্ট্যাম্প ধারাতে ছিল, আমরা প্রায় 30-40 জন অলরেডি চলে গেছে জুম্বুদিতে হাইট থাকতে, কারণ আমরা তো বেকার ছিলাম, অতটা টাকা ছিল না, ওখানে যাইতে রিক্সাওয়ালা লাগতো 30 টাকা, গাড়িতে লাগতো 5 টাকা, প্রায় 2 কিলোমিটারের পথ। আমি তো এরকম লাঠি ছোটা নিয়ে গেছি সাগর কে ধরতে, সারা গ্রাম তন্ন তন্ন করে সাগর টন করে পাইনি টেনে। তারপরে সাগর নামে একটা ছেলে অনেক মুঠো হাতির মতো একদম অনেক স্বাস্থ্য ছিল, ওর সে সামনে বললো যে বল আপনার কারা খুঁজ করতে, বলছে আমি সাগর ব্যবস্থা, তো আমি তো সাগর। ও বলতে আমি আর ই করিনি, আমি আর হাতে একটা কোপ দিছিলাম রাইট সাইডে, কোপ দেওয়ার পরে সাইডে পড়ে যায়। কোপ দেওয়ার পরে তো কোনো কথা নেই, ও তো পড়ে একদম ওই হাত ধরে আর কোনো কথা নেই। আর আমার বন্ধু বন্ধু যারা আছে ওরা তো সবাই ব্যাট স্ট্যান্ডে ধরা হয়ে গেছে একদম ওইভাবে। তারপর তো বাসায় চলে গেছে, চলে যাওয়ার পরে পরের দিন ওগুলো নেই আমার কোনো কিছু হয় না, আমি বাসায় চলে এসে ঘুমিয়ে পড়ছি, আমার মাথা গরম, আমি আর ওর সাথে দেখা করতে যাইনি ওদিন, জোরে ডিস্টার্ব করে এত বড় সংস্কার। আসলাম বাসায়, এসে ঘুমিয়ে পড়ছি, পরের দিন আমার ছোট মামা কুয়েত থেকে আসার কথা, তো মা সকালেই একদম ওখানে চলে গেছে নানা বাড়িতে। মামা আসছে আগের দিন
রাতে, কি ওই সাগরই ছিল?
হ্যাঁ ওই সাগরই কনফার্ম হয়েছিল।
আচ্ছা,
আর আমি তো কুঠার চালাই দিছি সাগর নাম শুনি, যে হোক। বলার পরে মামা আসছে, সবাই তো ওখানে চলে গেছে, তো আমি সেদিন স্কুলে যাইতেছি, আমি লঙ্গি পরে একদম স্রেফ একটা জামা গায়ে দেওয়া লঙ্গি পরে মামার সাথে দেখা করতে যাইতেছি। মানে মামা গেছে আমার ক্লাস যখন আমি যখন 2 বছর বয়স, তখন মামা চলে গেছে বাইরে দেখতে যাইতেছি। তো স্কুলের কোনা থেকে আমাকে ডাক দিছে, আমাদের স্কুলের দপ্তরই ওনার নাম ছিল হেমায়ত, যে তোমার স্যারে ডাকতেছে। বলছি কেন, আমি তো লঙ্গি পরে আমি স্কুলে যাবো না, আমি তো নাম মামা আসছে, মামার ওখানে যাইতেছি।
This track was downloaded from FusionBD.com.
বলছে না তোমার আসতে হবে, বলছি না আমি যাবো না, কি ব্যাপার আপনি টানা টেন করবো। বলে না, ও তো জানতো যে আমি খুব বেদক কোয়ালিটি ছিলাম, আর নাসর বন্ধু আমি করে ভয় পেতাম, বলছে বেটা তুই যা আমি আসতেছি।
ওকে, আমরা এই পর্যায়ে থেকে একটু ছোট্ট একটা বিরতি নিতে চাই। স্কুলে যাওয়ার পর আসলে কি হলো এবং জীবনের এই গল্পটা আসলে শেষ পর্যন্ত কোন জায়গাটায় যাবে আপনারা কেউই জানেন না। আশা করছি আমাদের সাথেই থাকবেন আজকে হ্যালো 8920-তে। আমাদের সঙ্গে আছেন আমার অতিথি নাইম। নাইমের বাড়ি মূলত বরিশাল এবং সে বরিশালেই বড় হয়েছে, বরিশালেই বরিশালের জীবনের গল্প সে বলছে এবং তার জীবনের গল্প জুড়ে একটা মেয়ে। যাই হোক, আমরা সে গল্পটা শুনবো এবং আজকে নাইমের গল্পে একটা মিরাকল আছে, সেই মিরাকলটা আমরা আপনাদের সামনে প্রকাশিত করতে চাই এবং সেই মিরাকলটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে চাই। একটু আগেই শুনছিলেন আপনারা যে তার হাতের কর কিন্তু দুটো বেশি এবং সেখানেও একটা ব্যাপার আছে। যাই হোক, শেষ পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আর ফেসবুকে যারা কমেন্টস করছেন এই মুহূর্তে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের কমেন্টসগুলো প্রশ্নগুলো আমরা নাইমকে করব। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, HELLO8920। আর আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য নিয়মটা হচ্ছে 9115668, 9115668। আপনি এখানে ফোন করে আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার যা বলার আছে আপনি যদি অনুষ্ঠানে আসতে চান অতিথি হয়ে সেটাও বলতে পারেন, আপনার সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব। এ পর্যায়ে আমরা সংবাদের জন্য বিরতি নিচ্ছি, সংবাদের পর আমরা আবারও ফিরে আসবো। রাত 12টায় সংবাদের পর খুব ছোট্ট সংবাদ, সংবাদের পরপরই ফিরে আসছি নাইমের গল্প নিয়ে। নাইম, আপনি তো বরিশালেই বড় হয়েছেন, বরিশালের ভাষায় আপনি পারেন, তো আপনি শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করবেন এভাবে যে আপনি 12টা সংবাদের পরই ফিরে আসছেন বরিশালের ভাষায়, কেউ যেন আপনাকে ছেড়ে না যায়।
মুই 12টা সংবাদের পর আইতেছি, তোমরা সবাই থাকো, আমি 12টার পর তোমাকে আবার শোনাম।
ওকে, আমাদের সঙ্গেই থাকুন।
বারোটা সংবাদের পর আরো একবার আমন্ত্রণ হ্যালো 8920 তে। কিপ্রিয়া আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আজকের অনুষ্ঠান একটি ব্যতিক্রম থাকবে। ব্যতিক্রমটা হচ্ছে আমরা তো নাইম মোগলের গল্প অনুষ্ঠানের শুরুতেই শুরু করেছি, কিন্তু গত পর্বে যিনি আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন মিতু, মিতু তার জীবনের নির্মম কাহিনী বলেছে এবং সেই নির্মম কাহিনী শোনার পর লাখো শ্রোতা বিভিন্ন রকমের মন্তব্য পাঠিয়েছেন। কেউ কেউ তার পাশে দাঁড়াতে চেয়েছেন, কেউ কেউ আইনি সহযোগিতা দিতে চেয়েছেন। তো সেই সব প্রতিক্রিয়া আমরা এই মুহূর্তে শুনব। শোনার পরপর আমরা আবারও নাইম মোগলের যে জীবনের গল্প সেই গল্পে ফিরে আসব। আরো একবার মনে করিয়ে দিচ্ছি ফেসবুকের ঠিকানাটি, যারা এই মুহূর্তে বিভিন্ন রকমের কমেন্টস করছেন সেখানে facebook.com/hello8920। আর ফোন করতে পারেন আপনি আমাদেরকে, ফোন নম্বরটি হচ্ছে 9115668 অর্থাৎ 9115668। চলুন মিতু সম্পর্কে কে কি বলেছে আমরা একটু শুনি।
আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন বলছি। আমার নাম্বারটি হচ্ছে মিতুর প্রসঙ্গে যে ঘটনাগুলো শুনলাম, আমার কাছে এই ঘটনাটুকু অত্যন্ত আমার কাছে দুঃখজনক ভাবে মনে হয়েছে এবং পূর্বে যে কথাগুলো শুনতে আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু শেষ পর্যায়ে এখন যে রাত এই একটার খবরের আগে যে কথাবার্তা হয়েছে এগুলো শুনে আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে, কারণ তাকে অত্যাচার করা হয়েছে।
আমি বাকিবিদ্যা বলছি। মিতু আসার জীবনের কাহিনী শুনে আমি সত্যি উপলব্ধি করতে পেরেছি যে লাইফ ইজ নট এ ব্যাড অফ রোড, জীবন হলো একটা যুদ্ধক্ষেত্র। এখানে যুদ্ধ করে বেশ হয়, যারা বেশি সংগ্রাম করতে পারে তারাই হয়তো সত্যি লাভ করে। তারপরে কিছু মানুষ ব্যর্থতা নিয়ে দুঃখ কষ্ট নিয়ে সত্যি বাজে থাকে, ঠিক সেরকমই একজন মানুষ আমাদের মিতু আছে। কিন্তু আমাকে শুধু একটা কথাই বলবো, আমি বিশ্বাস করি রাত যদি গভীর হয় সকাল তত কাছে আসে, তোমার জীবনে কিছু সময় অতি নিকট করতে শুধু তোমার প্রয়োজন একটু ধৈর্য ধারণ করা। আমি আশা করব হতাশ না হয়ে অবশ্যই প্রত্যাশার রূপলি বাইরা অতি তাড়াতাড়ি তোমার হাতে ধরা দেবে। আর ছেলে এখানে জুড়ে সকল ছোটদেরকে একটা কথা বলব, নারী জাতি হল মায়ের জাতি, তারা হল সম্মানের পাত্র, আমাদের সকলের উচিত তাদেরকে সম্মান করা।
সাধু বলছিলাম নাগালি থেকে। তুমি মিতু আপুর কাহিনীটা শুনে আমার কাছে অনেক খারাপ লাগলো, ঠিক আছে। তো এরকম একটা কাহিনী আমাদের পরিবারের নিয়ে আছে, ঠিক আছে। তো আমি এই নিয়ে আপনার সাথে কথা বলতে চাইছিলাম সরাসরি। থ্যাংক ইউ ভাইয়া।
আমি ঢাকা জুরেন থেকে বলছি, দিশামদরুল হক। আমার ফোন নাম্বার দিব যে আমার জীবন অনেক দুঃখ পরবর্তী কথা হচ্ছে যে মিতু আপার যে ঘটনাটা আমি শুনলাম বা জানলাম বা বুঝলাম, তার হাজবেন্ড ছিল না একটি হাজি, কেন মিতু আপা আপনি বিয়ের ছেলের কথায় হইলেন রাজি? এটাই আপনার সবচেয়ে মস্ত বড় ভুল। আরেক ভুল করেছে আপনার বাবা আপনাকে এখানে বিয়ে দিয়ে। আপনার দুঃখ কষ্ট ব্যথা বেদনা অনেক শুনলাম। আমিও আপনার মতো একজন জনমুখী দৃষ্টিহীন প্রতি হোক, আমিও আপনার দুঃখ শুনে আপনার দুঃখে দুঃখিত হইলাম। আপু
আমি মামুন, আমার নাম্বারটি হচ্ছে গতকাল রাত্রে আমি মিতু এবং মরিয়মের জীবনের ঘটনাটা শুনেছি। আসলে একজন বাবার যখন একটা মেয়ে থাকে তখন তার একটা খুব টেনশন থাকে যে তার মেয়েকে একটা ভালো করে বিয়ে দেওয়া, সেটি চিন্তা করেছিলেন মিতুর বাবা। কিন্তু তখন ওই মেয়েটাকে বিয়ে দিতে হবে, তখন ওই ছেলের একটা বিহেভিয়ার প্রতিবেশীর কাছ থেকে জেনে নেওয়া তাই ভালো, কিন্তু সেটা না করে তাদের সম্পদে সম্পদ ছিল সেটা দেখে তার মিতুর বাবা মিতুকে ওই ঘরে বিয়ে দেয়, কিন্তু বিপরীতে মিতুর জীবনটা নষ্ট হয়ে যায়। আসলে আমি পিতাদের বলতে চাই যে তাদের নিয়ে বিয়ে দেওয়ার পূর্বে অবশ্যই তাদের ক্যারেক্টার, তাদের বিহেভিয়ারটা, তাদের প্রতিবেশী তাদের পাশে আসবে তাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। তাই আসুন আমরা যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
মনির বলছিলাম গাজীপুর থেকে। আমার সেল নাম্বার হচ্ছে ভাইয়া, গতকালকে আমি আপনাদের প্রোগ্রামটা শুনলাম। মিতু নামে একজন অতিথি আসছিলেন, ওই আকুটির গল্প শুনলাম। শুনে আসলে আমি অনেক মর্মাহত, কারণ ওনার জীবনে অনেক দুঃখ কষ্ট এই অল্প বয়সে চলে এসেছে। আসলে একটা বার্তা শেষ, উনি অনেক কষ্টে আছেন। একটা জিনিস বুঝতে হবে, আসলে মানুষের টাকা পয়সায় সুখ আসে না, সুখ হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু ওনার আব্বা একটা ভুল করছেন বড় ধরনের। 18 বছর একটা মেয়েকে 36 বছর একটা লোকের সাথে বিয়ে দেওয়া, এটা তো কোনো প্রকারই ঠিক হয় না। তার মন মানসিকতা, এর মন মানসিকতা কোনো প্রকারই মিলবে না। উনি জেনে শুনে কিভাবে এরকম মন মানসিকতার একজন লোকের সাথে ওনার মেয়েটা বিয়ে দিল? যে মানুষ কি কেউ কারোর সাথে এরকম ব্যবহার করতে পারে? যে আর এইভাবে কি একটা বাচ্চা সহ নিজের বাচ্চাকে সে অ্যাভয়েড করে চলে? যদি তার হৃদয়টা থাকতো, আসলে তার বাচ্চার জন্য হলে মনটা কিছুটা কাদার কথা ছিল। এরকম আরো সুন্দর সুন্দর বাস্তব জীবন কাহিনী আমাদেরকে উপহার দেবেন ভবিষ্যতে।
আমি রাহান বলছি নরসিংদী থেকে। আমার মোবাইল নাম্বার হতে মৃত্যুর কথা শুনে খুব খারাপ লাগলো এবং অর্থে কিছু শিখতে পারলাম। অসংখ্য ধন্যবাদ।
আমি হাফেজ রমজান বলছি টঙ্গী থেকে। আমি মৃত্যুর সাথে দেখা করতে চাই এবং মৃত্যুর মেয়ে, এই মেয়েটিকে আমার মেয়ের মতো আমি ভালোবাসতে চাই এবং মেয়েটিকে আমি সহযোগিতা করতে চাই। আশা করি আমার কথাগুলি আপনি কাজে লাগাবেন, মেয়ের সাথে কথা বলার জন্য একটু ব্যবস্থা করে দিবেন। সালামু আলাইকুম।
আমি বলতে চাই মিতু আপুকে, যে তার হাজবেন্ডের কোন দোষ না দিয়ে সে যেটা করছে তো করছেই, সে কারণে তার ভালোভাবে বাচ্চা থাকতে হবে। বাচ্চা থাকার কারণে অনেকদিন তার হাজবেন্ড মানে তাকে দেখে ইয়া করে যে না তার সাইড আমি ভুল করছি, এই বিষয়ে মানে সেখানে আফসোস করে। তার মেয়েকে এরকম ভাবে মানুষ করতে হবে, তার বিষয়ে মানে মৃত্যুর বিষয় প্লাস মেয়ের বিষয়ে আমি সে আফসোস করে, মানে পরবর্তী নিতে চায় বা এরকম কিছু করে যে আমি ভুল করছি, মানে নিজের ভুলটা যেন বুঝতে পারে। এরকম ভাবে তার সে নিজেকে গড়াইয়া নিতে হবে, প্লাস মেয়েকে গড়াইয়া নিতে হবে, সে তার খাইতে পারে। এরকম মানে কাউকে অনেকে আছে কথা দিয়ে শিক্ষা দেওয়া যায়, কাউকে আছে যে বুঝায় শিক্ষা দেওয়া যায়, কাউকে আছে মায়ের শিক্ষা দেওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে মৃত্যুর ক্ষেত্রে পুরোটাই অনুভূতি তাকে বুঝাইতে হবে যে আমাকে তুমি ছেড়ে দিলে কি আমিও মেয়েকে নিয়ে মানুষের মতো মানুষ করছি, এরকম ভাবে তাকে বুঝাইতে হবে। আমার এই কথাটা একটু প্রকাশ করতেন তাহলে খুব খুশি হতাম। আমার নাম রেজাউল, আমি মিরপুর চারাপাড়া থেকে বলছিলাম।
আমার নাম সাইফুল ইসলাম, আমি লালবাগ থেকে বলছি। যে পরে যে আসল কথা শুনলাম তার হাজবেন্ডের, আর সবচেয়ে হাজবেন্ড যে কাজটা করে খুবই খারাপ, আর সবচেয়ে তার জীবনের কারণে তাই হয়েছে তার বাবা। আর বাবা আগে জানলে শুনে এই কাজটা করতেই।
আমার নাম মোহাম্মদ সিরাজ ইসলাম, আমার ফেল নাম বলুন। আমি মিতু আপার কথা শুনে আমার মনে খুব দুঃখ জাগলো, তাই আমি মিতু আপার প্লিজ দেয়া ভাই, মিতু আপার সেল নাম্বারটা আমাকে দয়া করে দিবেন। আমি দেখি মিতু আপার সাহায্য করতে পারে নাকি। যে এইভাবে তার কথা শুনে আমার মনে খুব হিট লাগছে, দয়া করে প্লিজ প্লিজ দিয়া ভাই, মিতু আপার সেল নাম্বারে আমাকে যেভাবে হোক, মেসেজের মাঝে হোক, যেভাবে হোক আমাকে দিন। মিতু আপা ভালো থাকেন, আপনার ভয় নাই, আমরা হাজার বন্ধু আপনার সাথে আছি।
অনেক অনেক বেশি ধন্যবাদ যারা মিতু সম্পর্কে এমন মন্তব্য পাঠিয়েছেন এবং মিতুর পাশে দাঁড়াতে চেয়েছেন তাদেরকে। আসলে হ্যালো 8920 এই ধরনের গল্প প্রচার করার পরই রাতারাতি সমাজ পরিবর্তন হয়ে যাবে, রাতারাতি আমাদের আমূল, আমাদের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যাবে, আমাদের পারিবারিক যে অসামঞ্জস্যতাগুলো রয়েছে, দীর্ঘদিনের সমস্যাগুলো রয়েছে, সেগুলো যে পরিবর্তন হয়ে যাবে আমরা সেটা বিশ্বাস করি না। যাদের একেবারে সরাসরি সাহায্য করার মতো সামর্থ্য আছেন তারা অনেক বেশি সচেতন হবেন এবং তারা যদি এগিয়ে আসেন, যাদের সরাসরি সাহায্য করার মতো সামর্থ্য নেই তারা তাদের জায়গা থেকে যা করতে পারেন তারা যদি সেই কাজটি করেন, কিংবা যার কিছুই করার নেই তিনি যদি নিজে সচেতন হন তাহলেও কিন্তু হ্যালো 8920 সার্থকতা। আমরা এই অনুষ্ঠানে কোন রকমের অ্যাডভাইস দিই না, কিন্তু আপনাদের এই মূল্যবান পরামর্শ, আপনাদের এই মূল্যবান মতামত আমাদের এখানে যারা অতিথি হয়ে আসেন তাদের জন্য পাথেয়। অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনার যে কোনো ধরনের সাহায্যের জন্য হ্যালো 8920 দরজা সবসময় খোলা আছে। আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। এখানে আপনি অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনি যে কোনো ধরনের সাহায্য নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে এবং সেটা যদি অতিথি গ্রহণ করতে চান যথোপযুক্ত হয়, অবশ্যই আপনাকে আমরা আমাদের অতিথির সাথে যোগাযোগ করিয়ে দেব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668 হচ্ছে ফোন নাম্বার। এবং এ পর্যায়ে আমরা আবারও চলে যাচ্ছি নাইম মোগলের কাছে। নাইম মোগল তার জীবনের গল্প বলছিলেন। নাইম, হ্যাঁ, তো দপ্তরি ডাকলো, দপ্তরি ডাকার পরে কি হলো?
আমি প্রথমে যেতে চাইনি, তারপর উনি বলছে যে আসলে তুমি চলে আসবে না, একটু দেখা করে আসো। তোমার আমি তো লঙ্গিপুরাম, লঙ্গিপুর কি স্কুলে যাবো? বলছে আসো, সমস্যা নেই, তুমি চলো। বলার পরে ওখানে আমাদের হেড টিচার ছিল, ওনার নাম ছিল লুৎফর রহমান। তো বলছে হেড স্যারের রুমে তোমার যেতে হবে, সরি ওর নাম ছিল আব্দুল লতিফ। তো বলছি কেন হেড স্যারের রুমে কেন? আমি লঙ্গিপুরে কোনোখানেই যাবো না। তো উনি বলতেছে না আসো, তো আমি রুমের ভিতরে গিয়ে দেখতেছি ওইখানে আমাদের ওই থানার ওসি ছিল শেখ শাহজাহান ওই সময়, আর আমাদের স্কুলের সভাপতি ছিল আমাদের বাসার পাশে দিলীর মোল্লানা নাম ছিল, আর সহসভাপতি ছিল হাবিব হলাদার, আর আমার ফ্রেন্ড তিনটা ওয়াসিম তুহিন আর রোজেন, ওরা তিনজন দাঁড়ানো, দুজন পুলিশ ছিল আর ওই ওসি ছিল। তো আমার একটা ডায়লগ ছিল, আমি দুইকে সবসময় চেঁচাচেঁচি কিসের জায়গা, তো
আমি মানে চেঁচাচেঁচি কিসের,
আমি ওভাবে বলতাম না স্যার আসি টিসি, মানে বেদব কোয়ালিটি ছিল মত। বলতাম কি ব্যাপার, চেঁচাচেঁচি ডাকে না স্যার কি আছে, আমি তো নানা বাড়ি যেতেছি, আমার ডাকছেন কিছুর জন্য স্যার কি ব্যাপার বলেন, তা বলো আসো ভিতরে আসো, বলে বসো একটা চেয়ার খালি আর সব চেয়ার গুলো ফুল, আর আমার ফ্রেন্ড তিনি দাঁড়াই বলছে, তো ওরা দাঁড়ানো আমার বলতেছে বসো এখানে, তা বলতেছি বসবো কি ব্যাপার, ওরা বসবে না, আমি বসবো, আমি একলা বসবো কিছুর জন্য, বলছি তোরা নিচেব আমি নিচেব চেয়ার সরান কি ব্যাপার বলেন স্যার, তা বলে তুমি কালকে মারধর করছো করে, তো আমি তো বুঝে ফেলেছি আসলে তো কাজ সারছে কি ব্যাপার, কিন্তু আমি আসলে পালানোর ছিলেন, আমি আসলে ওখান থেকে আসতে পারতাম, আমি বলছি স্যার হ্যাঁ মারছি ওনারে, কি করছো, ও স্যার যে তৎপুর চলে আসছি, ছেলেটার নাম কি, বলছি সাগর, আমি আর চিনি না, বলছি চিনো না তুমি, একদিন আমার লাগবে, বলছি আমার বোনকে ডিস্টার্ব করে, বলছি কিরকম বোন, বলছি আমার মামাতো বোন, ওরা যথেষ্ট ডিস্টার্ব করে, এর জন্য গেছি, বলছি তুমি নাকি ওর সাথে কথাই বলো না, ও সাগর বলার সাথে তুমি খুব দিছো, ছেলেটা তো বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হসপিটালে এখন ভর্তি, আমি মূলত ওটা জানি আমি খুব দিনে মারধর করছি এরকম বলার পরে বিভিন্ন রকম কথা, ওখানে স্কুলের সভাপতি আমার বিভিন্ন ভাবে অপমান করছে যে এতটুকু ছেলে এত বড় স্পর্ধা, তোমার বাবা একটা ভদ্রলোক তুমি এটা কিভাবে করো, আর উনি আমার বাবার বন্ধু ছিল, করলো কি ওনারা সব গার্ডিয়ানদের ডাকছে, ডাকার পরে আমার মা তো ছিল মা তো নানা বাড়িতে, আমার বাবা কখনো স্কুল আসেনি, আগে বলি সেটা হচ্ছে আমরা হচ্ছে দুই ফ্যামিলি, আর আমার বড় মায়ের মারা গেছে 1971 সনে, তার পরবর্তীতে আমার মাকে বিয়ে করা হয়েছে, তো ওখানে চার ভাই দুই বোন আর আমরা হচ্ছে চার ভাই তিন বোন, তো আমার বাবা ওই স্কুলে সবাই বড় হয়েছে, আমরা সব ভাই আট ভাই, কিন্তু আমার বাবা কখনো স্কুলে যায়নি, কখনো কোনো কাজে স্কুলে যায়নি আমাদের জন্য, বিষয়টা হচ্ছে বাবাকে ডাকার পরে সে বলছে স্কুলে রাখে কেন কি ব্যাপার, আমি তো কোনোদিন স্কুলে যাইনি, আজকে রাখতেছে, তো যাওয়ার পরে আর সবার বাবাই আসছিল, তুইনের বাবা আসছিল, ওয়াসিম বাবা আর ওয়াসিমের বোন আসছিল, রোজিনের বাবা আসছিল, সর্বশেষে গেছে আমার বাবা, আর ওনাকে সবাই মোগল সাহেব বলে ডাকতো, যে তুমি সম্মানিত ব্যক্তি ছিলেন ওখানে, তো যাওয়ার পরে বাবার বললো যে বসেন ওই চেয়ার যেটা খালি ছিল, আমি তো ওখানে বসে আমি নিচে বসছি, বসার পরে বলছে যে আপনার ছেলের জন্য আজকে স্কুলে ডাকা, বলছে কি ব্যাপার কি করছে বলেন ডাকা, আমি তো আসলে কখনোই আমার আটটা ছেলে এখানে পড়ে গেছে, আমি কোনোদিন তো স্কুলে আসিনি আর কোনোদিন ডাকেন না, আজকে কির জন্য ডাকলেন,
আপনার কয় ভাই বোন,
আসলে মূলত আমরা আপন হচ্ছে চার ভাই আর তিন বোন,
ওকে ওকে,
তারপরে বললো যে আজকে ডাকছি এটা আপনার ছেলে একটা ভালো কাজ করছে, আমার যে হেড টিচার উনি বলছে কি ভালো কাজ করছে, ও কি ভালো কাজ করে, তো রেজাল্ট ভালো করেই না, এটা তো আমি 100% জানি, কারণ ও তো পড়াশোনা করেই না, মাস্তানি করে, দ্বিতীয় কথা সে ওইখানে বসে বলছে যে ও যদি পাশ করে তাহলে আমার বাম হাতের তারায় পশম হয়ে যায়,
গ্রাম্য একটা ভাষা আছে এরকম, যে আসলেই মানে আমাদের হাতের তালুতে কখনো পশম বা কি যেন চুল এগুলো হয় না কখনো, কিন্তু মানে আপনার বাবা জানতো যে আপনি যদি পাশ করেন তাহলে আমার বাপ কতটা কনফিডেন্ট ছেলেটার উপরে যে ছেলে জীবনে কোনোদিন পাশ করবে না, ওকে যাই হোক, তারপর
তারপরে বলার পরে বলছে কি ভালো কাজ করছে বলেন, আমি তো জানি জীবনে পাশ করতে পারবো না, তাহলে কি এমন মহৎ কাজ করছে, ডাব চুরি করছে স্কুলের নাকি, স্কুলের সঙ্গে অনেক ডাব গাছ ছিল, আমার জন্য একটা ডাবও থাকতো না, ওগুলো সব পাইরি আমি করা থাকতে পারি ভাই ফেলাই দিতাম, সব কাঁঠাল ছিল ওগুলো সব নিয়ে যেতাম পাইরি আমি, পুলিশ দেখে বাবা মনে একটু সন্দেহ থাকছে কি ব্যাপার, তারপরে ওসি সাহেব বলতেছে আসলে আপনি এতটা ভদ্রলোক কিন্তু আপনার ছেলেটা এত অভদ্র কেন, এত মাস্তান কেন, এতটুকু বসে ভবিষ্যতে কিভাবে ডাকাই দেবে, তা বলে যে আসলে ও খারাপ এতটুকু আমি জানি পড়াশোনা করি, কিন্তু ডাকাই থাকবে এরকম আপনার কথা আমি মানতে পারলাম না, কারণ আমার আর যে সাতটা ছেলে তারা তো কারো দিক চোখ তাকাই কথা বলে না, ওইটু মাস্টার মধ্যে সেটা জানি, কিন্তু ডাকা থাকবে কথা আপনি মানতে পারতেছি না, আর আপনি তো আমাকে চিনেন না, আমি আসলে গরিব মানুষ কিন্তু আমার যথেষ্ট সম্মান আছে, আপনি সম্মান সূচক কথা বলেন, আবার সে বলতেছে আপনি জানেন আপনার ছেলে একজনকে কোপাইছে, বাবা 28 হয়ে গেছে কি ব্যাপার, ও কিভাবে কোপাই, বাবার কাছে তো কিছুই কি দিয়ে কোপাইবে, তারপর বলছে আপনি জানেন আপনার ছেলের কাছে অস্ত্র আছে, তারপরে বাবা একটু নরম হয়ে গেল, সে বলছে অস্ত্র আছে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ আমি আমার কোন ছেলে মেয়েদিকে খেয়াল রাখি না, যেহেতু আমি ব্যবসা করি মানুষের দোকানে কাজ করি, ওরা স্কুলে আসে স্কুলে যায়, কিন্তু ওদের কাছে কি আছে না আছে আমি তো কখনো মিথ্যা কথা বলি না, থাকতেও পারে এটা আমি অস্বীকার করতো, যেহেতু আমি দেখি না ওর কাছে কি আছে, না বলতে পারবো না ডাইরেক্টলি, আমি পাপ করতে পারবো না, তা বলার পরে দেখেন ওসি বলতেছে আর ওই দিল্লির মোল্লা সাহেব ওনাদের সাথে আমার জায়গা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল জমি নিয়ে, তো উনি সুযোগ পাওয়ার পরে বলে দেখেন বাবারই ছেলের প্রতি এতটা অনীহা, তাহলে থাকতে পারে যাতে শেষের তা তো অবশ্যই আছে, সুইটাই বলো যে অস্ত্রটা দেয়, হ্যাঁ উচি বলতেছে অস্ত্রটা দেয়, বলছি কিসের অস্ত্র দেবো আপনাকে, বলে অস্ত্রটা দেয় কথা বাড়াইছেন তুই নেই, বলছি আপনি তুই তৈরি করে আচরণ করতে কি ব্যাপার, তা বলে তোর এত বড় স্পর্ধা, আমি এখানে আসছি, তোর তুই কেবল তুই কি বসি, আপনি এখানে কি সেটা আমি জানি, আমি জায়গার স্থানে কিন্তু আপনি আজ আছেন কালকে থাকবেন না, তো কথা সংশোধন হয়ে বলেন, এটা কিন্তু ঠিক না। আর অবশ্যই আমি একটা রাজনৈতিক প্রভাব খাটাতাম, তো উনি বলার পরে উনি আমাকে লাঠি দিয়ে একটা পিঠান দিত, আমি হাত লাঠিটা ধরে বলাইছি হাত দিয়ে, কি ব্যাপার আপনি গায়ে হাত দান করবেন, এখানে গায়ে হাত ধরে আমার বাবা আসছে, আমার টিচার আছে, তারা বিচার করবে আপনি করতে। তো বলে যে তোমার নামে মামলা হয়েছে, বলছি মামলা হয়েছে ভালো কথা, কিসের মামলা হয়েছে, ফালতু কথা কোথায় পাচ্ছেন। সবশেষে অনেক কথা কাটাকাটি পরে বাবা তো ওখানে সবচেয়ে বৃদ্ধ ছিল, বয়স্ক ছিল, তো দিল্লি মোল্লা ছিল স্কুলের সভাপতি, সে বলছে মোল্লা সাহেব বাবাকে বলছে মুঘল সাহেব বিচারটা আপনি করেন, যেহেতু ছেলে আপনি আর যেহেতু আমাদের এলাকার অনেক প্রভাবশালী লোক। তো বলার পরে বাবা বলছে যে আসলে আমি যত বড়ই সম্মানিত লোক হই না কেন, এটা স্কুল, এখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে টিচার, অর্থাৎ টিচাররাই বিচার করবে, পরবর্তীতে বিচার হবে বাড়িতে গিয়ে, সেটা হচ্ছে আমার বিচার আমি করবো। তারপরে করলো কি, সবার বাবা সবার বোন যারা আসছে সবাই সবাইকে কাটাই নিয়ে গেছে, কিন্তু আমার বাবা আমাকে ওখান থেকে কাটাই নিয়ে, সে বলছে অসম্ভব, সবার বাবা বলছে আমরা বাড়িতে নিয়ে দেখব, ওদের তিনজনকে নিয়ে গেল। আমি ওখানে পরে আমাকে আমার বাবা বলে যে আমার পক্ষে বিচার করা সম্ভব না, এখানে বিচার হবে তারপরের বিচার পরে, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, আপনারা বিচার করেন। বিচার করার পরে ওরা বললো কি আমাকে জোড়াবের থেকে ওখানে মানে 20-30 পিটান দেওয়া হয়েছে, তারপর ওদের নিয়ে গেছে। আমি কোনো আমি আসলে কাঁদতাম না কখনই, আমি আমার কাদার কোনো অভ্যাস নেই। তারপরে মারার পরে বাবা চলে গেল, ওই হাতে প্রসঙ্গ দেবে সেটা বইলে, তারপরে ওরা আমার থানায় নিয়ে গেছে, সাথে সাথে নেওয়ার পরে যাওয়ার পরে চলে যাওয়ার পরে পরের দিন তো ওরা আমার কোর্টে চালান করে দিচ্ছে, কোর্টে নিয়ে গেছে বরিশালে। আমি তখন খুব
পুলিশ আপনাকে নিয়ে গেল
থানা থেকে পরের দিন সকালবেলা, আর বাবা তো মনে করছে যে ওখান থেকে ছেড়ে দেবে না, বাবা বলে চলে গেছে,
মানে মারধর করে ছেড়ে দেবে, তারপর বাসায় আসলে যা করবো, কিন্তু ওটাতে মারধর করার পর আপনাকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে।
নিয়ে যাওয়া হচ্ছে আমার বাবা তো আগে চলে গেছে, বাবা কিন্তু জানে না যে আমাকে থানায় নিয়ে গেছে, বাবা হয়তো মিন করছে যে সেমার বিরুদ্ধে কথা বলছে, মনে নানা বাড়িতে চলে গেছে, সেদিন আমার খোঁজ খবর নেওয়া হয়নি। আর আমাদের বাসার সামনে হচ্ছে টেম্পো স্ট্যান্ড, মানে আমাদের তো ওখানে বিডিএসএ 35টা দোকান আছে আমাদের সিরিয়ালে, সামনেই হচ্ছে ওখানে এই টেম্পো স্ট্যান্ড, তো ওইখান থেকে ওই স্ট্যান্ডে সবাই তোমাকে চেনে, ওই ড্রাইভার যারা আছে ওদের কাছে পুলিশ আমার হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাচ্ছে, বাসায় গিয়ে খবর দিচ্ছে এরকম হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে গেছে, সাথে সাথে আমার সেজে বাড়িটা ছিল সময় দিশে, তো গিয়ে মায়ের বললো যে মা এই ব্যাপার এরকম নাই নাকি পুলিশ নিয়ে গেছে, কি পুলিশ পুলিশ একটু কি করছে। তা আম্মা পরে দুপুরবেলা কোর্টে চলে গেল, কোর্টে চলে যাওয়ার পরে ওখানে আবার শিশু আইন দমন নাকি তুমি জানতাম না, শিশু আইনের যে জেল সেটা বরিশালে নেই, সেটা হচ্ছে গিয়ে যশোরে, তো ওখানে যে জেলার উনি ওনাকে ওই যে পুলিশ ওখানে রহমত পুলিশ ছিল দাঁড়িয়েলায় আঙ্কেল, উনি আমার গাড়িতে বসে অনেক বুঝেছে বাবা তোমার বয়সে তুমি এগুলো কিভাবে করো কেন করো তোমার তো অনেক বুঝেছে। জেলার কাছে যখন নিয়ে গেল জেলার উনিকে বললো যে আসলে আমাদের তো এখন শিশু আইনের কোনো সিস্টেম নাই, ওকে তো নিয়ে যেতে হবে যশোরে, আর এখান থেকে রাখা যাবে না, তাহলে তো আমার প্রবলেম হইতে পারে যেহেতু স্টুডেন্ট। উনি করলো কি ওই জেলার ওনার বাসা নিয়ে গেল আমার ওই দিন রাত্রে, নিয়ে ওনার বাসায় রাখছে, রাখার পরে ওইখানে ওনার বাসায় আমি ঘুমাইছি সবকিছু, তো উনি সব কাহিনী কিনে শুনলো এই ব্যাপার, আমি ওনাকে বলছি যে তো উনি আমাকে জিজ্ঞেস করছে তোমার মামা তোমার তোমার খুব বেশি ভালো লাগে, আমি বলছি ভালো লাগে, তবে বলছি তুমি কি ওনাকে ভালোবাসো, বলছি আমি ভালোবাসাটা সে বুঝিনি কিন্তু আমার খুব ভালো লাগে ওরে। এই অনেক কথা বলার পরে পরের দিন সকালে আমাকে বেনাপোলের গাড়ি তুলে দিত, ওটা হচ্ছে এই গাড়ি সম্ভবত তুই নাকি যেন একটা গাড়ি ছিল, ওই গাড়িতে করে আমাকে যশোরে নেওয়া হলো পরের দিন
পুলিশ
পুলিশ ওইখানে ওই জেল পুলিশ নিয়ে গেছে। নেওয়ার পরে পরের দিন আমার আম্মা গেছে যশোরে, এখান থেকে একটা সিস্টেম করে মানে ওদের সাথে সমঝোতা করে না, আমার আম্মা গিয়া যশোর থেকে আমার নিয়ে আসছে, আমার বাবা যায়নি। আর সেই থেকে আমি আমার বাবার সাথে ঘৃণায় কথা বলিনি, যেহেতু সবার সন্তান সবাই নিয়ে গেল, কিন্তু আমার বাবা আমাকে বিশ্বাস করতো, পুলিশ আমাকে নিল না, আসলে মূলত সমস্যাটা ছিল আমার মামাতো বোনের কারণে, আর আমার বাবা চাইনি যে ওর সাথে আমার সাথে, তারাও জানতো যে আমি ওর পিছিয়ে ঘুরি, তারা তার ছিল না যে ওর পিছিয়ে আসলে ডিস্টার্ব করি কিংবা ওর একটা সমস্যা হোক। আর আমার বাবা তার ছিল যে আমার আপন যে মামা ছোট মামা উনি তো কুয়েতে থাকুন, একটাই মেয়ে ও কুয়েতে থাকে, ওর সাথে আমার বিয়ের কথা ছিল। তো এরকম চলে আসে পরে বাবার মৃত্যুর আগ পর্যন্ত ওই যে 6টা কিংবা 7টা বছর বাবা আমার সাথে কোনোদিন কথা বলেনি আর ওই ঘটনার পরে, কারণ সে কোনোদিন ওরকম অপমানিত হয় নাই। বাবা যখন মারা যায় তখন আমি তার সাথে কথা বলছি, তার আগে আমি কথা বলিনি, 1 থেকে 2 মিনিট আগে এরকম, তা সেটা অবশ্য পরে আসতেছি। এরকম 2-3 দিন মা খুব ঘাট দিয়ে রাখছে, তারপর আবার একদিন 1:30 গেছে, ও তো প্রতিদিনই 1:30 আসার ওয়েট করে চলে যায়। আসলে
আপনি বাবার যে প্রসঙ্গটা আসছিলেন, আমরা অনেক বিষয় এরকম পরে আসতে যাচ্ছি, দেখা যাবে পরবর্তী দিকে আমরা ভুলে যাবো, আমার মনে হয় বলে ফেলাটাই ভালো। 1-2 মিনিটের ব্যাপারে আসলে কি ছিল?
1-2 মিনিটের পরে বলতে হচ্ছে আমার বাবা তো যথেষ্ট ভদ্রলোক ছিল, আর আমার বাবা জীবনে কাউকে একটা শালা বলে গালি গালাজ করেনি। আর সেটা হচ্ছে আমার বাবার জানা যায় কমপক্ষে 8 থেকে 9 হাজার লোক ছিল, যেহেতু মুঘল সাহেব নামে সবাই চিনতো, যথেষ্ট ভদ্রলোক ছিল। বাবা তো স্ট্রোক করছে অক্টোবরে 2009-এর, মারা গেছে জানুয়ারি 15 তারিখে। বাবাকে দেখতাম কিন্তু আমি তার সাথে কথা বলতাম, সে আমাকে জিজ্ঞেস করতো আমি তার কথা বলতাম, কিন্তু আমি নিজে যাইছে কোনোদিন বাবা আর ডাকিনি, আমি তাকে কোনোদিন আর বাবা বলে ডাকিনি, আমার ভিতরে একটা কষ্ট ছিল, মনে করছিলাম যে সে যদি আমাকে সময় নিয়ে যেত আমি ভালো রেজাল্ট করতে পারতাম। আমি পাশ করছি একবারই ওই সময়, মানে এটা অনেক পরের ঘটনা, বাবা যখন পাশ করে বেরোচ্ছি এসএসসির পর, তখন আমি বাবাকে বলছিলাম, আমার মা বলছিল যে কি ছিল নাকি পাশ করবে না, আমি এমাইনাস পেছিলাম। ঠিক আছে, বলতো আমি আরো জেদ বাড়ানোর জন্য বলছি, কিন্তু আমি বাবার সাথে তখন কথা বলতাম না। আমি ধরো জেদ বাড়ানোর জন্য বলছি, আমি আবার বাবাকে বলছিলাম জেল থেকে আসার পর যে আপনি একটা ব্লেড কিনে রেখেন, মানে আমার শরীরের মধ্যে খুব একটা খেদ হয়ে গেছিল যে ওনার আমি দেখাই দেবো। যাই হোক, তারপরের কথা হয় না, তো বাবা যখন মারা যায় অপোজিটিভ রুমে ছিল, আমি ছিলাম সামনে রুমে ঘুমাইতাম, আমার তিন ভাই তখন বাইরে থাকে, আমি একাদেশে, আমার তিন ভাই কুয়েতে থাকতো তখন। তো মা বলছে নাই, আসলে বিষয় হচ্ছে আমার ভিতরে একটা আধ্যাত্মিক একটা লাইন আছে, সেটা হচ্ছে আমি আমার সাথে কেউ মিশলাম চেহারা দেখে বলে দিতে পারি তার মনের ভিতরে আসলে কি বলে,
আমার মনের ভিতরে এই মুহূর্তে কি বলছে
সেটা বলতেছি পরে, আমার সাথে কথা বলতেছেন এখন। তো এরকম মা বলতেছে, আমি বুঝতে পারতাম। হঠাৎ করে দুপুর একটা যখন বাজে, বাবা যদি মারা যায়, হঠাৎ করে আমাদের বাসার অনেকগুলো কাকা, প্রায় দুই তিনশো কাকা এসে আমাদের ঘরের উপরে পড়ছে। তো আমার কেমন যেন মনে হচ্ছে বাবা আজকে আর বাঁচবে না, মানে এমন পড়েছে, সেটা খাওয়া বন্ধ হয়ে গেছে তিন মাস। তো বলতেছে নাই, আমি বলছি মা আব্বা মনে বাঁচবে না, তো এই জায়গাতে রুমটা গিজ বিজে তো বের করার সময় আমরা শিওর হয়ে গেছি যে বাবা আর বাঁচবে না। আর এবং বাবা মারা যাওয়ার আগ থেকে আমরা কিন্তু কবর খুঁজে রাখছি। মা বললো তো ঠিক আছে, তোরা তোর বাবার তোর সামনে তোর বিছানা নিয়ে যা। তো তারপরে আমি ওই এলাকার লোকজন ডাকলাম, ডাকার পরে আসার পরে বাবাকে নিয়ে আমার বিছানা নিয়ে শোয়ানো হলো, আর সব আত্মীয় স্বজন তো সবাই চলে আসছে অলরেডি যে যেখানে আছে। এরকম আমার সেজে বাড়িটাও চলে আসছিল সেদিন, সেদিন ও ছয়টায় গিয়ে বানের পর কুয়েত থেকে চলে আসছে বাবার অসুস্থতার কথা শুনে। আমার বাবা যে মারা যাবে সে নিজেই বুঝতে পারছে, সে দেখতাম চোখ থেকে দুই সাথে পানি বেরোতে। সে মারা যাওয়া তিনি শেষ সময় পশ্চিম এবং পূর্ব দিকে পা ছিল, পশ্চিম দিকে তার মাথাটা ছিল। সে আমাকে ডাকলো যে নাইম, কথা তো বলতে পারতো না, ডান হাত ডান পালে গেছে, বাম হাত দিয়ে সে আমার টাইনে ধরছে, আমি চলে আসা ধরছিলাম। তারপর হাসি দিচ্ছে, চোখ থেকে পানি পড়তো, সেটা মারা যাওয়ার দশ মিনিট আগের মুহূর্ত, সে কিন্তু কথা বলতে বলতেই মারা গেছে। বলছে হাতটা শক্ত, বলছে বাবা শ্বাস করছে, আপনি মারা গেলে আসলে কোথায় মাটি দেবো। তখন হাসি দিছে, হাসি দিয়ে কথা বলতে পারে, তখন সে জোরে হাসি দিয়ে বলতেছে তুই বুঝতে পারছিস আমি মারা যাবো, তাই না, এরকম বলছে। আমার এই জিনিসটা আমি কখনোই বলতে পারি না। তারপর আমি আমার ভাইদের বললাম যে আসলে আব্বা তো বলছে তার বাবা মার পার কাছে, বাবার তার দাদার কবর আর দাদির কবর আলাদা আলাদা, তো আমার মায়ের পায়ের কাছে রাখিস। তো ওখানে একটা নারিকেল গাছ ছিল, সেই নারিকেল গাছটা কাটা শুরু করে দিয়েছে অলরেডি ছয়টার সময়, কাটা কাটা শেষ, মানে কবর অলরেডি অর্ধেক খুঁজছে না। তো বলো তো আমার মা আবার গালি গ্লাস করছে, কি ব্যাপার তোর ওটা খুঁজতেছিস কেন, মাকে আমরা বলিনি ভাঙিয়ে যাওয়ার জন্য, যেহেতু সে অনেক অসুস্থ। তো এরকম সে বলছে ঠিক আছে তোদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা দাফন করিস, বলে আবার যেই হাঁটা শুরু করছে তখন আবার হাতটা টান দিয়ে ধরছে। ধরার পরে সে বামা দিয়ে তার বুকের উপরে আমারে রাখছে, রাখার পরে দুই চোখ থেকে পানি ছেড়ে দিচ্ছে। আসলে আমি অনেক বাবার সাথে বেদবি করছি জীবনে, আর সে অলরেডি বইলে ফেলাইছে যে তুই আসলে বাবা জীবনে অনেক বড় হবি, ভুল করিস না, এবং আমি তোর পাশে আছি, তুই আমার ভুল বুঝিস না, আমি তোর জীবনে কখনো অন্যায় করিনি, এই জন্য তোকে আমি সাপোর্ট দিতে পারিনি, মানে থুতলাই থুতলাই বলতেছে। আমি বলছি, তারপর আমি তার পা জড়াই ধরছি যে বাবা আপনি আমার মাফ করে দেন, আমি ভুল হয়ে গেছে। বলার পরে তো ওরকম সে বললো যে আসলে তুই একটু কাজ কর, আমার পায়ে জুতো আছে, একটা জুতো খুলে, আসলে পায়ে জুতো ছিল না, পায়ে ছিল একটা মোজা। তো বলছে বাবা আমার পায়ে তো জুতো নেই, বলছে আছে তুই দেখ। তারপরে কম্বল আসছিল আমার ভাই কুয়েত থেকে, ওটা গায়ে দেওয়ার ছিল, আইনেই দিছিল গায়ে। তারপরে কম্বলটা সরাইয়া মোজা দুইটা সরাইছে, বলছে বাবা খুলে দিছে, বলছে আমি বললাম না জুতো আছে পায়ে। তারপর তো সরানোর পরে সে বলছে আমাকে উত্তর দক্ষিণ করে দে, সে নিজে উত্তর দক্ষিণ হইতে বলছে। বলার পর উত্তর দক্ষিণ করে দিলাম, হাতটা সব সোজা করে দিছি, সোজা করে দেওয়ার পরে হাত ধরে পড়ছে এরকম, আর তারপর আবার হাইটে আসা ধরছে, তখন আবার টান দিছে। টান দেওয়ার পরে সে বুকের সাথে যখন চাইপে ধরলো, তখন আমি দেখলাম যে আসলে ওনার হৃৎপিণ্ডটা একদম নর্মাল রেখেছে, মানে কোনো শব্দই আসছে না ভিতর থেকে। তারপরে বলছে যে আমি একটু আসতেছি, বলছে আসা লাগবে না, তুই নামাজ পড়ে আয়। আমি আমার সজি বাড়ি নিয়ে নামাজ পড়তে গেলাম, তখন আজান দিতে পনেরোটায়, শীতের সিজন ছিল। তো তো নামাজ পড়ে আসার পরে যখন ভাইকে নিয়ে বসলাম, বসার পরে হঠাৎ করে বাবা এরকম ঘুরে গেল, ঘুরে যাওয়ার পর ওনার মুখ থেকে রক্তের মতো অনেকগুলো বের হয়ে গেছে। তো আমরা তো বুঝতে পারছি যে আসলে সে চলে গেছে। তো বাবা চলে যাওয়ার পরে এখন বিষয় আমার বাবার মৃত্যুটা পরে বলতে, এটা আমার পরে আবার আসতে হবে, কারণ আমি আমার বাবা আমি এমন কলঙ্কারী সন্তানের মতো কাজ করছি, যেটা সেটা হচ্ছে কি আমার ফ্যামিলি, কারণ এর জন্য আমার সাথে এখন ভালো সম্পর্ক নেই।
ওকে, এই প্রসঙ্গে আমরা যাবো তাহলে। আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, জেল থেকে ফিরলেন, ফেরার পরে আপনার
জেল থেকে ফেরার পর তো আমি দেধার্সে পড়াশোনা শুরু করলাম, করার পরে রেজাল্ট দিল, এমএনএস পেয়েছিলাম তখন। ঠিক আছে, তারপর তো মা এরকম করলো, অবশ্য বাবাই সবার কাছে বলতো যে আমার ছেলেটা রেজাল্ট ভালো করছে, ভাইদের মধ্যে সবচেয়ে আমি রেজাল্ট ভালো করছিলাম, আর আমাদের টোটাল ফ্যামিলিতে গ্রাজুয়েশন, সবাই ডিগ্রি পাস।
ওকে,
তো ওরকম অনেকদিন কাটে যাওয়ার পরে হঠাৎ করে ও একদিন আমাদের বাসার সামনে একটা কোচিং সেন্টার ছিল, সাকসেস নাকি জানি কোচিং, সেখানে ওই মামা তোমাটা আসলো পড়তে। একদিন আমি চিন্তা করছি যে আসলে মনটা ভালো, তো রেজাল্ট ভালো হয়েছে, আমার ইচ্ছে ছিল রাজশাহীতে নিয়ে পড়াশোনা করাবে আমার মেজো বোন। তো এরকম একদিন সকালবেলা, সেদিন মনে হয় স্কুল বন্ধ ছিল, 11টা বন্ধ পড়ে ও চলে আসতেছে আমাদের বাড়ির সামনে থেকে, রাস্তার পাশে ঘোষের বাড়ি নামে ওটা নির্জন এলাকা, ওখানে কেউ যায় না, সেখান থেকে যাচ্ছিল। তো হঠাৎ আমার দুটো ফ্রেন্ড ছিল ওখানে আমার সাথে, ওরা উপরে উঠে পড়ছে, তো আমি চিন্তা করছি আজকে ধরে আমি শিওরলি আজকে বলবো যে তোমার আমি বলবো আমাকে বইলে যাইতে দেবে। বলার পরে সামনে আসার পর হঠাৎ করে বৃষ্টি নামছে, বৃষ্টি নামার পরে আমি বলছি যে আসলে ভিতরে আসেন, বলছে আপনি ডিস্টার্ব করেন, আপনার কারণে আমি যাইতে পারতেছি না, আপনি ছাড়েন আমি করার আগে, মানে বৃষ্টি ঝিরি ঝিরি পড়তেছে বাড়িতে চলে, বলছে না তুমি কথা বলে আমার সাথে যাইতে হবে। আমি ওর হাতটাই না একদম ওই বিল্ডিং এর ভিতরে নিয়ে গেছি, এখানে আসো। ও রাগ করে বাজে বসে থাকে, তো ওরা একটা সাদা জামা পরা ছিল, অনেক সুন্দর ছিল, সেক্ষেত্রে ওই বৃষ্টিতে ভিজে গেছে একদম সরাসরি। আমি বলছি তোমার দেখতে তো খুব খারাপ, আমার কোনো নিজের নার্ভাস লাগছে, তোমার তিন তলা থেকে আমার বন্ধুটা দেখতে ছিল উপর থেকে যে আমি কি করি এখানে বসে। তো আমি ডাইকে সেরে নিয়েছি, আবার টাইনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি বললাম যে শিমুল আসলে এগুলো আমার ভালো লাগে না, দেখো আমি তো আসলে রাজশাহীতে চলে যাবো, তুমি কি করতে চাও বলো। তা বলছে ভাই আসলে আমার পক্ষে পেম টেম সম্ভব না, আমি চাই না এগুলো, আমার ফ্যামিলি কোনোদিন সাপোর্ট করবে না, আপনি যদি পারেন আপনি আমার বাসা থেকে প্রস্তাব দিয়ে আমাকে বিয়ে করেন, কোন সমস্যা নেই।
এই আপনি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনি দা দিয়ে কোপ দিয়ে বা কুড়াল দিয়ে কোপ দিয়ে আপনি যে জেল খাটলেন তার কোন সিম্প্যাথি ছিল না?
আসলে ওর বিষয় হচ্ছে কি, ও আমাকে অনেক ভালোবাসে সেটা আমি বুঝি, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারে না, কিন্তু আমি বুঝি যে আমার জন্য আসলে অনেক কষ্ট হয়। তারপরে বললো যে আসলে এটা আমার পক্ষে সম্ভব না। এর মধ্যে ওর তো বিভিন্ন জায়গাতে প্রস্তাব আসতেছে, পেশ কার্ড, তার মেয়ে, চেহারা সুন্দর ছিল মেয়ের জন্য, বলছে আমি আপনার জন্য সর্বোচ্চ আমার মেট্রিক পরীক্ষা পর্যন্ত ওয়েট করতে পারি, মানে তখন মনে ক্লাস এইটে পড়ে। আর বলছে আমি যে তোমার বাসায় ঘরতে প্রস্তাব দেখো রাজি, আমার মামা তো পিডিএম এ মেরে এলো, তুমি কি কো ওগুলা? তা বলছে সেটা আমি জানি না, আপনি যদি এভাবে পারেন তাহলে হবে। তারপর আমি চিন্তা করছি ঠিক আছে, তারপর ওর সাথে কন্ট্যাক্ট হলো, আমার এক আর্মির কমিশনার আসছিল এই মাদ্রাসার ওখানে, তার সাথে খুব ভালো রিলেশন ছিল, ওখানে কি কারণে জানি আসছিল তারা, ওনার নাম্বারটা দিয়ে গেছিল, ওনার আমি ফোন দিয়েছিলাম, তো উনি বলছিল যে তুমি আমার তো বডি ফিটনেস ভালো ছিল, ছোটকাল থেকে খেলাধুলা করতাম, তোর মধ্যে তোমাকে আর্মিতে খুব মানাইবে, উনি ওই সময় বলে উনি নাম্বারটা দিয়ে গেছিল আমার মনে আছে, ওনার নাম ছিল শাকিল, কি কর্নেল জানেন। ওনাকে আমি ফোন দিয়েছিলাম যে আঙ্কেল আমি নাইম বলতেছি বানারিপাড়া থেকে, আপনি আমাকে চিনছেন? তার বলছে হ্যাঁ তোমার নাম চিনছি, কি ব্যাপার বাবা ফোন দিছো কেন? তার বলছে আঙ্কেল আমি তো ওরকম মেট্রিকে ভালো রেজাল্ট করছি, আমার একটা চাকরির দরকার। মিথ্যা বলছে, আমার ফ্যামিলিতে অতটা ভালো ওই না, ব্যাকগ্রাউন্ড তো খুব খারাপ, আপনি জানেন আমার চাকরির দরকার। এর মধ্যে মাস দুয়েক পরে বরিশালের লোক নেওয়ার কথা আর্মিতে, তা বলছে তুমি এখানে আইসো, আমি আইসে যোগাযোগ করে আমি যেভাবে হোক তোমাকে ম্যানেজ করে দেবো। তারপর আমি শিমুলকে পরের দিন আবার আসলো একই টাইমে, আসার পর আমি বললাম যেরকম আমার আর্মিতে চাকরি ঠিক হয়ে গেছে, আর্মিতে চাকরি ঠিক হলে আমি আমার বাসায় প্রস্তাব করবো, কিন্তু সেটা তো আমি আসলে আমার নিজ থেকে বলতেছি, কিন্তু সেটা তো আমার ফ্যামিলিতে কোনোদিন সম্ভব না, যেহেতু আমার তিন ভাই আমার আগে রয়ে গেছে, তারা তো এখন যদি আমি সবার ছোট, আমি সবেমাত্র এসএসসি পাশ করছি। তারপর বলছে আচ্ছা ঠিক আছে আপনি যদি পারেন তো হবে, তারপর বলছি তুমি বাসায় আমি প্রস্তাব দিলাম, যদি তোমার ফ্যামিলি রাজি না হয় তখন, বলছে আমি তো অবশ্যই সেটা সাপোর্ট করবো যে আমি আপনার সাথে যাবো, যদি আমার ফ্যামিলি রাজি না হয় তখন আমি আপনার সাথে এমনিতেই চলে যাবো, তখন আমি 100% শিওর যে আসলে আমার সাথে সম্পর্ক করতে চায় কিংবা সম্পর্ক হয়ে গেছে। এরকম এরকম করতে করতে হঠাৎ করে গেলাম আর্মির ইসে, তো যাওয়ার পর আর্মির তো সিস্টেম আছে বডি কন্ট্রোল, মানে হাঁটুর সাথে হাঁটু মিশলে আর ওটা হয় না, তো ওখানে আমি আর হাঁটুর সাথে হাঁটুটা মিশে যাওয়ার পর ওটা আমি টিকি নেই ওখানে, সে চাকরি করলো না, তো আমি আইসা বলছি যে দুই মাসের মধ্যে হয়ে যাবে, এরকম করে ওর সাথে সম্পর্কটা গার হয়ে গেছে আস্তে আস্তে। হওয়ার পরে তো একটা বিষয়, চোরাটা চাচা তো মনে আছে, মেজো চাচার মেয়ে লাবণী নাম, ও ঢাকায় আছে এখন আজিমপুরে, ওর সাথে আবার সম্পর্ক ছিল আমার বড় মামার মেজো ছেলের সাথে।
আচ্ছা,
আর ওরা ও লাবণী এবং শিমুল ওরা ছিল, এক ছিল বান্ধবী আর ছিল দুই বোন, একসাথে স্কুলে যাওয়া আসা করতো, ও সবই জানত। আর লাবণীর সাথে মিঠুর সাথে সম্পর্ক ছিল, ওটা তো পরের কথা, যাই হোক। তারপরে রঙ্গরপার সম্পর্কটা হয়ে গেল, প্রতিদিন বিকেল আসতাম কথা হতাম, মানে খুব গাঢ় হয়ে গেছে এটা আস্তে আস্তে, এলাকা জানাজানি হয়ে গেল, সাথে সম্পর্ক আমার এরকম জানাজানির পরে আমার ফ্যামিলি তো অতটা গরজ করে না, আর ওর ফ্যামিলি থেকে যেহেতু মামা তো ভাই বোন কেউ অতটা ইনজরে দেখতো না আমাদের। এরকম করতে করতে আমি বানারপাড়া ডিগ্রি কলেজে ভর্তি হলাম, তো ওটা তো আসলে বেসরকারি কলেজ, ওখানে বিপি নির্বাচন হয় না, কিন্তু আমি তো একটু বললাম যে নাসুরবান্ধব কলেজ ছিলাম, আমাকে সব ভয় পেত, সেখান থেকে ওরা মানে আনিশিয়াল ভাবে যেটা বলে ভোট নয়, আমি সেখানে বিপি নির্বাচিত হয়েছিলাম আমাদের কলেজে, মানে বিপি ছিলাম আমি ফার্স্ট ইয়ার ঢোকার দেড় মাস পরেই, মধ্যে অনেক সময়টা পার হয়ে গেছে, যাওয়ার পরে সম্পর্ক গাঢ় হয়ে গেছে। গাঢ় হওয়ার পরে ওর ভাই সোহাগ কুয়েতে চলে গেছে, এই মনে করেন আমার প্লাস পয়েন্ট হয়েছে, যেহেতু ভাইয়ের কারণে আমি এদিকে যাইতাম না, সামনাসামনি পড়তো খালি। তারপর তো সকাল বিকাল সন্ধ্যার কোনো কথা নেই, তারে না থাকলে তো আমার ঘুমিয়ে আসতো না। আর এমন একটা পরিস্থিতি ছিল, আমি তার বাসার সামনে গিয়া সাইকেলে বেল দিতাম, সে জানালায় চলে আসতো। মানে বেলের শব্দ পাইলে সে বুঝতে পারতো যে আসলে আমি চলে আসছি। এরকম ওই খোকনও আবার জানতো যে আসলে আমি বেল দিতাম, ও খোকনও আবার ওর পিছে ঘুরতো, ও গিয়ে বাড়ির সামনে এরকম বেল দিত। সম্পর্ক আসতে গেল, তারপর তো বিশেষ করে আমি তো ওখান থেকে যাইতে
খোকন
আমি আসছি, কিন্তু এরকম দুই তিন দিন পর ও আস করতে পারছে। মানে খোকনের সাইকেলের বেলটা আমার ছিল ফোনিক সাইকেল ছিল, ওর ছিল জক সিস্টেম, মানে ছোট বেল ক্রিম ক্রিম করে
বাঁচতে।
তো পরবর্তীতে আস করতো, কিন্তু খোকন প্রায় সময় মানে যখন বাসার সামনাসামনি আইসি একটা বেল একটা হাতে কিনে নিয়েছে, বেল হাতে বাজাইতে এরকম, কিন্তু ও তো আর আসতো না, কারণ তো বুঝতে পারছে যে আসলে বেলটা অন্যরকম, নাইমের বেলটা অন্যরকম।
This track was downloaded from FusionBD.com.
Oh, class 10 উঠলো, সে ওদের নাজির স্কুলে ওঠার পর টেস্ট এলাও হয়নি।
ডাব্বা মারলো প্রেম করে?
ও ডাব্বা মানে যথেষ্ট, অঙ্কে তো যথেষ্ট কাঁচা
কাঁচা ছিল,
অঙ্কে ফেল করতো। আর যা হোক, আর সব বলো যে অঙ্কে ফেল করতো। হঠাৎ করে কি কারণে যেন ওর বাবা গরিব হয়ে গেল, দোকানে আর একটা সব বিক্রি করে দিছে। যাওয়ার পরে ও ওর ভাইটা বিদেশ পাঠিয়ে দিল, ওর ভাইকেও আমার ছোট মামা নিয়েছে কুয়েতে। ওই সুযোগটা আমি আবার আমার মা আবার সাপোর্ট করতো তোমাকে, আমি যা বলতাম সেটা মানে আমার মাকে যদি বলতাম যে আমি আর খুন করে যদি বসতাম, আমি খুন করিনি, আমার মা অন্ধের মতো বিশ্বাস করতো। আমার সবাই বাসায় নারী স্টেজ দিত অন্যরকম, আমার বোনের যেহেতু মেজ বোনের বাসা ওখানে, আমাদের কি কাও আর ভাই বোনের রাস্তা কি পোলা মানুষ কি বলছে। আর মামা অতটা যথেষ্ট ভদ্র ছিল, সে অতটা গ্রাহ্য করতো না, কিন্তু আমাদের সম্পর্কটা যে এতটা গভীর হয়ে গেছে সেটা তো তারা বুঝতে পারে নাই। তো হঠাৎ করে একদিন খোকন বলো যে নাইম তোর সাথে তোর সাথে সম্পর্ক হয়ে গেছে, এটা তো আমি বুঝি, কিন্তু এটা আমরা বইয়ের বাইরে প্রকাশ করতাম না, আমি বলতাম যে আমরা বোন, তাতে কি হয়েছে। হঠাৎ করে টেস্ট রেজাল্ট এসে ফেল করছে, আমি সিস্টেম করে বললাম যে আসলে তোমার ওখানে পড়াশোনা করার দরকার নাই, পরীক্ষা এক বছর তুমি গ্যাপ দিয়ে দাও। আমি চেয়েছিলাম যেহেতু আমাকে বলছে যে এসএসসি পরীক্ষার পরে, আর ভেবে যেহেতু আমি চিন্তা করছি এক বছর যদি আমি গ্যাপ দিতে পারি সেটা আমার জন্য বেনিফিট, আমি ইচ্ছা করে গ্যাপটা দেওয়াইছি।
মানে ইচ্ছা করে ফেল করছে?
ইচ্ছা করে ফেল করে না, ফেল করছে এটা সত্য, কিন্তু আমার যে বড় মামা মানে আপন যে মামা, সে আবার স্কুলের সভাপতি, সে ইচ্ছা করলে নিতে পারত, কিন্তু ও নিজে বলছে যে আমি আর পরীক্ষা দেবো না। কারণ ও এমনটা সম্ভব হয়েছে, ও আমার কাছে যদি সুযোগ থাকতো বাথরুমে যাওয়ার আগে আমাকে বলে যেতেন, মানে এমন একটা সম্পর্ক হয়েছে যে গায়ের একটা বিজি করতে হলে আমার কাছে বলে নিতে হতো, এতটা ক্লোজ হয়ে গেছে সাথে। পরবর্তীতে তো মোবাইল কিনলাম, মোবাইলের মোবাইল সম্পর্ক যেটাকে বলে, আর দূরত্ব পাড়াতে হলো না। আমি একটা সিস্টেম করে আমাদের ওখানে আমার বাসার সামনে গার্লস স্কুল বলছিলাম, ওখানে একটা ভোকেশনাল সিস্টেম ছিল, সেখানে আইনে আমি সিস্টেম বসিরকে দিয়া আমি ভোকেশনাল ওকে ভর্তি করাই দিচ্ছি আমার সুবিধার্থে। আর ওর ভাই তো বাইরে চলে গেছে, বসিরই ছিল ওদের গার্ডিয়ান, মানে লেখাপড়ার ক্ষেত্রে বসির যাই আলাপ করতো। ওই বাসার দোতলায় থাকতাম আমি, দোতলা থেকে সব দেখা যেত রুমের ভিতরে, মানে স্কুলে তো গাইড হল করা, মানে দোতলা থেকে স্কুলের ভিতরে কে কি করে এগুলো সবই দেখা যেত টোটালি সব মেয়েদের। তো এরকম আসতে স্কুল টাইমে আমি ডিস্টার্ব করতাম না, বলতাম তো ফোন কিনছি আমি ফোনে। তারপর ইন্টার ফার্স্ট ইয়ার যখন ফাইনাল পরীক্ষা, তখন আসলে দেখলাম যে ফ্যামিলিগত একটা প্রবলেম হয়েছে আমার মার সাথে ভাইদের সাথে, হওয়ার পরে দেখতেছে যে আমার মা আসলে পড়ালেখাটা আমার চালাতে পারছেন, মানে টাকা থাকা সত্ত্বেও তারা অতটা টানছিল, কারণ এই কারণে যখন জানাজানি হয়ে গেছে যে আমার সাথে তার সাথে একটা সম্পর্ক হয়েছে, এই কারণে তারা দেখতে পারতো না আমারে। আমি কি করলাম, আমি তখন এসিআই কোম্পানিতে একটা চাকরি সার্কিট নিয়ে শুকু, এটা পার্মানেন্ট জব না, ছয় মাসের জন্য এলাকা ভিত্তিক, তো চাকরিটা করলাম। তখন তো আর্থিকভাবে অনেক চাঙা, ফোন কিনলাম, ফোনে এরকম কথা বলতাম মাসের পর মাস। আমার এমন রাত্র গেছে যে আমি ওরে সন্ধ্যা সাতটার সাথে ফোনে কথা শুরু করছি, পরের দিন সকাল সাতটা পর্যন্ত কথা বলছি, মানে আমার মাথার কাছে ছিল চার্জারের সুইচ পায়ের কাছে, কিন্তু দেখা যেত আমি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমে গেছি, পূর্ব দিকে আমার মাথা, এরকম মানে চার্জ দিয়ে কথা বলতাম চার্জ শেষ হয়েছে। আর ওদের বাসা তো কারেন্ট ছিল না, একটা স্পিন মোবাইল ছিল আমার, আমি বসির কি দিয়ে টিফিন ক্যারিয়ারের মধ্যে মোবাইলটি দিতাম, মানে বসিরে বুঝতে পারতাম না, প্রেমের সম্পর্ক তো চানাচুর ঠানাচুর দিয়ে, মানে চানাচুরের নিচে মোবাইলটা দিয়ে দিতাম, আর দুইটা ব্যাটারি দিয়ে দিতাম আলাদা কথা বলার জন্য, টিফিন ক্যারি নিয়ে যেত। আবার সে আবার পরদিন টিফিন ক্যারিতে কিছু মানে চালতা টালতা থাকলে বাড়ি এগুলো কাইটে কেটে পাঠিয়ে দিত বসির, মানে ড্রাইভার ছিল বসিরই।
অনেক কিছু শিখে যাবে আজকে শ্রোতারা, শুনলে প্রেম কিভাবে করতে হয়, গ্রাম অঞ্চলের প্রেম বলা চলে না উপশহরের
বসে। তারপরে এরকম নিয়ে আসতো এরকম সম্পর্ক, প্রতি রাত্রি ফোনে কথা হতো, মানে সম্পর্কটা কথা বলো মানে আমি তো ওই হাত ধরাবো ওই পর্যন্ত, কিন্তু তার আগে কখনো হাত ছুঁই নেই দুই বের শেষ, মানে অনাকাঙ্ক্ষিত ভাবে। কিন্তু মোবাইলে যখন কথাটা হলো, আসলে একটা মোবাইল প্রক্রিয়া একটু ভিন্ন, মানে ওর ভিতরে আমি কিভাবে ঢুকতে যাওয়ার চেষ্টা করলাম, মানে আজে বাজে যত নোংরামি কথাবার্তা, তারপরে রোমান্টিক এগুলো যা আছে সব মিলিয়ে মোবাইলের সম্পর্কটার পর আরো সম্পর্কটা অনেক গাঢ় হয়ে গেছে, যে ওর ছাড়া আমি থাকতে পারবো না, আমার ছাড়া থাকতে পারবো না, এরকম মোবাইলে কথা বলতাম আমি তো একা ঘুমাইতাম, যে তোমার ভাই ছিল না, আব্বা আম্মা সামনে ঢুকিত। রাত তিনটা বাজত, আমি হাইটে চলে যেতাম ওদের এলাকায়, ওই ওই কবরস্থান পাড়ার ভিতরে, অথচ ওখানে সন্ধ্যার পরে কেউ হাঁটে না। আমি ফোনে কথা বলতেছি, কিন্তু যখন ওদের বাসার সামনে আমি ফোনটা রাখতাম, যে আমি বলতাম আমি তোমাদের বাসার সামনে, ও জানলা এসে জানলা খুলতো, কিন্তু তাও সামনে বের হইতো না, ভয় পাইতো। কিন্তু আমি যখন চলে আসতাম তখন মানে ফোনে তো কথা হইতো না, তারপরে আমি এক দৌড়ে চলে আসতাম, মানে কবরস্থান আমার গায়ের পশম দাঁড়াই যেত, এখন বাসায় যেমন আমার মূলত এমন রাত রোগ আছে, আমি তো নামাজ পড়তাম পাশ উঠতো, মা আসলে সে তো উঠে থাকতো দরজা খোলা, সে বুঝতো যে নামাজ পড়তে চলে গেছে। আমি ফজর আজম পর্যন্ত দাঁড়াই থাকতাম, ওদের বাসার সামনে মসজিদ আছে, ওইখানে নামাজ পড়ে তারপর আসতাম, সে তো মনে করছে নামাজ পড়ে আসছে, কোনো বিষয় না। এরকম অনেক রাত থেকে হঠাৎ করে একদিন রাত্র এরকম কথা বলতে বলতে বের হয়ে গেছে, মা দুইটার সময় দেখে যে দরজা খোলা, আমি কথা এতটাই মগ্ন যে আমি দেখিনি এগুলো। পরের দিন তো মা খোঁজ করতেছে, রাত্র সারা রাত্র খোঁজ করছে, ঘর থেকে বের হয়নি, কোথায় গেল কোথায় গেল, টেনশন। আমি ফজর নামাজ পড়ে বাসে হাজির, আম্মা দিয়ে থম খেয়ে চা বানাইয়া টেবিল করে, আম্মা তো নাস্তা দিয়ে যাবে, সে আর নিয়ে আসলো না। তো বললো কি না তুমি নাস্তা দেবো না, কলকাতা তো কোথায় তুমি কোথায় তুমি কি বলো, আমি তো বাথরুমে গেছিলাম, বাথরুমে তোর কতক্ষণ লাগে, আমি কতক্ষণ লাগে মানে বাথরুমে কি করছো, আচ্ছা বাথরুমে যে কি করো তুমি জানো না, বাথরুমে যে চলে আসছে আসাদের। তো সকাল দরজা খোলা দেখলাম রাত তিনটা পর্যন্ত আমি দুই তিন ঘন্টা গেছিলি কোথায় সেটি বল, বলছো ও মা তুমি কি বলো, ওই মাসুম ফোন দিয়েছিল তো কুয়ের থেকে, আমি সামনে দাঁড়াইয়া রাস্তা বেশি কথা বলছিলাম। তো মা তো বলছে যে সবই বিশ্বাস করে, আর মা তো আসলে আমাদের মা অতটা শিক্ষিত না, ক্লাস ফাইভ পর্যন্ত সে পড়াশোনা করছিল।
গ্রামে অনেক মা আছে এরকম, এটা আমি একটু হলক করে বলতে পারি, আমার দেখায় কিছু মা আছে এরকম, সন্তানকে ভালোবাসেন এবং পাগলের মতো বিশ্বাস করেন।
আমার মা এরকমই, তারপরে সে কথাটা বিশ্বাস করলো, মাসুমের সাথে তার যোগাযোগ করা সম্ভব না, সে তো থাকে কুয়েতে, মা কথাটা বিশ্বাস করলো। তো তোমার একটা সুযোগ হয়ে গেছে, আমি প্রত্যেক রাত্রি প্রায় রাত্রি ওরকম বের হয়ে যেতাম, আর মোবাইল আনানোর বিষয়টা ছিল, ও প্রতিদিন ওরকম আমি চানাচুর কিংবা যা খাইতে পছন্দ করে রসমালাই মিষ্টি টিষ্টি গুলো কিনে পাঠিয়ে দিতাম, যেহেতু চাকরি করতাম তখন পাঠিয়ে দিতাম, ও আবার ওরকম রিটার্ন করতো পরের দিন, ওই আচার টাচার এগুলো বাসায় যা রান্না করে এগুলো সবই পাঠিয়ে দিত দুপুরে, আমি এবার চার দিয়ে সন্ধ্যার পরে আবার ব্যাটারি দুইটা সব ওরকম দিয়ে দিতাম এরকম। তো হঠাৎ করে মা একদিন চিন্তা করলো যে আসলে প্রতিদিন কি মাসুম করে ফোন দেয়, কি ব্যাপার, ওর প্রতিদিন তো যায় কোথায়, আমার বোনের তো পাশাপাশি বাসা ওদের। তো হঠাৎ করে ওই দিন রাত্রে মোবাইলে কথা বলতে বলতে বাইরে বের হয়েছে, এটা আমার বোন মনে হয় বাথরুমে যাও, বাথরুমে যে জানালা থাকে না একটা, জানালা থেকে ওদের সামনের রুমের দরজাটা দেখা যায়। তো ও বাথরুম থেকে দেখতে পাচ্ছে যে ওদের ও সামনে হাইটা মোবাইলে কথা বলতে, কিন্তু ওর ভিতরে একটা কাজ করছে যে ও মোবাইল পেলে কোথায়, তো ঘরেই কারেন্ট নেই, ওর বাবা ও মোবাইল কথা বলে কিভাবে, ওটা ওর ভিতরে সন্দেহ। ও আইসা আমারও মোবাইল দেখে, এরপর মা বললো যে না আমি প্রতিরাত্রে এরকম কথা গায় মাসুম লাগে, মাসুম ফোন দেয়। বলো তো মা তুমি তো বোকাই রয়ে গেলা, তুমি তো তোমার ছোট ছেলের কথা ছাড়া চলোই না, আসলে বিষয়টা আমার কাছে কেমন মনে হয়, আমি শিমুলও দেখছিলাম রাতবেলা কথা বলে, কথা বলে কি ব্যাপার, তো শিমুল ও ফোন পাইবে কোথাও, কয়টা, আমি সাড়ে তিন হাজার টাকা বেতনে চাকরি করতাম তখন। এরকম তিন চার মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন বাথরুমের ভিতরে ঢুকে কথা বলতেছে, কথা বলার পরে ওর বাবা জানি কেমন বিষয়টা জানতে পারছে যে আমি একটা মোবাইল কিনে দিছি এরকম ব্যাটারি দিয়ে, কথা বলতেছে ওর বাবা বলতেছে শিমুল তুই বাথরুমে বসে কার সাথে কথা বলো, কি বলেন আপনি বাবা কার সাথে কথা বলবো, এখন আমার বলতেছে এখন কি করবো, এখন তো মোবাইল আমার কাছে একদম বের করে বলাইবে, এখন কি করা যায় কি করা যায়, আমি বলছি তুমি একটা কাজ করো মোবাইলটা ফালাই দিবো, বলছো তুমি মোবাইল ফালাই দিন তো তোমার সাথে কথা বলবো কিভাবে, মোবাইলটা আমি ফালাবো না কোনোভাবেই, আমি বলছি তুমি ধরা দিও না তাহলে সব শেষ, তুমি মোবাইলটা ফালাই দাও, ও করছে কি বাথরুমের প্যানের ভিতরেই মোবাইলটা ফালাই দিচ্ছে। মোবাইলটা কিনছিলাম একচল্লিশশো টাকায়, দুই মাসের বেতন জমা যাবার মনে আছে, আমি তো আসলে আমি আসলে মূলত বেতনই পাইতাম পঁয়ত্রিশশো টাকা, এখন তো আর মোবাইল কিনতে আমার পক্ষে সম্ভব না,
ধরা পড়লো পরে, ধরা তো পড়েনি,
মোবাইল তো প্যানের ভিতরে ফেলে দিয়েছি, কার সাথে কথা বলো কি বলো, আসলে ধরা পড়েনি। পরবর্তীতে আমি করতাম কি, তুহিন যেমন ফ্রেন্ড ছিল ওটা মোবাইল ছিল, দু তিন দিন পরে ওরা বলতাম দোস্ত তুই মোবাইলটা রাতে দিয়ে যাবি, সকালে এসে নিয়ে যাবে, আমি কলেজে যাই তোর নিয়ে যাবো, কলেজে যাওয়ার সময় মোবাইল নিয়ে যাইতাম, ওদিন আর আমি রুটিন করে দিচ্ছি তুমি কিন্তু সাড়ে একটার ভিতরে মোবাইল পাঠিয়ে দেবো বসে গেছে। এরকম বছর খানিক যাওয়ার পরে এরকম গেছে ভোকেশনাল থেকে পরীক্ষা দিল, ওখানেও ডাব্বা মারছে, ওখানেও অঙ্ক পাচ্ছিল। তারপরে তো বিষয়টা এমন গারু হয়ে গেছে, মানে এমন নাচের বন্ধু আমি মানে মানেই করতাম না যে যে যাবে, আমি প্রতিদিন রাস্তা না একটা ঘুম আসতো না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে এলাকার সবাই একটা পরিচিত মুখ হয়ে গেছে, আমাদেরকেও কিছু মনেই করতাম যে দূর ব্যাপার ফাজিল পোলাপান, কেউ কিছু বলতোই না, মানে অল টাইম রাস্তাঘাটে চলতাম, আর বাবা তো সকালবেলা দোকানে চলে যেত, মানে এক পর্যায়ে আলু বিক্রি করে বাবা সামনে দোকানদারি করতো, আলু পেঁয়াজগুলো বিক্রি করতো, সকালে যেত সন্ধ্যা আসতো, মা তো ওরকম বাসায় থাকতো, ভাই তো নাই ছোট মনটা গ্রাহ্য করতো না, তারপরে হঠাৎ করে মেজো ভাই একদিন দেশে আসলো, ভাই এয়ারপোর্টের সামনে বেরিয়ে আমি বলছে নাই আমি সবকিছু জানি, শোনো আমাদের ফ্যামিলি ওদের ফ্যামিলি জীবনে মিলবে না, তুই তো জানো আমরা গরিব কিন্তু আমাদের যে স্ট্যাটাস আমাদের যে সোসাইটি এর সাথে কোনোদিন ওদের মিশবে না, আমরা গরিব ঠিক আছে কিন্তু আমাদের ফুপু মামা চাচাদের তো তুমি জানো ওরা তো আমাদের তুমি কিচ্ছু না, এগুলো কোনোদিনও সম্ভব না, তুই কেন ওদিকে যাস একটা কথা বলতে রাখবি বলছি কি ভাই বলো, সে ঠাস করে উঠে আমার মায়ের মাথার উপরে আমার হাতটা রাখছে, আমি তো অনেক লম্বা ছিলাম আমার মামার সেটা শর্ট সে হাত রাখছে, তুই প্রতিজ্ঞা কর যে তুই আর কোনোদিন শিবনের দিকে যাবি না শিবনের সাথে কথা বলবি না, আর মামার সাথে ওদের সাথে লাইন হয়েছে ভিতরে সেটা আমি জানি না, মানে মামা মা বলছিল যে ওকে বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি যত তাড়াতাড়ি প্রয়োজন আমি হেল্প করবো, সে বলছে আমি বিয়ে তোমার কোন ধরনের কথা তোমার ছেলে তুমি সামলাও, সে বলছে সামলাও কি তোমার মেরু তো আর মায়ের তো অলরেডি জানাজানি হয়ে গেছে, মার তো মারপিট তো অনেক হয়েছে,
মানে আপনাকে মেরেছে
মা আমার মা তো উঠতো
কারণে আপনাকে মারতো গায়ে হাত তুলতো,
হ্যাঁ তারপরে এরকম করতে করতে কোন রকম ইন্টার পাস হয়ে গেল, অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম অর্থনীতিতে 2006 সনে, ওর একটা চাচাতো বোন আছে সেটা বললাম লাবণী, তার চেয়ে একটা বড় আছে ঝুমুর নাম, ওর বিয়ে হয় না অভিশাপ দিতে চাই না কাউকে, ওর বিয়ে জানি আল্লাহ না করে যদি নাও হয় সেটা আমি চাই, ওর বয়স অলরেডি মনে হয় 36-37 হয়ে গেছে অলরেডি, ওর একটু বাজে কোয়ালিটির ছিল মানে ওর তো চেহারা সুন্দর ছিল ছেলেদের বিভিন্ন রকম কথা বলাই মানে পটাই মনে বলতে বললে মনে মনে ওটা দিয়ে টাকা নেই তোর কাছে ছেলেদের টাকা মোবাইলে টাকা ভরতো এটা করতো আচার তো আমার সাথে তো স্কোপ পাইনি আর আমার সাথে তো সাহস পাইনি এগুলো করতে, কারণ আমার মামা তখন অনেক প্রভাবশালী আর মামা তো জীবনের গুলো মেনে নেবে না, এরকম করার পরে আর আমার সাথে তো করার কোন স্কোপ আর এগুলো তো ও নিজেও জানতো না, ওর কথা বলে ওরা নিয়ে এগুলো করতো খাই ফোনাইতে করতো, হঠাৎ করে ওর এক চাচাতো ভাই বিএম কলেজের এখন বর্তমান বিএম কলেজের বিপিও নি, অন্য এক ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে মনিরুজ্জামান লোটাস, ওনাকে ই করতো শুটিং করতো মানে কি বলে ওটারে গানের সাথে নায়কের পাট নিত
ভিডিও মিউজিক করা মিউজিক ভিডিও করা,
তো ওর সাথে ও সিস্টেমলি আমাকে না জানি ফোনে কথা বলে দিত শিমুলের সাথে ঝুমুর যেমন একটা বোন আছে তুমি দেখবা, তো ওই লোটাস এলাকায় চলে আসছে একদিন দেখে দেখে তো আর কাজ হয়ে গেছে, কারণ ও তো দেখার মতো ছিল একবার দেখলে উপ ছিল না, এরকম যাওয়ার পরে চলে যখন গেছে
লোটাস মিউজিক ভিডিওতে নায়কের ভূমিকায়
নায়ক আমি সেটা বলতো, তারপর এরকম কেমনে জানি ওই খোকন আবার পিছনে সবসময় লাগিয়েই থাকতো, খোকন আমাকে জানাইছে যে আমি এরকম লোটাস নামের ছেলের সাথে সম্পর্ক তুমি জানো তুমি তো স্যাক খেয়ে গেছো আজ তোর কি বলছে, তারপরে আমি ওর অনেক চার্জ করার পর সত্য কথা বলছে এরকম আমি তো আসলে জানি না আপু আমার দিয়ে বলায় আমি যা উনি যে বলে আমি সেটাই বলি, আর লোটাস করতে কি ওর ফোনে টাকা পাঠিয়ে দিত ঝুমুরের, ঝুমুর ওর অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ওর সাথে ওইটা দিয়ে বিয়ে করতো,
মানে ঝুমুরকে এখানে মিডিয়েটর হিসেবে রেখেছে ঝুমুরকে দিয়ে ম্যানেজ করা যায় কিভাবে, ওকে
তারপরে বলার পরে ও আমার কাছে স্বীকার করছে আসলে সে আমাকে পছন্দ করে, এটা ওই নাকি কোথার ছবির নায়ক বাসাতে টিভি টিভি ছিল না দেখতে পারতো না,
শিমুল স্বীকার করেছে
নায়কটা একদম ওগুলো তো আমি জানি না, আর তুমি তো জানো আসলে আমার পক্ষে অন্য কিছু সম্ভব না, ও ফালতু কথা বলে ঝুমুর উপর আমার জোর করে আর বলে হয়েছে না আনলে ও নাকি তোমার কথা বাবার কাছে বলে দেবে যে আমি নাকি তোমার সাথে কথা বলি, মানে ভয় দেখাই আর কথা বলাই তো, তারপরে দেখতেছে লোটাসের কাছে আবার ঝুমুর বলে দিচ্ছে লোটাস নাকি এক বাবার এক ছিল মা মারা গেছে বাবা কন্ট্রাক্টর ছিল অনেক বড় মাপের, বলার পরে বলছে যে ছেলেটার নাম কি কিতে পড়ে, বলছে বরিশাল বিএম কলেজে অর্থনীতিতে পড়ে,
আপনার কথা বলেছে। আচ্ছা প্রিয় শ্রোতা এই ফাঁকে আমি একটু বলি আমাদের এই মানে জীবন কাহিনীর মধ্যে একজন ভিলেন ঢুকে পড়েছে, সেই ভিলেনের পরিণতি আসলে কি শেষ পর্যন্ত আমরা জানবো, তবে তার আগে একটা সংবাদের ছোট্ট বিরতি আছে, আপনারা শুনছেন হ্যালো 8920 কিবরি আপনার সঙ্গে আছে, আপনারা শুনছেন এবিসি রেডিও এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বেশ কিছু পন্থা আছে, তার মধ্যে একটি হচ্ছে সরাসরি ফোন করতে পারেন আপনি আমাদের এখানে, ফোন নম্বরটি হচ্ছে 9115668 আমি আবারও বলছি 9115668, এখানে ফোন করে প্রথমে আপনার নামটি বলতে হবে তারপর আপনার সেল নাম্বারটি আপনার মোবাইল ফোনটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন এবং তারপরে আপনার যা বলার আছে আপনি বলবেন, এবং অনুষ্ঠানে যদি আসতে চান আপনার জীবন কাহিনী খুব ছোট করে বলে বলবেন যে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করতে এবং অবশ্যই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ফেসবুকে যারা এই মুহূর্তে বিভিন্ন রকমের কমেন্টস করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, আমাদের ফেসবুক পেজে আপনি পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারবেন, আমাদের অতিথির ছবি সহ অতিথির সাথে যোগাযোগ করা সহ যাবতীয় তথ্য আপনারা ওখান থেকে পাবেন, সুতরাং হ্যালো 8920 লিসনার বা শ্রোতা যারা আছেন তারা আমরা মনে করি সবারই ফেসবুকের পেজটাতে থাকা উচিত, ফেসবুক পেজটি আমি ঠিকানাটা বলে দিচ্ছি facebook.com/hello8920 আমি আবারও বলছি facebook.com/hello8920 দ্যাট ইজ facebook.com/hello8920, আমরা সংবাদের পরপরই ফিরে আসছি আমাদের সাথেই থাকুন। Yeah.
সংবাদের পর আরো একবার আমন্ত্রণ হ্যালো 8920 তে। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। কথা বন্ধু কিপ্রিয়া আপনার সঙ্গে আছে এবং নাইম মোগল আজকে হ্যালো 8920 তে তার জীবনের গল্প শোনাচ্ছে। আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে এবং আপনি আপনার জীবনের গল্প আমাদের এখানে এসে বলতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। ফোন করে প্রথমে আপনার নাম, তারপর আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। আমি আবারও বলছি 9115668। আর আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে যেখানে আমাদের পুরনো অনুষ্ঠানগুলো থেকে শুরু করে হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় তথ্য এবং এই অনুষ্ঠানে আসতে চাইলেও আপনি ওখানে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের ঠিকানাটি হচ্ছে
জুমুরুকে বললো যে এরকম ওর সাথে তোর ভাইয়ের সাথে সম্পর্ক আছে মোটামুটি ফুফাতো ভাইয়ের সাথে, তো ছেলেটা একটা ছবি দিতে পারেন আমাকে। ও তো বললাম তো বিপির বন্ধু ছিল ওখানে, আর আমি তো গ্রাম্য ছেলে বরিশালে যেতাম কিন্তু অতটা না, মানে কলেজে এট ফার্স্ট যেদিন আমি গেছি নবীন বরণের দিন, ও কিভাবে জানি যুবন আমার একটা ছবি তুলা ব্লুটুথ দিয়ে ওর মোবাইলে দিয়ে দিয়েছে আগেই, যেভাবে যোগাযোগ করে একটা ছবি নিয়েছে। আমি অর্থনীতিতে যখন ভর্তি হয়েছি তারপরে ওর শিমুলের সাথে অনেক কাটাকাটি হয়েছে দুই তিন দিন আগে, একটু পিছনের কথা, যেরকম নাইমকে আমি দেখাই দেবো আমি এত করতেছি, তারপর তোমার নাইমের কি আছে সেটা বলো, আমি একটা ইসে অভিনয় করতেছি, আমার পিছিয়ে কত মেয়েরা ঘুরতেছে তুমি জানো, আর তোমার কি আছে সেটা বলো। তা বলছে ঠিক আছে তোমার কি আছে তাহলে তুমি আমার পিছিয়ে করবো না, লোক থাকলে তুমি তাহলে ই করতে পারো না, আমি এতদিন আপনার সাথে কথা বলছি জুমুর উপর জন্য, আপনি আর কখনো আমার ডাকবেন না ফোন দেবেন না, আর যেহেতু আপনার এত নায়িকা আছে আপনি এত নায়িকা থেকে আমার পিছনে আসেন কিসের জন্য, আর আমার নায়কের দরকার নাই, আমার ওর আমি যথেষ্ট পছন্দ করি, আমি কি ওর ছাড়া কিছু করতে পারবো না, আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে আমি দেখাই দেবো নাইম কি করতে পারে, তুমি তো আসলে আমার সম্বন্ধে তোমার কোন ধারণা নাই, আমি যদি পৃথিবীর বুক থেকে নাইমকে সরাই দিই তাহলে তোমার কেমন লাগে, আপনি পারলে সরাই দিন, কারণ ও তো জানে আমি উদ্ভট কোয়ালিটির লোক একটা, আসলে আপনার নাইম সম্বন্ধে কোন ধারণা নেই, আপনি আপনি কি জানেন ওর সম্বন্ধে, ও যারা যেরকম করতে সেটা ভালো মতোই জানে। তো বলছে ঠিক আছে দেখা যাক, তারপর কিভাবে ছবি নিল সেটা আমি জানি না, আর জুমুরকে বলছে, আর ও তো বোকা কোয়ালিটির কিছুটা ছিল, সবকিছু জুমুরের কাছে বলে দিত, তো জুমুর জানে আমি অর্থনীতিতে পড়ি ফার্স্ট ইয়ার, যেদিন নবীন বরণ হয় আমার হাতে একটা রজনীগন্ধা স্টিক ছিল, মানে চেষ্টাটা দিল, বেরোচ্ছি, বেরোর সাথে সাথে ছয় সাতটা ছিল এসে আমার মোটরসাইকেল নিয়ে আসছে ক্যাম্পাসের ভেতরে, এসে আমার ধরে নিয়ে গেল জিরো পয়েন্ট বলে আমাদের বিএম কলেজ ওখানে। তো বলতেছে তোর নাম কি নাইম, বলছি হ্যাঁ আমার নাম নাইম, কেন ভাই আমি তো চিনি না, মানে আমি ভয়তে যত বড় মাস্তানি হয়নি, কারণ বরিশালে তো বোকা, আমাদের বাসা থেকে প্রায় এক ঘন্টার পথ টেম্পুতে, তো বলার পরে কথা নেই বার্তা না, আইসে পিস থেকে একটা ছেলে, সরি সামনে থেকে আইসে ওটা কাপলা গাছ যেটাকে বলে গ্রাম্য পাশে, ডাল থেকে একটা পিছন দেয় আমার মাথায়, মাথার সাথে সাথে ফাইটে যায়, আমি অন্ধকার হচ্ছে না গেছি, আমি কিছু বুঝতে পারলাম না বিষয়টা কি হচ্ছে, সাথে সাথে পড়ে যাওয়ার পরে জিন্সের প্যান্ট পরা ছিল, অর্থনীতিতে আমি একাই পড়তাম, আর অন্য অন্য বন্ধু বান্ধব সবই বিভিন্ন সাবজেক্ট, মানে যার রুমে সে করলো কি, ও একটা চাপাতি সম্ভবত বের করে আমার বাম পায়ে একটা কূপ দিছে বাম পায়ের হাঁটুতে, ওই সবাই এসে পড়ছে পুলিশ টুলিশ আসার পরে, ওরা তো এলাকার প্রভাবশালী আর কলেজের ভিতরে পুলিশ কিছুই বলে না, ওরা আমি ওইভাবে পড়ে রয়েছি আমাকে ধরলো না, আসলে আমি তো মূলত কিছু জানি না, আমি সেদিন প্রথম এট ফার্স্ট কলেজে গেছি নবীন বরণের দিন অর্থনীতি বিভাগে, আমি তখন পড়ি, ওইভাবে রেখে চলে গেছে, তারপর বিশ মিনিট পরে আমার তো রক্তকরণ হচ্ছে চালু দিতে, কে যেন আসে আমাকে ওখানে ডোনার আছে রক্তের, ওই যে ওটাকে কি বলে ওর মধ্যে নিয়ে ওরা কোনোভাবে আমাকে তুলে টুলে দিয়ে সাবলেন্ড দিয়ে পরিষ্কার করে, এতক্ষণে পায়ে দেওয়া গেছে তিনটা সেলাই লাগছিল, শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে গেছে ওখানে সেলাই দিয়ে, আর আমার ফোন নম্বর অনুযায়ী আমার কলেজ থেকে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে আমার সেজুভাইটা তখন দেশে আসার পরে আমার মা বললো কি ব্যাপার তোর মারধর করলো কে করলো, আসলে তো আমি মূলত কাউকে চিনি না, জানি লোটাস তো তুমি কোনোদিন দেখিও নাই, সেদিনই প্রথম যে ছেলেটা পোস্ট দিয়েছিল ওর নাম লোটাস, তারপর বললাম যে মা এরকম এরকম ব্যাপার, আমি তো আসলে আমার তো তুমি তো জানোই আমি বিএম ক্লাস প্রথম গেছি, আমার শত্রু তোর কে থাকবে,
প্রথম গিয়ে আপনি মায়ের খাইলেন,
প্রথম দিন একদম একদম প্রথম দিন আধা ঘন্টা ছিলাম রুমের ভিতরে, তো মা বলতেছে সাগরের কোন আত্মীয় স্বজন আছে নাকি ওখানে, আবার ওই যে সাগর কে বলছে না হতে পারে সন্দেহটা আমার হয়েছে, আর পরে অনেক হিসেব নিকাশ করে দেখলাম যে সাগর ঢাকায় চলে আসছে, আসলে ও মূলত কিছু জানে না, পরবর্তীতে তিন চার দিন শিমুলের সাথে দেখা নেই, ওরাও মূলত ওই ছেলেটা ওর সাথে যোগাযোগ নেই, ওরা বলেও না যে আমি নাইম এরকম কোপাইছি, তিন চার দিন পরে বলছে নাইম তো কোপাইছি, এখন তো মনে মধ্যে সন্দেহ থাকছে আসলে নাইম তো আসেও না ফোনও নাই, কারণটা কি ও নিজেই আমাদের বাসায় ফার্স্ট সেদিন প্রথম গেছে, হাইটা স্কুলে তো কারণ আমাদের বাসার সামনেই পড়তো, ঢুকে গেছে আমি সামনে আমার পায়ে ব্যান্ডেজ করা, তো বলতেছে ফুফোর কি হয়েছে, আচ্ছা কি আছে তুমি জানো না? না তো কারোর সাথে তোমার যোগাযোগ আছে, সেটা তুমি জানি ফোনে কথা কে বলছে না যোগাযোগ থাকবে? আমি তো ভাইলে কথাই বলি না, কি বলেন? বলে আমার সাথে চোখ খেয়ে তুই আমার পেটে হো না, আমি তোর পেটে হয়েছি না, কি হয়েছে তুই ভালো মতোই জানো, তুই আমার বুকা বোঝাস কিসের জন্য? আর মূলত বিষয় হচ্ছে আমার ফ্যামিলিগত ভাবে যে যতর উপরে রাগ করুক ওর চেহারার কারণে কেউ কিছু বলতে পারে না, যতই যা হোক ওর চেহারা দিকে তাকাইলে।
আমি এতবার চেহারার প্রশংসা করছি না, আমার তো মনে হচ্ছে অনুষ্ঠান রেখে গিয়ে ওকে আগে দেখে আসি।
আসলে মূলত বিষয় হচ্ছে ওর চেহারার কারণে আর কেউ কিছু বলতো না, আমার ভাইরা রাজি ছিল না, আমার চেহারার দিক তাকাইয়া অন্যরকম হয়ে যেত সবাই। তো এরকম যাওয়ার পরে মা বললো তোর কলেজ যাওয়ার দরকার নেই, তোকে বানারপাড়া ডিগ্রি কলেজে ভর্তি করাই দেবো, ওখানে তো ডিগ্রি কর, তোর অনার্সের দরকার নেই। সেরকম করে ওই ছেলে বিভিন্ন রকম ফোনে হুমকি দিত, আসতে মারি ফেলাম, এবার তুই ছাড়িয়ে দিছি। মানে ওর মা, আমার মামা তো বলতেছে যে তুই যদি রাজি না হওয়ার পরে তাহলে তোর মাটা জমি করিলাম, তুই তো বোঝ আমি কি করতে পারি এখন। হ্যাঁ কিভাবে মাটা করবো, তার কলেজেই যাবে না কেন? তোর মা বলছে এরকম আমার সাথে ওর বিয়ে দিয়ে দেবে, ও আমি এর বাসাতে এরকম, আর কলেজ যাওয়ার দরকার নেই, আমার পড়াশোনার দরকার নেই, আমার শ্বশুরের যা আছে, আমরা ওই দোকানপাট আছে, ওর দোকানপাট ছাড়া স্কুল
লাগে। বিপরীত হয়ে গেল ওর জন্য।
ও বলতেছে যে কি বলো তোমার সাথে বিয়ে ঠিকই গেছে, তোমার ফুপুরটা মানিয়ে নেবে? বলছে হ্যাঁ, তুমি ফুপুরকে জিজ্ঞেস করতে পারো না এখন বলার পরে, মানে ও তো অ্যাডভান্স, আসলে তো আম্মা তো উন্নত রেখেছে না। বললো ওই ছেলে কিভাবে জানি ওই ঝুমুরের কাছ মায়ের নাম্বার নিছে, নাম্বার নিয়ে মার সাথে ফসলে ফোন দিচ্ছে যে আন্টি এই ব্যাপার, আপনি কি নাইমের মা? বলছে হ্যাঁ। এরকম নাইমের সাথে আপনার ভাইয়ের মেয়ের সাথে সম্পর্ক আপনি কি জানেন? বলছে হ্যাঁ। বলছে আমি এরকম অভিনয় করি, আমার মা নেই, আমার ইমার্জেন্সি, ও অবশ্য ছিল অনার্স ফাইনাল ইয়ারে, তখন ও ছিল সম্ভবত ইতিহাস বিভাগের স্টুডেন্ট। আপনি একটু দেখেন, আপনি যেহেতু ওর গার্ডিয়ান, মোটামুটি গরিব ফ্যামিলির, তো ওর সাথে বিয়েটা দিয়ে দিতে পারেন, দেখেন। কারণ আম্মা একটা সুযোগ পাইছে, আম্মা করলো কি, আম্মা সেদিন রাতেই ওদের বাড়িতে চলে গেছে, যে বলছে আমার কাছে একটা ভালো ছেলে আছে, আমার বলছে বাবারে ছেলের বাবা কন্ট্রাক্টরি করে, পড়াশোনা করে, মানে দেখ বিয়েটা দিবি কিনা সুলতান। এখন মাকে যথেষ্ট সম্মান করতো সবাই আমাদের নানা বাড়ির এলাকার। বলছে ঠিক আছে, আপনি যদি বলেন আপনি দেখেন। তো লোটাসটা বলছে রাতে ফোন ধরতে, এখন মা আমার বিপক্ষে চলে গেছে অলরেডি, সে চাই না কোন, আর সেও চাচ্ছে আমার মামা তো বোনটার সাথে আমার বিয়ে হোক, মানে বাবার ইচ্ছা ছোট মামার মেয়ের সাথে। এরকম কিছুদিন যাওয়ার পরে আমি এবার ওর সাথে সম্পর্কটা এতটা গাঢ় হয়ে গেছে, আমার বিভিন্ন জায়গায়
অন্য একটা মেয়ে আপনার ঠিক করা ছিল, আপনার বাবার ছোট মামার,
আমার বাবার ইচ্ছা ছিল ছোট মামার মেয়ের সাথে।
ওর নাম কি ছিল?
ও সময় অনেক জুনিয়র, ওর নাম হচ্ছে সুমাইয়া শিমু, ও থাকে কুয়েতে।
আচ্ছা, তো ওর সাথে আপনাদের ফ্যামিলিগত ভাবে একটা ইয়ে ছিল, বন্ডেজ ছিল যে ওকে ওর সাথে
বিয়ে হচ্ছে? আমার মামা তো অনেক অনেক বড় লোক, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মামার আর ছেলে মেয়ে হবে না, আর আমার মামি হচ্ছে শ্রীলঙ্কান,
শ্রীলঙ্কা
বিয়ে করছে শ্রীলঙ্কায়,
আর
বাচ্চা যেহেতু হবে না, মেয়ে একটাই, আর তো আমার মামাও তো আছে অন্য কোথাও
পারিবারিক ভাবে
এটা করতে,
ধন সম্পত্তি যাতে পারে পরিবারের মধ্যে থাকে, গ্রাম্য জিনিসটা কিন্তু আছে, সত্যি সত্যি এগুলো সম্ভব।
গ্রাম্য বলতে এখন তো আমার মামার সাথে অনেক দূর, আমার মামার সাথে কথা বলে কিন্তু ওরকম না।
জি, তা আপনার মাই চান্সে লোটাসের হয়ে ওকালতি করা শুরু করলো,
ওকালতি শুরু করছে, করার পরে হঠাৎ করে কিন্তু শিমুলকে কোনোভাবেই তারা ঘায়াল করতে পারে, সে বিয়ে এখন বসবেই না কোনোভাবে। বলছে কেন, তো সমস্যা কি, তুমি নাইমের সাথে যাবি বল তাহলে দি, কিন্তু বলছে না আমি নাইমের সাথে তোমার কোনো সম্পর্কই নেই, এরকম বলার বলার পর কোনো কথা নেই, কথা নেই। তারপরে একটা বছর তো গ্যাপ হয়ে গেল ওর কারণে, আর কলেজে যাইনি ভয়তে, ওর সাথে এরকম বরিশাল যাইতাম ঘুরতে, বরিশাল এমন কোন রেস্টুরেন্ট নাই। ওর মধ্যেখানে একটা কথা বলি, ওই ছয় মাস জব করার পরে আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে, যখন মানে অনার্স সেকেন্ড ইয়ার বলতে পরবর্তীতে যখন আমি বাংলায় ভর্তি হই, অনার্স
মানে ইকোনমিক্সে পড়া বাদ দিয়ে দিলাম,
বলতে বাংলায় পরবর্তীতে আমি অ্যাপ্লাই করছি,
মানে ওই কলেজে আপনি আর
যান, ওই কলেজে গেছি আমি,
কিন্তু ইকোনমিক্স বাদ দিয়ে দিলেন,
যেহেতু ওর ফাইনাল ইয়ার শেষ লোটাসের, ওই সময় ফাইনাল শেষ, তার কলেজে আসবে না, তখন আমি
ইকোনমিক্স বাদ দিয়ে দিলেন।
ইকোনমিক্স তো আমি পড়াশোনা, আর ইকোনমিক্স কত হচ্ছে গিয়া, আমি তখন চাকরি করতাম, আবার সিনজেন্ডা কোম্পানিতে চাকরি নিয়েছি ওই সরকারি হিসেবে, আর অর্থনীতি বলতে অর্থনীতি তো পার্ট টাইম পড়াশোনা করতে সবসময়, আর ওখানে বেঞ্চে দাঁড়াই করা রাখতাম, দেখছি দেখি শুনছি বন্ধু বান্ধবের কাছে, মানে প্রতিদিন কলেজ যেতে হবে, সেটা তো আমার পক্ষে সম্ভব ছিল না যেহেতু আমি চাকরি করি। পরবর্তীতে বাংলায় ভর্তি হলাম, সম্পর্ক অনেক ঘাড় হয়ে গেল, ওরা নিয়ে বরিশাল টুসুল বিভিন্ন জায়গায় তো খবর রাখতাম, আমার সাথে স্কুলে যাইতাম, স্কুল থেকে ঘুরতাম ঘুরতাম বিভিন্ন জায়গায় যেতাম, সম্পর্কটা এত ঘাড় হলো, যেটা হচ্ছে রোমান্টিক যে মুডটা, শারীরিক যে স্পন্দনটা, যেটা আমি যখন বুঝতে পারছি সেটা হচ্ছে একসাথেই যাইতাম ওর সাথে বরিশাল পার্কে, এমন কোন পার্ক নাই যেখানে আমি ওর সাথে ঘুরিনি, মানে বরিশাল অঞ্চলে চালাক ছিলাম তো অনেক, ও যখন এক ফার্স্ট আমার হাত ধরছে সেটা হচ্ছে বরিশাল পার্কে বসে কথা বলতাম, পাশাপাশি বসতাম, কিন্তু এমন ওর আমি শুইতাম না, মানে এমনটা রিলেশন ছিল, জানতাম সম্পর্ক কিন্তু শুইতাম না, কেরকম শুইতাম না, পাশাপাশি মধ্যেখানে ব্যবধান থাকতো এক হাত দুই হাত, অথচ পাঁচ ছয় বছর হয়ে গেছে সম্পর্ক এরকমটা। হঠাৎ করে একদিন বলে কি, দুই আড়াই ঘন্টা পার্কের মধ্যে ছোট অঙ্কিল আসছে, অথচ পার্কের ভিতর বিশাল গাইড ওয়াল দেওয়া, আমি কিন্তু ছোটাঙ্গ দেখো কোথা দেখবো বাহির দিয়ে বসে ওই যে কাকা রাস্তাতে বলে আমার হাত ধরে জাগাই ফেলাইছে। মনে আরো ইচ্ছে ছিল যে আমার হাতটা ধরবে আসলে মূলত। হাতটা ধরার পরে বললো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলে চান্দু বলতো আমার। চান্দু আর আসলে বিষয়টা হচ্ছে আমি তো অনেক কিছু বুঝতে পারি বলতে আমি এটা শিওর ছিলাম যে ওর সাথে আমার সাথে কোনদিন বিয়ে সম্ভব না। আমি আমার সম্পর্কের শুরু থেকে কিন্তু আমি ওকে ছাড়তে পারিনি। এর জন্য আমি আর আমি অনেক ভাবুক ছিলাম। বিষয়টা হচ্ছে আমি অনেক কবিতা লিখতাম ছোটকাল থেকে, এর ভক্ত আমি। আমি যখন ক্লাস নাইনে পড়ি তখনই আমার দুটো কবিতা ছাপা হয়েছিল সাপ্তাহিক পত্রিকা ওখানে। আমি ওর নামটা রাখছিলাম দহন, আমি ডাকতাম দহন নামে। দহন বলতাম আমি, ও বলতো দহন অত তুমি তো জানো, আমি বলতাম হ্যাঁ জানতো না আর আমি জানি আমি তোমার কোনোদিনই পাবো না। কিন্তু সর্বকথার শেষ কথা আমি এটা বলে দিতাম যে তোমার সাথে কোনোদিনই সম্ভব না। কারণ আমি এটা শিওর ছিলাম আমার মা যদি কোনোদিন না বলে সেটা আর কোনোভাবেই সম্ভব না, আর আমি আমার মায়ের আবদ্ধে কিছু করবো না।
ওকে যাই হোক, তারপরে ছোট চাচার কি কাহিনী হলো?
ছোট চাচা আসলে তো মূলত আসলে সে আমাকে ওইখানে নিয়ে গেছে ভাল্লুকের ওই জায়গাটা, ভাল্লুক আছে খাঁচার ভিতরে, ভাল্লুকের সামনে নিয়ে বলতেছে দাও ভাল্লুকটা একদম তোমার মতো দেখায়। ওইকে আমি বুঝি কি কথা তুমি আমার মতো দেখো, আমার একটু চেস করতেছে হাতটা ধরে বসছে, হাত ছাড়তেছে না, হাতটা ঘুরে আমি দেখতেছো দেখতেছে দেখবার যে মানে ও অবাক হয়ে গেছে আমার হাতে দুইটা রঙ ওরকম মানে ওরও চোখে।
পাঁচ বছর পরে
হাত। তারপরে বলল দেখতেছে কি দেখো তুমি হাতে, তো বলছে কিছু না। তারপর বলছে আমি হাতটা এর জন্য জোর করে ধরছিলাম, বিশেষ করে আমার মনে এখন কোনো কষ্ট নেই আমি সেরকম দেখার পরে। তারপর বললো যে আসলে আল্লাহ মনে হয় তোমার জন্য আমার পৃথিবীতে পাঠাইছেন দুইজন হাত। আমরা তখন একদম মুখে দুজনের দুই হাত দেখলাম যে আসলে বিষয়টা এরকম, ওর হাতে ২৪টা কর মানে দু হাতে, এক হাতে ৫টা ওর হাতে ৫টা, আমার সেম একরকম।
মানে আপনার হাতেরটা তো আমরা দেখাতে পারবো আমাদের শ্রোতাদেরকে। আর ও যেটা বলছে ওর যে মানুষ মনের মানুষ শিমুল, শিমুলের হাতেও ঠিক একই অবস্থা। মানে ওর হাতটা যেভাবে আপনারা এখন দেখবেন শিমুলের হাতেও ঠিক ওই করের অবস্থা ঠিক একই রকম ছিল।
আর ওটা তো স্পষ্টভাবে দেখেন যথেষ্ট ফর্সা ছিল, অনেক সুন্দর ছিল,
আরো স্পষ্ট দেখা যেত,
স্পষ্ট দেখা যেত, অনেক ফর্সা ছিল। তো এরকম দেখার পরে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে গেল। গভীর হওয়ার পরে ও আমাকে আপনি বলতো, তো ফোনে আবার কন্ট্যাক্ট হতে হতে এরকম মাস দুয়েক পরে আমি ওকে বললাম যে তুমি আপনি বলে ডাকো, তুমি আসলে আমার প্রেমিকা, এগুলো আমার খারাপ লাগে, আমার বন্ধু বান্ধব কত সুন্দর প্রেম করো, তুমি তুমি বলে ডাকো তুমি কি বলো এগুলো। তখন ছিল পয়লা জানুয়ারি কোন ইয়ার সেটা আমি বলতে পারবো না। বলছে তুমি এরা তোমার একটা গিফট করো, কি গিফট করো? তুমি আমার তুমি আমার ডাকতে হবে কেমনে, মানে ও তো বলতে পারতেই আছে না, মানে ভিতর থেকে কেন যেন উঠতেছে না। অনেক কষ্টে তিন চার ঘন্টা তেল মাছার পরে মানে ফোনে যতটুকু মাছার দরকার ও তুমি বলে ডাকতেছে, তুমি বলে ডাকলে পরে পাঁচ মিনিট একদম নিশ্চুপ হয়ে কোনো কথা মানে নিঃশ্বাস নিচ্ছে সেটা আমি টের পাচ্ছি। তা বলছে তুমি একটু আসো এখন,
পাঁচ বছর পরে তুমি
আসছি,
এটা কি এজুকের সম্পর্ক না কোন প্রাগৈতিহাসিক? ওকে যাই হোক, এটা অনেকেই বিশ্বাস করতে পারবে না।
তারপরে তুমি বলার পরে বলছে তুমি একটু আসতে পারো, রাত তখন একটা বাজে, আমি চলে গেছি দরবার সামনে। বলছি কি ব্যাপার বলো? বলছি আমি তোমার দেখতে চাই। বলছি আমি আসতে পারি এক শর্তে, সেটা হচ্ছে আমি যদি যেটা বলি তোমার সেটা মানতে হবে। কি করতে হবে? বলছি আমি সেখানে কি বলছি সেটা করতে পারো তাহলে। বলছে তোমার কি তোমার আমার সঙ্গে তুমি আমার কি আর করবো হাইয়েস্ট আমরা তুমি বুঝিয়ে কি করতে পারো? বলছে তুমি আমার কি বাজে মনে করছো, কি পাঁচ বছর আমি তোমার হাত শুয়ে দেখলাম না, তুমি কি বলো তোমার আমি কি করতে পারি? বলছে এই ধরনের বিশ্বাস আমার কখনোই
তোমাকে
ও বলতেছে আমি কখনই তোমাকে অবিশ্বাস করি না। বলার পরে আমি গেলাম ওদের ওখানে, বলছে তোমার কি ইচ্ছা আমি সেটা বলো। দোকানের পাশে চাচার দোকান ছিল বাসার সামনে, তোমার হচ্ছে একটু শর্ট আমার এই কাঁধ পর্যন্ত, কাঁধের চেয়ে একটু শর্ট হবে। আমি বলছি তুমি যদি আমাকে একটা কিস দাও তাহলে তুমি বলছো আমাকে কিস তোমাকে আসতে দিতে হবে। এখন আমি
বলতেছি
যে কথাই বলে না মানে পাথর হয়ে গেছে একদম। বলছে আমি এটা কখনই আশা করিনি। বলছে তুমি কি মুখে অপমান করতে চাও? ১৫-২০ মিনিট আধা ঘন্টা হয়ে গেছে, রাত ১.৩০ বাজে সম্ভবত। বলছে আপনি যেখানে বসে কথা বলতেছেন কি দেখে কি অবস্থা সেটা আপনি বলছেন একবার। বলছি যাওয়ার হোক আমার তো ওগুলো ভয় নেই। বলছে আপনার মান সম্মান নেই আমার তো আছে। আবার কেমন দিন হয়ে গেল, আমি হেঁটে চলে আসছি একটু সামনে না যে নানা বাড়ির সামনে আসছি ঘুরে দুই এক মিনিটের পথ। আবার ফোন দিয়েছে বলছে একটু এদিকে আসেন, বেশি ওইখানে ঝপাট দাঁড়াই বসছে সামনে এসে দাঁড়াই বসছে। বলছে কি তুমি কিছু বলবা? বলছে কি বলবো তুমি সেটা বোঝো না, তখন থেকে তুমি বলছে আবার তুমি আমনে এরকম তুমি আমনে বলতেছে। বলছে কি করবা সেটা তাড়াতাড়ি করে আমি চলে যাবো। বলছে একটু দাঁড়াও না। বলছে কি করবা তুমি বলো? বলছে আমি কিভাবে করবো সেটা বলেন। বলছে কিভাবে করবো তুমি বোঝো না মানুষ কিভাবে গেছে? বলছে আমি কি আপনাকে লাভ পাই নাকি, আপনি অত লম্বা আমি আপনাকে কিছু দেবো আমি মই নিয়ে আসছি নাকি বাসা দিয়ে? বলার পরে আমি তো সুযোগ পেয়ে গেছি, আমি বলছি কি করতে হবে? তারপর ও গলায় হাত দিয়ে আমার ডান গালে একটা কিস করছিলাম। মনে আছে আমার প্রথম স্পন্দন যেটা আমার শারীরিক এটাই প্রথম করার পরে একটা কিছু একটা দিই বা শুধু একটা দল পরে, তারপর আর গেলে দিল কপালও একটা দিচ্ছে। তারপরে আমি বাসা চলে আসছি, মানে এই সম্পর্কটা আরো ঘাড় হইতে শুরু করলো যেটা। তারপর তো ওরকম হাত ধরা ধরি গলায় হাত দিয়ে হাঁটতাম, কিন্তু আমার ভিতরে কখনো বাজে চিন্তা ভাবনা ছিল না, কখনোই না। আর আমি তো আমি আসলে মানসিক ভাবে কেমন জানি মনে করতাম যে আমি কোনোদিনও পাবো না যতই যাই হোক না কেন। আর এর জন্য আমি সাথে বাজে বিহেভ করতাম না, এই কারণে যেহেতু আমার মামাতো বোন। আর আমি এগুলো বুঝতাম যে ওর যদি অন্য কোনো জায়গায় বিয়ে হয় ও তো বাপের বাড়ি ছেড়ে কোথাও যাবে না, অর্থাৎ তখন দেখা হলে কি অবস্থা হয়ে যায়। এই কারণে আমি সবসময় দূরে থাকতাম, শারীরিক লিসন যেটাকে বলে এতে দূরে যেতাম। তারপর একদিন বরিশাল গেলাম, সেখানে আমার বন্ধু বান্ধব আসলো, ওরা গ্রাম্যময়ী তো খুব লজ্জা পাচ্ছিল। খাইতে বসছি আমরা রোজগার্ডেন হোটেলে, তিনটা বন্ধু আমি আর ও কিছুই খাচ্ছে না। আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেছে, তুমি খাবা না খাবো তুমি অপমান করতে বন্ধু বান্ধব, আমি কিন্তু উঠে চলে গেলাম। ওর না খা আমি ওর প্লেটটা টাইম নেই, ওষুধ বসেই রয়েছে কিছুই খাই না সেদিন, আমি ওর তাই নিয়ে খেয়ে ফেলেছি সব রাগ করে। খাই আমি বাথরুমে চলে গেলাম, ও বাথরুমে আসছে, আসে আমার তো মাথা গরম, চক্ষু টুকু লাল হয়ে গেছে, বন্ধুদের সঙ্গে অপমান করছে, হাতে ব্যাগটা। আমার ইচ্ছে করছিল একটা চর মারতে, তখন এত মেজাজ খারাপ হয়েছে। তখন আমার বলতেছে আসলে তোমার মনের ভিতরে কি বলে আমি সেটা বলে দিতে পারি, বলছি কি বলো তো, বলে তুমি যেটা ঠাড়াই চাপার মারতে পারতো তাহলে খুব খুশি হতো তাই না। কারণ আমি ওদিকে অবাক হই, আমি তো হাসি দিচ্ছি, আসলে তুমি বুঝলা কিভাবে, ও আসলে আমার সব মনের কথাগুলো সব বুঝতে পারতো। তারপর এরকম চলতে 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 এক পর্যায়ে সম্পর্কটা অনেক গাঢ় হয়ে গেছে, যেটা ফ্যামিলিগত ভাবে অনেক কিছু হয়ে গেছে, ঝগড়াঝাটি। হঠাৎ করে লোটাস কোথায় চলে গেল লোটাসটা পাচ্ছি না, ভিলেনের খবর নাই, ওনার ফাইনাল এর পরে সে নায়ক হয়েছে না ভিলেন হয়েছে সেটা আমার জানা নাই। তারপরে ওর ভাইয়ের সাথে লোকের সাথে কুয়েতে বসে পরিচয় হয়েছে, ভাই যেহেতু কুয়েতে থাকে, তো আমার বড় ভাইয়ের মধ্যে বিদেশ থেকে আসছিল, আমার অজান্তে ওর ভাইয়ের যে বন্ধু যার নাম বাহার, ওর যে হাজবেন্ড, ওর সাথে ফোনে নাকি কথা বলতো, আমি জানতাম না, ওর ভাই বলাই তো অনেক টাকা পয়সা, এর জন্য সে নাকি 25-26 বছর আগ থেকে কুয়েতে থাকে। ওনার পরে এরকম একদিন আমার ভাই আসছে কুয়েত থেকে, আসার পরে আমি ঢাকায় তাকে নিয়ে আসছি, রিসিভ করতে আসছি, একটা কসমেটিক্স এর ব্যাগ দিছে আমাকে আগে, তারপরে মানে একটা পোটলার মতো অনেক, মানে একটা শিমুলের জন্য নিয়ে আসছে। আমি মনে করছি ভাই মনে জানে, খুব খুশি হয়েছি মানসিক ভাবে যে ভাইয়া বলছে যে গিয়ে দিয়ে আসবি বাসায় গিয়ে কালকে সকালেই। পরবর্তী আমি জানতে পারলাম যে বিষয়টা সোহাগ দিছে, কিন্তু আসলে দিছে সেই বাহাত, ওটাই আমি নিজের হাতে কইরা, আমি তোর বাসায় আর কখনো জানি একদিন গেছি আর ওই দ্বিতীয় দিন গিয়ে দিয়ে আসলাম, ও তো আমার দিক তাকাই বসছে, কিন্তু বিষয়টা ওদের ফ্যামিলি থেকে অনেক থেকে আস করতে
পারছে। তো আলটিমেটলি শিমুল জানতো যে কোথা থেকে আসতেছে
ব্যাপারটা, সেটা
ফোনে কথা বলতো,
ফোনে কথা বলতো,
আর আপনি সেটা ক্যারি করে নিয়ে গেলেন।
আমি ক্যারি করে দিয়ে আসছি, দিয়ে আসার পরে বলার পরে বলছে কি ব্যাপার কি কি নিয়ে আসলো, সেদিন রাতে ফোনে কথা বললাম, যে বলছে অনেক কিছু দিচ্ছে, বলছি সোহাগ গেল 6 মাস বিদেশে নাকি আকামাই নাই, ওর আমি ভাইয়ের কাছে শুনলাম যে সোহাগ নাই, খুব সমস্যা, এত পাইলো কোথায়। সত্যি কথা বলবো, বলছি বলো, বলছে তোমার কাছে আমি কখনো কোনো জিনিস লুকাই না। বলার পরে এরকম বিভিন্ন কাহিনীর পরে আমি জানতে পারলাম ভাইয়ের কাছে যে এরকম অনেক সমস্যা আছে, আমি বললাম যে এগুলো তোমার কেন পাঠাইলো, তা বলছে যে এরকম সে তো কিছুদিন পর দেশেও আসতেছে আমাদের বাড়িতে বেড়াতে আসবে। আমি আবার মনের মধ্যে আমার কেমন জানি কামড় দিচ্ছে যে আসলে বেড়াতে আসবে, বলছে ঠিক আছে ভাইয়ের বন্ধু আবার পরে জামাইকে জানা দেখো খেয়াল রেখে, বলছে অসম্ভব তুমি কি বলো, আমি বলছি আসারই দরকার না, যেদিন আসবে তুমি চলে যাবো। এরকম মাস তিন পরে বাহার দেশে আসছে, আসার পর সেদিন আমাদের এলাকায় মেলা ছিল, ওটার নাম সূর্যমণি মেলা, 414 মেলা ছিল ওটা গ্রামে আমাদের, তো মেলায় গেলাম আমি গেছি। তারপর দেখি ও মেলায় একটা লোকের সাথে মোটামুটি বয়স্ক ওই বাহার, আমার তো মনে খুব খারাপ লাগছে তখন যে ছেলেটার সাথে মেলায় আসছে, ওই ঝুমুর টুমুর সব, ওরা তো ওই মানে মানুষকে কিভাবে বিভ্রান্ত করে টাকা নিবে একদম চিন্তা ভাবনা হচ্ছে ওদের, এরকম নিম্ন ফ্যামিলির। তো এরকম করার পরে বাহার তো সবকিছু করলো, আবার দেশে বিদেশে চলে গেছে, ফোনে কথা বলে ফোনে কথা বলে। আমি কিছুই জানতাম না, আমি ওর সাথে নানা বাড়ি গিয়ে কথা বলতো, বোন দেখুন আর আমি ফোন টোন দিইনি, গভীর সম্পর্ক সেগুলো তো বুঝাইতে পারবো না অনেকটা। হঠাৎ করে আমার দুলাভাই মারা গেছে, বড় বোনের হাজবেন্ড ক্যান্সারে মারা গেল, আমি চলে গেলাম সেখান থেকে, আসছি আসার ওই রাগের রাগ করে আমি ওর সাথে কথা বলিনি জানাজানি পরে। যখন দেশে ধরো বাড়িতে চলে আসছে মাকে রাইখা, একদিন দুপুরে মাঠে ফুটবল খেলতেছি, ওদের এলাকার একটা ছেলে এসে বলছে নাইম ভাই এরকম শুনছো শিমুলের মা মারা গেছে, মানে ওর মা সুস্থ ছিল দিব্যি হঠাৎ করে মারা গেল। আমি তো মধ্যখানে এরকম 2-3 মাস হয়ে গেছে মানে যোগাযোগ রাখিনি আর রাগ করে, ও অবশ্য ফোন তো দেখা হইলে কথা এরকম রাগ করে ও কথা বলে না। হঠাৎ করে একদিন বাসায় মাকে বললাম, মার ফোন দিয়েছে মা এরকম মামি মারা গেছে তুমি শুনছো, আর ও তো লোকটোক নাই, বলছে লোকটোক নাই তুই বাসায় যাস কিন্তু রাত্রে কিন্তু কেন থাকবি আজকে। সন্ধ্যা 4টার দিকে মারা গেছে আমার বরিশাল শের বাংলা হসপিটালে নিয়ে আসছে, আমি সন্ধ্যা 6টায় ফুটবল খেলে সাথে সাথে দিতে পারি, আমি কখনো এর আগে অতটা থাকি নাই। গিয়ে মারে নিয়ে আসছে, সামনে পোতা থাকে ওটাকে বলে পোতা, গ্রামের বাসায় উপরে টিম থাকে, সিঁড়ির সামনে রাখা হয়েছে এরকম লাশটা। আমি সংক্ষেপে বলতেছি যেহেতু সময় নেই হাতে, রাখা ছিল ওইখানে, আমি দেখতেছি ও কান্নাকাটি করতেছে ঘরের ভিতর বসে চিৎপাক মামার কাছে, যেহেতু ও আমার দেখে আরো বেশি কান্না শুরু করছে। রাত্র স্যার দুই ঘন্টার মধ্যে গেছেন বসছি, সবাই তো আসলে মূলত বসে আছে ওই এলাকা যত লোক ছিল মামার কাছে সেটা তো উপযুক্ত বিষয় নাই, কিন্তু সবার নজর দেখছি আমার দিকে আর ওর দিক, যে আসলে আমরা দুজনে কি করি, মূলত এলাকার ময় মুরব্বী সবাই তো জানতো মুরব্বী, তারপর ওই যে খোকন বাসার সামনেই পেঁচা, যেটা পেঁচা বলে ডাকতাম কারণ ও পিছিয়ে লাগিয়েই থাকতো, ওরা দেখতেছে আসলে আমরা কি করি আমরা কি করি। রাত্র আটটা বাজে গেছে, ও হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আটটার সময় আমি ঘরের ভিতরে মানে চা দিচ্ছি আর মুড়ি দিচ্ছি সবাই, কিন্তু আমি মুড়িটা কিছু খাইনি, আমি দাঁড়ানো হঠাৎ করে ও চিক দিবে মামাকে উঠে ও আমার সামনে দেখি ও আইসি আমার জড়াই ধরছে সবার মধ্যে বসে, ও আমি পুরুষ না মহিলা এগুলোর ভিতরে কোনো খেয়ালই নেই, আইসি জড়াই ধরছে কান্নাকাটি শুরু করছে তুমি কোথায় ছিলাম ওর সময় কিছু, একদম অবাক সবাই তো তাকাই করছে আমার দিকে
মরমরি,
লাস্ট স্ট্রাইকে সবাই ভিতরে চলে আসছে দেখতে আমাদের অবস্থাটা কি, আমি তো একদম বোল্ড হয়ে গেছি কি বলবো, আমি তো কন্ট্রোল করে কোনো ভাবে থাইমে রয়েছি এইভাবে। ওঠার পরে রাত্র এগারোটা বাজে, হঠাৎ করে কাঁদতে কাঁদতে আবার দুই বোন পড়েছে, তোর ওলনাটা এখানে গলার এখানে ছিল গায়ে ছিল না, সবাই দেখতেছি কিন্তু আমি সামনের রুম থেকে ভিতরে দেখতেছি যে ওলনাটা ওইভাবে পড়ে আসছে, আমার নিজের খুব খারাপ লাগছে যে আসলে জিনিসটা তো আমার জিনিসটা এটাকেও আর কখনো সবাই ভিতরে বাসার সামনে এলাকার পোলাপন সবাই দেখতেছে তাকাই থেকে আমার কেমন বিস্তির লাগে শরীরের মধ্যে সেটা এনার্জেটিক মনে হয়েছে। মনের পরে জুমুর আছে ওরা আছে কেউ আসলে দেখতেছি ওরা একটু ধরে শোয়াবে কিংবা ঠিকভাবে রাখবে সে ধরনের কোনো ই নেই। আধা ঘন্টা হয়ে গেল আমি নিজেই বাধ্য হয়ে তারপরে ঘরের মধ্যে চলে গেছি মহিলাদের মধ্যে গিয়া আমি ওরে জায়গায় ঘুরাইয়া ওনাটা ঠিক করে আমি গাড়ির প্রোনাটা দিয়ে আসছি, সবাই আমার দিক তাকাই বসছে ওই সময়, আমি ভিতরে লজ্জা রাখিনি কারণ আমার আমার চিন্তা হয়েছে ও চিন্তা ভাবনা পরে কি হয় না ওইগুলো ভাবিনি। এরকম সেদিন এগারোটা পরে প্রচন্ড বৃষ্টি নামছে রাত্রবেলা, বৃষ্টি নামার পরে লোকজন সবাই চলে গেছে বাসায়, শুধু আমরা চারজন লোক পুরুষ চারজন আর ওর বাবা আর মহিলারা দু একজন আছে ভিতরে, ওর ভাই চাচাতো ভাইটা মনির, আমার মামাতো ভাইটা বশির, আর পাশের মেয়েটা ছেলে আছে মুরাদ, ওরা ছিল। তো হঠাৎ করে কয়েল শেষ হয়ে গেছে কারেন্ট নেই, আর আমি তো এলাকার মাস্তান করে বিদ্যুৎ অফিসের লোকজন আমাকে চিন্তিত, আমি ফোন দিয়েছি বিদ্যুৎ অফিসের ভাই কয়টা কারেন্ট দেবেন, ওরা বলছে ভাই ফজর নামাজের আগে কারেন্ট পাবেন না যেহেতু বন্যা হয়েছে। ওরা আমি জীবনে কারো লাশের পাশে বসিনি এট ফার্স্ট, সেদিন আমার কোন অনুভূতি ছিল না, আমার মার লাশের পাশে আমি বসে রয়েছি। ওরা গেছে কয়েল আনতে ওরা তিনজন, আমি এক আর মার লাশের কাছে, সবাই ভিতরে ঘুমাইয়া পড়ছে অনেকে। হঠাৎ করে একটা বজ্রপাত হওয়ার পরে আমি মানে ভয়ে ওর মায়ের লাশ চাইপে ধরছি মার মাথা।
This track was downloaded from fusionbd.com.
এক হাত দিয়ে ডানা দিয়েছে ওর বামার দিয়ে মুদ্রার খাটটা ধরা, আমি মানে ভয়ে চক্ষু বুঝে রয়েছে মধ্যে বসির, দশ মিনিট হয়ে গেছে বসির, কি ব্যাপার তুই ধরে হয়েছো গা, আর আমার পা সাদা হয়ে গেছে মানে ভিতর থেকে বরফের পানিগুলো আমার পায়ের উপরে পড়ছে। তো এরকম যাওয়ার পরে ঘন্টা তিনটার দিকে ওখান থেকে উঠে আসছে আইসা, আমি তো চিন্তা করছি ব্যাক আউট করতে, তার ওর সাথে সম্পর্ক করবো ওগুলো বাদ, আইসি কান্নাকাটি আশেপাশে করছে, আমি তোমার সাথে একটু কথা বলি কি বলবা, আমি চিন্তা করছি মা মারা গেছে কি বলবো, আইসে জড়াই কাতা কাঁদি ছিল সবাই সামনে বসে এরকম আর কেউ কিছু কেউ তো কিছু বলে না, মনে করছে মারা গেছে মা, ও আমার হাতটা ধইরা ওর মার মাথার পরে রাখছে ওর ডান হাত আমারও ডান হাত। তারপরে বলতেছে যে আমি কি বলতে চাই তুমি সেটা বোঝো, আমার তো মা মারা গেছে ভাই নেই, তুমি তো সবকিছু তুমি তোমার কখনো ছাইড়ে যাবো না, মানে আমি একদম ই হয়ে গেছি আসলে আমার পক্ষে, আমি তো প্রেম করছি এটা সত্য কিন্তু তোমার তুমি বিয়ে করবো না, মানে মনে আমার চিন্তা ওরকম খারাপ ছিল না যে আসলে ফ্যামিলি কথা কোনোদিন হবো না, আমি নিজেই ডিসাইড হওয়ার চেষ্টা করছি আগে থাকতেই। এরকম করার পরে ওর মার মাথা শুয়ে প্রতিজ্ঞা করছে যে পৃথিবী উল্টে গেল ও আমার কোনদিন ওর মার লাশ শুয়া, আমি মানে বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি না বলতে পারি না, না বলার মতো আমার কোনো স্কোপ ছিল না উপায় ছিল না, যেহেতু যথেষ্ট ভালোবাসি আমি রাজি হয়ে গেলাম সম্পর্কের
মানে আপনারা দুজনেই লাস্ট ইয়ে প্রতিজ্ঞা করলেন যে আপনারা বিয়ে করবেন,
বিয়ে করব মানে বিয়ে না মানে ছেড়ে যাব না কোনোভাবেই না হোক, কোনোভাবেই সম্ভব না সেটা কোন রকম না। এরকম সকাল হয়ে গেছে ওর মার জানাজা হয়ে গেল, আমি সকালে বাসায় গেছি, আমি জানাজা পড়তে পারি আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ছি, একদম সারা রাত্র সকাল ছিলাম, তো দু তিন দিন পরে গেলাম বাসায় ওর মার দোয়া অনুষ্ঠান ছিল সেখানে, আসার পরে মানে আমি একদম অবাক হয়ে গেছি কারণ আমি তো এক কথার মানুষ যে আসলে কি করলাম, টেনশনে ঘুমায় না কি কিছু করছে আসলে বিয়ে করা কিভাবে কি ওর মার, ওদিকে ফ্যামিলি কথা বাবা ওরা বাহারের সাথে ঠিক করে ফেলাইতেছে আস্তে আস্তে, আর বাহার বলতেছে যে নাইমের সাথে যে সম্পর্ক ওটা তো আমিও জানি ওটা কোনো ফ্যাক্ট না, ওটা আজকাল পোলাপানে থাকে বা কোনো বিষয় না, যেহেতু চেহারা সুন্দর নেই এর জন্য
করেছেন।
বলার পরে আমি কিভাবে জানলাম যে বাহারের সাথে ওর সাথে সম্পর্ক, একদিন মামার বাসায় গেল, ওর মামার বাসায় কিছু কথা বলতেছে, ওর মামির ফোন থেকে হঠাৎ করে একটা খালা দরজনক করছে, দরজনক করার পর খালা একটা ফোন নিয়ে আসছে, ফোন নিয়ে এসে বলতেছে শিমুল বাহার ফোন করছে কথা তো কুয়েত থেকে, কিন্তু ও আমার ফোনটা কাটতে ওর মনে নেই, ও কথা বলতেছে বালিশের সাথে, বালিশের পাশে ওর ফোনটা পড়ে রয়েছে। পড়ার পরে আমি করলাম কি আমি তো শুনতেছি সব, ওর খালার ফোনে কথা বলতেছি কিন্তু ওই ফোনটা তো চালু আছে, আমি সব শুনতেছি বাহারের সাথে কি বলতেছে, দেড় ঘন্টা কথা বলছে, আমি দেড় ঘন্টা লাইনে ছিলাম, এই বাহার বিভিন্ন রকম ওটা কোনো বিষয় না নাইমের সাথে, ও বলতেছে যে নাইম নাইম কখনোই ছিল, বাহার বলতেছে নাইমের সাথে তোমার তো এমন কোন সম্পর্ক হয় না যে তোমার নাইমের কাছে যাইতেই হইবে, বলছে না সে তো কিছু হয় নাই, অমুক সময় বিভিন্ন রকম প্রক্রিয়া দিন কথাবার্তা রাখার পরে ফোনটা দেখে যে ফোনটা আমি লাইনে আছি, এখনো কি বলবে, বলছে কি ব্যাপার তুমি ফোন দিছো কখন, বলছি আমি এইমাত্র দিলাম, তারপরে বললাম যে কি ব্যাপার তুমি এগুলো কি করতেছো শুনুল, তুমি কি করলা, বলছে এগুলো আমার কিছু করার নাই, আমার মা খালা আমার খালা ফুপু যেহেতু ওর মা মারা যাওয়ার পর তাদের এত চলে গেছে, এত যাওয়ার কারণে তারা যা বলতো সেটাই করতো, করার কিছু ছিল না, যেহেতু লেখাপড়া সে দিত না কিন্তু আমি জানতাম না, যে বিভিন্ন এরকম দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন ওকে বললাম যে তুমি কি বাহারের সাথে যাবো, তাহলে ওগুলো বাদ দাও, বলছে না সেটা কোনোদিনই সম্ভব না, হঠাৎ করে বাবা স্ট্রোক করলো, আমার বাবা স্ট্রোক করার পরে ওই তো বরিশাল গেলাম, যেদিন মারা গেল আমি আসলে বাবা মারা গেছে, তারপর আমার কান্নাকাটির পর আমি হিসাব করতেছিলাম যে ও কখন আসবে, কারণ আমার বিশ্বাস ছিল সেদিন আসবে আমার বাসা দেখতে, ও আসছিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে, আইসা আমার বাসা আলমারের কাছে দাঁড়াইছিল আমার মনে আছে এখনো, তারপরে ও অনেকটা মনে হয় আমি বাবাকে যখন গোসল করাই, বাবা একটা নতুন একটা বিল্ডিং করছিল সামনে, বাবা উঠতে পারেন ওখানে, তার যাওয়ার ইচ্ছা ছিল আমার মা করছে পরে, আমার আমি বর্তমানে যে রুমে থাকি সেই রুমে বসে বাবাকে গোসল করানো হয়েছিল, যে বাবা মা বলছিল যেহেতু ও রুমে উঠতে পারে না ঘরে, আমি ওর ঘরের ভিতরে বসেই গোসল করাবো, তো আমি ফাঁক থেকে যখন দেখছিলাম আমার সেজ ভাই এর গোসল করাইছিল বাবারে, আর আমার মামা তো ওই বসির আর এক হুজুর, আমি ফাঁক থেকে দেখছিলাম যে বাবাকে না হইতেছে, তো তারপর আমি তো হার্ট বিট এমনি দুর্বল, আমি যথেষ্ট অসুস্থ হয়েছি, পরের দিন আমাকে অ্যাম্বুলেন্সে করে মামা অক্সিজেন দিয়ে বরিশাল নিয়ে গেছে, মানে যথেষ্ট অসুস্থ, কোনো জ্ঞানই ছিল না আমার, তিন দিন পরে শিমুল ফোন দিছে যে ওটা কোনো বিষয় না, অসুস্থ তো ছেড়ে দেবে না, আমি আসতেছি কিছুদিনের মধ্যে তোমার বাড়িতে, কেন হইবা এরকম বাহার আসতেছে, এই মেয়ে তো তোমার আমার বিয়ে করতে হবে না, তো উপায় নেই তো বিয়ে করে আমার নিয়ে যাবে, বিয়ে করে নিয়ে যাবে এটা কোন ধরনের কথা, তুমি তার বলে ফেলাছি, বলছো আমার তো কিছু, তুমি তো জানো যে আমার ফ্যামিলির অবস্থা কি, আমার বাবা গরিব এইসব ওই চলায়, বিয়ের আগে বাহার অলরেডি 10 লাখ টাকা তাকে দিয়ে ফেলাইছে, তার ফুপু এবং খালাকে ওর নামে একটা জায়গা করে দিয়েছে বানিপুরা ফায়ার ব্রিগেডের পাশে, লাভারের নামে, সে বলছে তুমি বলছো এরকম জায়গা জমি করে দিয়েছো কি করবো তুমি তাড়াতাড়ি করো, বলছি কি বলো তোমার জায়গা জমি করে কেন, আর সে তুমি ভালো কথা তোমাকে বিয়ে দেখো, আমার তোমার অসম্ভব কিছু না, কিন্তু একটা লোকের চেনো না জানো না তার সাথে বিয়ে বসবে কোথায় বাড়ি, তার বলে ফেনীতে না জানি নবখালীতে, বলছে তার আত্মীয় স্বজন আসবে না, ওকে বলে সেটা দিয়ে দরকার নেই, মানে তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে অলরেডি, তার খালা মামা এগুলো সব নানা নানি, আমি বললাম দেখো কি হয় ঠিক আছে কি করা যায়, বাবা তো মারা গেল, ওর পরীক্ষা ফেব্রুয়ারি 14 মানে ভোকেশনালের SSC ফেব্রুয়ারি 14 তারিখের পরীক্ষা শুরু হবে, বাবা মারা গেছে জানুয়ারি 15 তারিখে, কদিন ছিলাম নরম ছিলাম দেখা সাক্ষাৎ করিনি, হঠাৎ করে জানুয়ারি 26 তারিখে ফোন দিয়েছে এরকম ও 20 তারিখে আসতে আমার পরীক্ষার শেষে আসবে, ওর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলাইছে আমার ফ্যামিলি, আমি বলছি ঠিক আছে বিয়ে ঠিক করে ফেলাইছে ওটা দেখা যাবে না, তুমি ঠিক মতো পড়াশোনা করো ঠিক মতো পরীক্ষা দাও, বলছে ঠিক আছে দিচ্ছি, হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আসলে কি করা যায়, আমি অদ্ভুত হয়ে গেছি, আমি তো কথা দিয়েছি আর ওর সাথে আমি থাকতেও পারবো না, এসব বিভিন্ন কারণ চিন্তা ভাবনা করে আমি আর ফোন দিয়ে বললাম যে শিমুল আমি আসলে তোমার বিয়ে করতে চাই কোড ম্যারেজ, অথচ সেদিন মারা গেছে আমার বাবা 12 দিন হয়েছে, আবার ভাবি যে আমার ভাইয়ের এগুলো শুনলে কি হবে, বাবা মারা গেছে 12 দিনের মধ্যে 41টা দিন তো মানুষ ওয়েট করে, আমি করছি কি এক হুজুরের কাছে হুজুর এরকম কেউ বাবাটা মারা গেলে কে 2-3 দিন কিংবা 41 দিনের মধ্যে বিয়ে করে, বলছে এ ধরনের কোনো কথা ইসলামে নেই, তুমি বিয়ে করতে পারো কিংবা যেই হোক সমস্যা নেই, করার পরে আমি ওকে বললাম যে আসলে দেখা যাবে কে কতদূর কাকে ভালোবাসে বিয়ের দিন, বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে, মানে কোড ম্যারেজের নিয়মটা হচ্ছে আগে সিগনেচার করবে ছেলে তারপরে মেয়ে, মানে আমি সব উকিলের মারফত জানছি কারণ আমার এক ফ্রেন্ড কোড ম্যারেজ করছিল, ওর নামও শিমুল জামিয়া, দুইজন স্বামী স্ত্রী ছিল ওরা, ওদের কাছ থেকে সব জেনে নিয়েছি, জেনে নেওয়ার পর ওরাই সব কাগজপত্র বের করছে, কথার সিস্টেম করে আমি আমার ভাগ্নিকে নিয়ে ফেব্রুয়ারি 2 তারিখে বরিশাল চলে গেছে একটা টেম্পুতে, ওরা নিয়ে বাবা মারা যাওয়ার 15 তারিখ 2 তারিখ গেছি ফেব্রুয়ারির, ইয়া উকিল সাহেব বলতেছে যে আপনাদের সব কোর্টে উঠেছে আমাদের দুজনের, আর ওখানে তো ওর বয়স হয় নাই 18 বছর তো মাস্ট বি লাগবে, আমি করলাম কি আমি ওখানে ওই যে ওখানে যে ক্লার্ক বানিপুরা পৌরসভার ওকে আমি 1000 টাকা ঘুষ দিয়ে সিস্টেম করে আর 18 বছর আমি বয়স বানাই দিচ্ছি, আমি মনে করছি কোন রাখতে পারলে হয়েছে ঠিক আছে, জন্মসনে আমি 18 বছর করাই দিছি ওরে, করাই দেওয়ার পরে উনি কোর্টে বসে বলল যে জজ যিনি ম্যাজিস্ট্রেট উনি বলতেছে আপনি ওনাকে ভালোবাসেন আপনি কেন মামা, মানে ওটা তো আগেই আমরা লিখিতবদ্ধ করে আনছি ওই 150 টাকার একটা স্টাম্পে, বলছে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, আর উকিল মানে যত তাড়াতাড়ি সার সার করে ম্যাজিস্ট্রেট ভুলবো যে 13,000 টাকা দিয়েছিলাম বিয়ে, আমি কন্ট্রাক্ট ছিল 13,000 টাকা নিয়ে আসলো, ভালোবাসার গুণ দেখে দেখি গাড়ির মধ্যে সিগনেচার করার সময় বলতেছে আমি সিগনেচার আমার কাছে কাগজটা টাইমে নিয়ে গেছে, বলছে যে তুমি সিগনেচার করবো কেন, সিগনেচার তো আগে আমার করার কথা। তারপর বলছে এটা তো নিয়ম না, তারপর বলছে না হলেও আমি আগে করবো। মানে ও প্রমাণ করছে যে আসলে আমার অনেক আমার চেয়ে বেশি ভালোবাসে, আমি ওরা যতটা ভালোবাসি। তারপর তো করলো, আমি সিগনেচার করলাম। করার পরে বন্ধু বান্ধব মিষ্টি খেলাম। খাওয়ার পরে আমি আমার বড় বোনের বাসায় চলে গেলাম বরিশাল বাটিখানায়। দুলুবাইদ মারা গেছে, ওখানে আমার ভাগ্নি দুইটা আর বোনটা থাকতো, ওরা স্কুলে পড়তো ওখানে সরস্বতীর স্কুলে। আমার বড় বোন জানতো, তাকে জানিয়ে গেছি আমি। তারপর বলছিল যে নাইম তোর বাড়িতে যাওয়াটা আজকে ঠিক হবে না, তুই এখানে ঠাইকে যা, পরে যা, বিয়েটা করেই ফেলাইছ। আমি বলছি আপা আপনি কি বলেন, আব্বা মারা গেছে, আজকে বাইরে থেকে মা টেনশন করবে, আর এগুলো জানাজানি গিয়ে বুঝতে পেরেছে মানুষ তো কুলঙ্গার বলবে যে বাপ মরতে পারে না, দশ দিনের মধ্যে কি প্রেম পলাই গেছে এরা। এই কারণে আমি বুঝতে পারি কোনোভাবেই সম্ভব না। তখন আমার মাথার কথা চিন্তা ঢুকছিল যে আসলে বিয়ে তো হয়েই গেছে। আর আমি তো এরম এর আগে অনেক ঘটনা আছে, আমার বাসায় আসছিল, আমি ওর সাথে তিন ঘন্টা ছিলাম একই রুমে তালাবদ্ধ অবস্থায়। আমার বড় ভাবি আমাকে হেল্প করতো ভাইয়ের বিয়ের পরে বিভিন্ন রকম, কিন্তু ওর সাথে কখনো আমার একসাথে ঘুমাই পড়ছি, কিন্তু কখনো বাজে কোনো
শারীরিক
কোনো সম্পর্ক হয়নি। কেউ বিশ্বাস করে কিনা সেটা আমি জানি না। যাই হোক, তো বোন বললো যে থাইকে যা, সে তার ভাঙাই বলতে পারে নাই। আশেপাশে তো এটা বসে আসতেছে, সে তার তার মনের মধ্যে সন্দেহ যেটা তো আমার ফ্যামিলি থেকে কখনো মাইনে নেবে না। সে গিয়া ওই আমার এক ব্যান মানে ওনার ননদ, ওনার হাজবেন্ড পেশকার, ওনার পাশে দোতলা বিল্ডিং আছে, ওরে গিয়ে বলছে যে পারবি না, ওরে যে বুঝেই বল যে তুই আজকে থাইকে যা, কালকে যাস বাড়িতে। মানে বলছে যে এরকম আমার সমস্যা হইতে পারে শারীরিক রিলেশনটার জন্য, তারা অনেক চেষ্টা করছে এখানে বসে। আমি বলছি আসলে দেখেন না পা, এটা তো সম্ভব না, আমার বাবা মারা গেছে আর বিয়ে তো হয়ে গেছে, কই যে বিয়ে তো আমার বই কাজে, আমি তো বুঝদি না। তারপর আসলে বুঝতেও পারিনি আমার ব্যর্থতাটা ওখানেই, আমি বাড়ি চলে আসলাম। আসার পর ওর সাথে যোগাযোগ করিনি আমি, যেহেতু আমার বউ আমি তো যাবেই। হঠাৎ করে পরীক্ষা ছিল 14-18 তারিখে, আমি ফোন দিয়েছি ওর সাথে, কন্ট্যাক্ট ছিল 2 তারিখে পরীক্ষা শেষ মার্চের। ওর সাথে কথা ছিল যে মার্চের 2 তারিখে মাইক্রো নিয়ে বানিপুরা ডিগ্রি কলেজের সিট পড়ছে, যে ওইখানে চলে আসবো, ও গাড়িতে চলে আসবে, কারো কিছু বলবেও না, আমরা চলে যাবো বাকেরগঞ্জে মানে বোনের বাড়িতে, গ্রামের বাড়িতে গাড়ি নিয়ে
ওইখানে থাকবে।
হ্যাঁ, সব ওকে করে ভাড়াটা সব অ্যাডভান্স দিয়ে সব রেডি করে রাখছি। হঠাৎ করে আমার এক ফ্রেন্ড আছে ঢাকায় রুবেল, ওর বিয়ে হয়েছে আমাদের গ্রামের বাড়িতে বানিপুর নদীর উপরে। বিয়ের বিষয়টা তো কেউ জানতো না, শুধু আমি আমার ভাগ্নি আর বড় বোন আর ওই ফ্রেন্ড দুইটা, ওটা ধামাচার ভিতরে ছিল, ওকে জানতো না কোর্ডিনেশনটা হয়েছে। তো বন্ধু বন্ধু জানা জানা জানি কানা ফুস ফুস হয়ে গেছে। তো বিয়ের প্যান্ডেলে বসে রুবেলের মানে আমার ফ্রেন্ডের, ওখানে বসে রুবেলের মা বলতেছে না তুই নাকি বিয়ে করছো, বলছি কে বলছে আন্টি, বলছে রুবেল বলছে, আমি বলছি কিছু জানি না, তুই কি মনে করছো। এখন ওইখানে ওদের বাসার পাশের এক মহিলা ছিল শিমুলদের, সেটা আমি জানতাম না, আমি চিন্তাম না, ওই মহিলা কথাটা শুনে ফেলাইছে এখানে বসে যে ওর সাথে আমার বিয়েটা হয়ে গেছে। আর ওদের সাথে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল শিমুলদের সাথে। শোনার পরে আমি চলে আসার পরে ওই মহিলাটা, আমি বললাম যে হ্যাঁ আন্টি এরকম ফেব্রুয়ারি 2 তারিখে বিয়ে করছি, কোটে গিয়া ঠিক আছে। ওই মহিলাটা পাশাপাশি সব শুনছে। শোনার পরে রুবেলের মাকে উনি বলছে যে এরকম আপনি ভালো মতো জানান, উনি যায়নি এসে। সেদিন সন্ধ্যা বাড়িতে আসতে পারি, আমি শুনছি বসির আমার বাড়িতে আসতে দৌড়ে যে এরকম তুই নাকি বিয়ে করছো, ওর তো প্রচুর মারধর করছে এরকম। কে বলছে তোর রুবেল জানলো কিভাবে, শিমুল তো আমার অবিশ্বাস করে বলেছে। ওই মহিলা বাড়িতে এসে বলছে আপনাদের ক্যারেক্টার এত ভালো, আপনার মেয়ে দিয়ে বিয়ে করছে, আপনি জানেন না, এমনি এমনি খবর নেন, এরপর তো বেধরক মারধর করে। মারধর করার পরে উনি নানা বাড়িতে নিয়ে গেছে ওইখান থেকে। তারপরে ওইখানে নিয়ে যেতে ইচ্ছা মতো মারছে। মারার পরে রাত্র 2টার দিকে আমার ফোন করছে যে বেমেনের বাচ্চা বেমেন, মানে অকথ্য ভাষা গালি গালাজ করছে আমার, যে তুই কিসের জন্য বলছো, কার কাছে বলছো, তো এগুলো জানাজানি হলে কিভাবে, আমি তোর সাথে যাবো না। বলছি কি বলো তুমি, আমি কার কাছে বলবো, আমি তো অবাক, আমি তো জানিই নি, বলছো তোমার কি বলছে। তখন বলছে মনিকার মা নামে এক মহিলা ছিল, ওই মহিলা ওই বিয়ে বাড়ি থেকে শুনে গিয়ে ওইখানে বলছে। বলার পরে বলছি তুমি কি করতে, বলছে তুই যদি তোমার আজকে রাতের ভিতরে এখান থেকে নিয়ে যেতে পারো তাহলে তুই আসবি না। আমি তো রুমের বসে কথা বলতেছি, আমার বাসায় তো বিষয়টা জানা জানি কিভাবে সেটা আমি জানি না। আমার ছোট বোনটা সেদিন বাড়িতে বেড়াতে আসছে, অপোজিট রুম থেকে শুনতেছে। শোনার পরে আমি বলছি ঠিক আছে আমি আসতেছি, রাতেই এসে তোমার এখান থেকে নিয়ে যাবো নানা বাড়ি থেকে। ও যে শুনছে ও করছে কি, 3টার দিকে আমি রাত্রে এখান থেকে রওনা করছি। আমি জীবনে ভূত পেতে দেখিনি, সেদিন আমি প্রথম দেখছি কিনা, আমি ভূত নাকি সেটা আমি জানি না, আমাদের বাসা ওখানে জঙ্গল ছিল। আমি 3টার সময় এখান থেকে রওনা করছি জমির নিয়ে আজকে পালাই যাবো। আমার কিছু ছিল না, আমার 3 ছাড়া চেন ছিল, ওইগুলো আমি সাথে করে নিয়ে নিচ্ছি, যেগুলো বিক্রি করে চলে যাবো নিয়ে। যাইতেছি যাওয়ার সময় দেখছি রাস্তা থেকে 4টা কবুতর হেঁটে যেতেছে সাদা, কিন্তু আমার ভয় লাগে না, মানে আমার মনের মধ্যে তখন অন্য চিন্তা যে আমি কিভাবে পার হবো, কিন্তু আমি ওরকম দৌড়ি ও রূপ দিয়ে চলে গেছি লাভ দিয়ে। ভয় পাইছিলাম প্রথম, তারপরে একা একা গেছি। ওখানে একটা কালীখোলা ওদের নানা বাড়ির নাম, ওখানে কালী মন্দির আছে, একটা বড় গাছ আছে, ওটা আসলে ওখানে ওই গাছটা কাটে, ওখান থেকে মানুষের মতো রক্ত পরে, আজ অব্দি আছে গাছটা পাইছে, ওখানে একদম কষ পরে না, মানুষের মতো লাল লাল রক্ত পরে ওখান থেকে। রাতে সন্ধ্যালিক হাটে না, আমি ওইখান থেকে গিয়ে ওর যে ফোন দিছি যে তুমি বের হও সামনে, বলতেছে আমি তো বের দরজা তো খুলছি, কিন্তু দরজা বাইরে থেকে আর খোলা যাচ্ছে না, ভিতর থেকে টানতেছে খুলতে পারতেছে। আচ্ছা তুমি কি ব্যাপার, কি বল খোলা যাচ্ছে না। আমি কোন রকম কৌশলে গিয়ে দেখি বাহির থেকে তালা মারা, আমি বুঝলাম বিষয়টা কি হলো। আসলে বিষয়টা হচ্ছে আমার ছোট বোন আমার মেজো বোনকে ফোন দিয়ে বলে দিচ্ছে নাইম কিন্তু ওকে নিতে যাইতেছে ওইখানে, মেজো বোনের বাসা তো ওদের বাসার সামনে, ওর বাবা মেজো বোনের সাথে সাথে ওর বাবার বলছে নাইম কিন্তু বাসা দিয়ে বের হয়ে গেছে আপনি জানেন, ও আবার বাবার সাথে সাথে গিয়া ওর বাসা বলে দিচ্ছে।
পুরো ফ্যামিলি আপনার শত্রু হয়ে গেছে, নিজের ফ্যামিলি বাইরে
টোটালি সবাই শত্রু, দরজাটা তালা মারি দিচ্ছে। বুঝতে পারলাম আমি চলে আসছি, যেই আজান ফজর আজান তখন আমি গিয়া ওর নানু যখন বের হয়েছে ওর নানুর আমি কোনো ম্যানেজ করছি, ওর নানু আমার চিন্তা না বলছিলাম আমি তো আপনাদের বাথরুমে যাবো, বাথরুমের পাশে রুমটা ছিল, ও পিছনের রুম জালনা থেকে বের হয়েছে, বের হয়ে আইসি আমার জরাইদের কান্না করছে, আর পিঠের প্রেমে হাত দিয়েছি পরে আমার হাতে রক্ত লাগছে, মানে টিউবলেট থেকে পিঠানা পরে পিঠ একদম চিড়ে গেছে জামাটা একদম এরকম, আর খুব খারাপ লাগছে। আমি বলছি তুমি বলাই যাওয়ার কোনো বিষয় না, আমি দেখতেছি আমি তোমার যেভাবে আমি তোমার নিয়ে যাবো, তুমি চিন্তা করো না, আমি ফ্যামিলি গত পাবি না, যদি বিয়ে হয়ে গেছে কি করার, আচ্ছা ঠিক আছে তুমি যদি পারো তাহলে তুমি চলে যাও, এরকম করে ওরা নিয়ে আসলো ঢাকায়, পরীক্ষা ওরকম ঘাট দিয়ে দেওয়া হয়েছে। আমার তো ইচ্ছে ছিল যে আমি দুই তারিখে ওরে নিয়ে আসবো ওইখান থেকে, ওই পুলিশ ঘাট থাকতো, তারপরে আমার মামা ঘাট থাকতো, মানে আমি কলেজের ওখানে যাই কিনা ওরা দেখতে কিংবা ওইখান থেকে নিয়ে যাই কিনা, সাথে সাথে সবসময় লোক লাগাই থাকতো, ওর খালা ফুপু সব টোটালি সবাই চলে আসছে, কারণ ছেলের সাথে ওরা টাকা টোকা আইনে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলাইছে যার উপায় নেই, আমার ছেলেকে 10 লাখ টাকা দিতে হবে এরকম। আমি কি করবো, ওরা করলো কি ওরা সিস্টেম করে পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল 20 তারিখে, পরে ওরা ঢাকা নিয়ে আসলো ওর বোন হচ্ছে কলা বাগানে, আনার পরে ওর খালার বাসায় এখানে ওর খালার ননদ ছিল, সে একদিন আমাকে ফোনে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে আমি ঢাকায় ওই মায়ের যে চেইন মা তো খেয়াল করেন, আমি একটা চেইন বিক্রি করে দিছি 6,500 টাকায় বিক্রি করে, আমার এক ফ্রেন্ড ছিল তিতুমির কলেজে পড়তো আর ওই মেয়েটাও তিতুমির কলেজে পড়তো, ওরে নিয়ে তিতুমির কলেজে ও চলে আসছে ওইখানে, ও বলছে মেয়েটার মেয়েটা শুনে ওরা নিয়ে আসছে ওইখানে, তিতুমির কলেজে বসে দেখা ঢাকায় আমি চলে আসছি, বাড়িতে না বলি আমার তো বাসায় খুঁজতে পারে, কারণ গেঞ্জাম আমার সাথে কেউ কথাও বলে না এই কারণে বিয়ে করছি, এর জন্য সবাই একটা শক পাইছে ভিতরে, বাবা মারা গেল এর ভিতরে কেন কথা বলো। তারপরে আসার পরে আমি করতেছি ও কলেজের মধ্যে বসে সবার মধ্যে বসে আমার জড়াই ধরছে, এই তিতুমির কলেজে বসে ঢাকায় আমি সেই প্রথম ঢাকায় আসছি, কিছু চিনি না আমি, মানে ওই কলেজে বলতে ঢাকায় সেই প্রথম, তারপর তো ওইখানে বসে কথা বলছি তুমি টেনশন করো বাড়িতে নেবে আমি তোমারে, তারপরে তো এরকম 15-20 দিন পরে আবার বাড়িতে এসে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছে, ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছে পরই কেমন জানি বাড়িতে গেছে পরে কেমন জানি একটা মুচড় দিচ্ছে, যে আসলে কেমন জানি বসে আসলে আমার পক্ষে সম্ভব না, তুমি কি বলো এগুলো তোমার সাথে আমার কিসের বিয়ে হয়েছে মুখ সুমুখ তোমার, এগুলো ফোনে করে বাড়িতে আইসি আমার স্টার্টিং ফোনে ফোন দিচ্ছে আর মামির ফোন দিয়ে, ফালতু কথা বলো তুমি আমার কিসের বিয়ে করছো মুখ সুমুখ, আমি তো অবাক হয়ে গেছি আমি কান্না করে শুরু দিচ্ছি, তুমি কি বলো এগুলো তোমার কি বলো তুমি জানো না, তুমি নিজেই তোমার সাথে কোটে গেলো সব মিথ্যা কথা, তুমি আমার জোর করে নিয়েছো কোটে বলছো, অনেক কথা বলার পরে আবার ঘন্টা দুই পরে ফোন দিস, ফোন দিয়ে বলো নাইন তুমি কিছু বোঝো না, আমার গলার কাছে তখন বটি ধরা ছিল আর ফুপু বটি ধরে বলছে তুই যা বলতে বলছিস না বলো তোর কল্লা কাটি ফেলানো মারধর তো তখন ওগুলো বলছে, তখন আমি বুঝতে পারছি পরে সবই সব ঠিক ছিল। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা যখন আর হয় 2 তারিখে পরের মাসের 2 তারিখে এপ্রিল মাসে প্র্যাকটিক্যাল পরীক্ষা, আবার কন্ট্যাক্ট করেছি সেদিন আমি নিয়ে চলে যাব, আসছি সারা পাইনি, ওর মামা ওরকম করে আমার নিয়ে যেত, মামা ওরে ঘাট দিয়ে নিত, আমার বড় মামা ঘাট দিয়ে বাড়িতে দিয়ে আসতো, তারপরে বিভিন্ন রকম গেঞ্জাম আর কাগজ চাইছে, মানে ও নাসিকের কাছে আমি বলছি না বিয়ে হয় না, ও বলছে এরকম কাগজটা আর কেউ চায় না, কাগজটা ছিল আমার বড় ভাবির কাছে, তারপর হঠাৎ করে মামা একদিন ডাকলো, মানে বিভিন্ন রকম হুমকি নিয়ে মারি ফেলাই এবং সঙ্গে আমি জোর করে কিডন্যাপ করছি মামলা করবে, সবাই ভয় পাইছি তখন কত পাবো একটু, আমার মার কাছে কাগজটা চাইলো, সে বলছে ঠিক আছে, মা আমার সেজো ভাইটা আমার পক্ষে চলে আসছে পরে আমার চেহারা দেখে, মানে আমি কিছু খাইতাম না এমন হতাম, মানে অল টাইম ঘুমের সাথে আমি শুয়ে থাকতাম অল টাইম, মানে 24 ঘন্টায় ঘুমিয়ে থাকতাম আমি বিছানায় সবকিছু টানা দেড় 2 মাস এরকম, মানে বিয়ে হওয়ার পরে, তারপরে মা এক পর্যায়ে রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি আসলে চেষ্টা করবো সবাই বুঝে বলছে, তো মা ওদের বাড়িতে গেছে ওর নানা বাড়িতে যে কথা বলবো ওর সাথে, সে সামনে আসবে না, বলছে না আমি তার সাথে কথা, আসলে তো ভিতর থেকে কি করে সেটা আমি জানি না, আমার মার সাথে দেখা করতে দেয় ও বাইরে থেকে নাকি বলছে যে নাইম আমার জোর করে তুলে নিয়ে গেছে, আমি আসলে যাইতে চাইনি, আসলে মূলত আমি জোর করে নিয়ে নেই, ওই আমাকে বলছে তোমার একদম বিয়ে করতে পারে কিন্তু আইসে পড়বে,
মানে আপনার শিমুল বললো যে আপনি দেখে
জোর করে নিয়ে গেছি, এবং জোর করে নিয়েছি কিভাবে আমার ভাগ্নি আছে টুম্পো ওনাকে বাইরে করে আনছে বাসা দিয়ে ডাইকে, তারপর আমি জোর করে গাড়ি,
এটা কেন বললো
সেটা আমি আসলে
আজ পর্যন্ত
আমি জানি না, এবং এই কথাটা এখন পর্যন্ত আমাকে বলেনি, তারপর আমি মাকে বললাম যে মা জোর করে যদি নেই তুমি কি বলো এগুলো, তো বলে আমার যথেষ্ট অপমান করে দিচ্ছে, মায়ের যথেষ্ট অপমান করছে বাসায় বসতে দেন, অথচ ওর মা যখন অসুস্থ ছিল আমার মা ওদের হেল্প করতো, এবং আজ অব্দি আমার মা এখন ওদের ফ্যামিলিকে হেল্প করে এখনো, তারপরে তো চলে আসার পরে রাত্রে বললো যে নাই এরকম তোর বড় মামা কাগজ আছে সে বিচার করে দেবে, যদি বিয়ে করে থাকো ও সামনাসামনি আসবে। তা মনে করছে পিস থেকে যাই বলো, যদি আমার সামনাসামনি আসে তাইলে না বলতে পারবো না, ও দৌড়ে চলে আসবে, কারণ এবার তো অনেক আসছে এরকম। তো কথা ছিল সামনাসামনি করবে, মামা আমাকে নিয়ে আসতে বলছে তার বাসায়, মানে তার বাসায় মামা তো ওখানে প্রভাবশালী, তার বাসায় বিচার বসছে। বিচার বসার পরে মাকে আমি বিশ্বাস করেছি, বলছে তুই আমার ছেলে, আমি তোর মূল কপিটা দিব না, কিন্তু আমার বড় ভাবি বুঝতে পারছে, সে বলছে না মূল কাগজটা দিস না, ফটোকপি দিয়ে ফটোকপি দিয়ে তুই বুঝে লো, এটা কিন্তু গেলে তো সব শেষ। আমি তুমি কি কো, তুমি দাও তুই মায়ের কি জীবন দেবে নাকি? এটা আমি আমার ফ্রেন্ড ওয়াসিম, তুহিন, মা, তুম্পা, চারজন পাঁচজন আসছি নানা বাড়িতে বাসা থেকে, সালিশি বসার কথা, ওদের কাউকে দেখছি না আমি। মার কাছে কাগজটা করলো কি, মামার কাছে কাগজটা দিয়েছে, ঠিক আছে আমি ওদের ডাক্তার সাহেব কাগজটা দাও, মামা নিয়েই সে অন্যমোর। তারা নাকি আমার মাকে অনেক গালি গালাজ করছে, তার ফ্যামিলি ছোট লোকের বাচ্চা খরাতে বাচ্চা দেবে কিনা, মানে বিভিন্ন রকম গালি গালাজ করছে ওদের সাথে, পোলার কি আছে অমুক সমুক তমুক। অবশ্য তখন আমার চাকরিও ছিল না, আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, তখন আমার মনের মধ্যে খুব মাকে গালি গালাজ পর মামা মামাকে গালি গালাজ করছে যে আমরা কি ফ্যামিলি আর তোরা গেছো কোন ফ্যামিলির ভিতরে, আরেকটা মেয়ে তো আমি এনে দিতাম, তুই কি বল, তুই তো সবকিছু জানো, এটা কোনোদিনই সম্ভব না। গালি গালাজ করে মামা কাগজটা নিয়ে গেছে, সে ছিঁড়ে ফেলাইছে কাগজটা, না কি করছে সেটা আজও আমার জানা নেই। তারপরে মা চলে আসলো, অনুবাসী মামার বলতেছে তোরা বলছিলাম না কাগজটা না দিতে, এখন তো সব শেষ, আমি যে কিছু শেষ না, সামনাসামনি মামা ডাকবে এনে। তারপরে মামা আর ওকে সামনাসামনি করেনি, মামা কাগজটা নিয়ে গেল, কাগজটা নিয়ে আমি শুনছি পরে ওই যোর ফুফা আছে র্যাব, তার কাছে নাকি কাগজটা দিয়ে দিছিল, কিন্তু তারা বিয়েটা বিশ্বাস করে না, মধ্যখানে নানা মারা গেছিল, তারপর তো কথাবার্তা হয় না, ওরে নিয়ে গেছে এসে জালুকাঠিতে নিয়ে নাকি বিয়ে দিয়েছে আমি যতটুকু শুনছি। কিন্তু যেদিন বিয়ে দিয়েছিল যখন বাসরটা হয় ওর ভিতরে একটা আর্ধিক লাইন ছিল, ওর যখন ঘুমাই গেছে তো আমার একই টাইমে আমার ফোন দিয়ে উঠাইতে হতো না, আমি ওকে জিজ্ঞেস করতাম কয়টা বলছে, বলতো 12টাকে, আমি বলতাম 12টাকে, এক সেম টাইম ঘুমাই গেছে যখন সম্পর্কে ছিল ওর সাথে। এরকম জালুকাঠিতে নিয়ে বিয়ে দিল, দিয়ে তো ওই পাঁচ দিন আমি ঘুমাইতে পারিনি, মানে ও তো আর হাজবেন্ডের সাথে মেলেই নেই টোটালি, তাকে মার ধর বিভিন্ন রকম বাসর ঘরটা ও ছিঁড়া ফিরা ভালাই একদম সব একসাথ করে ফেলাইছে এখানে, মানে ওই যে দুই মাস ছিল দুই মাসে ওরা ইউজ করতে সে টোটালি পারে। আমি পরবর্তীতে ওর সাথে যখন কথা বলছি, ও যখন বলছে আমাকে এই কথাগুলো, ও মাইনে নিতে পারে নাই। তারপরে আমি ওরকম যখন মারতাম আমার নিজের খুব মানে ঘুমাইতেই না, আমি শুধু হাঁটতাম এরকম, মানে আমার আবার নর্মাল হয়ে গেছে যেহেতু আমার মাকে অপমান করছে, এর জন্য যে আমি আমার মার বিরুদ্ধে কোনো কিছু করতে পারতাম না, মা যা বলতো সেটাই। তো মা আমার বলছে তুই কি করবি বল, আমি বলছি মা তোমরা যতই যাবো বাবা আমি কিন্তু তোমার ভাইয়ের মেয়ের আর বিয়ে করবো না, কারণ রক্ত তো একই তোমাদের, ওরা বিয়ে করছি ও এখন না বলতেছে, তাহলে তোমার মামা তোমার যে ভাইয়ের মেয়ে সে বলবে না বুঝি, আর ওটা শ্রীলঙ্কান মেয়ে, ওর নানা বাড়ি শ্রীলঙ্কা, ও আজ গতকাল ছিল ভারত কত, ও তো ইংলিশ মিডিয়াম পড়ে এখন, মানে ক্লাস টেনে পড়ে কুয়েতে, ও সে এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না।
আচ্ছা এবার আমি একটু জানতে চাই, আপনার শিউলির সাথে মানে শিউলি তো শিমুল, শিমুলের সাথে কি এখনো সম্পর্ক আছে?
সম্পর্ক আছে বলতে সেটা আমার ফোনে কথা হয়
মাঝে মাঝে,
মাঝে মাঝে না সেটা প্রতিদিন বলতে গেলে।
ওকে আপনাকে এখনো ভালোবাসে?
ভালো তো অবশ্যই বাসে।
আপনিও ভালোবাসেন?
আমি যথেষ্ট ভালোবাসি তাকে।
হোয়াট ইজ দ্য সলিউশন?
সলিউশনটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে তার সাথে আমার সাথে কোনোদিন সম্ভব না, আমি কোনোদিন আর যাবো না, এবং আমি তাকে শুধু একটা জিনিস অনুরোধ করতেছি তাকে, যে তুমি একটা বাচ্চা নাও, কিন্তু সে বাচ্চা নেবে না, সে প্রতিজ্ঞা করছে, যেহেতু আমি তো বললাম শ্বশুর বাড়ি থেকে সে ভালো নেই, তার বিয়ে হয়ে গেছে আজকে দুই তিন বছর হয়ে গেল।
ভালো নাই কেন শ্বশুর বাড়িতে?
সে তো তার শ্বশুর বাড়ির জীবনে দেখেই না এখন পর্যন্ত,
দেখেইনি মানে তার
নিজের বাড়িতে দেখার বিষয়টা হচ্ছে ওর যে নানা, সে তো হেত্তেসা ছিল, সে যে চালাচ্ছিল, আর আমার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আমি যদি ওর সামনাসামনি হতে পারতাম তখন থেকে তাহলে সে আসতো। তো ওই কলেজে তো পরীক্ষা যখন হয় তখন তো পুলিশ গার্ড থাকে, তো আমার মনের মধ্যে ক্ষোভ ছিল যে আজকে পুলিশ দিয়ে তোর আমার রাখছো, আমার ইচ্ছে ছিল যে আমি তোরে দেখাই দেবো। আমার মূলত সাংবাদিক হওয়ার যে ইচ্ছাটা সেটা আমি বলতেছি কি কারণে, যে তখন আমি ঢুকতে পারিনি, তখন অনার্স যখন সেকেন্ড ইয়ার করে তখন একটা সুযোগ পেলাম, পত্রিকায় দেখলাম যে স্টাফ রিপোর্টার চাচ্ছে কলেজ ভিত্তিক, তো আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর আমার ওখানে একটা ইন্টারভিউ নিল, আমি টিকে গেলাম সাংবাদিক হওয়ার কারণে। তারপর তোর রাখতো তখন, তারপর তো ইন্টার পরে খেবার যখন হলো ওর সাথে, ওর ফ্যামিলিও জানে এখন যে ভালো নেই, এবং তারা এখন বলে যে আমার সাথে দেওয়াটাই নাকি তাদের উচিত ছিল, তারা এখন বলে। আর ওর নানা মারা গেছে, ওর নানা তো টাকা পয়সা কম খায় না, ওর সাংবাদিক হওয়ার আমার প্রথম নিউজটাই ছিল ওর নানা মক্কা সাহেব যাওয়ার কথা ছিল, মক্কা সাহেব যেতে পারেনি, হজ যাওয়ার সময় এয়ারপোর্টে বসে মারা গেছে আর কি কারণে ঢাকাতে। আমার নিউজটা ছিল এরকম যে হজে যাওয়া হলো না আর কাশিম মাস্টারের, প্রথম নিউজটা ছিল বিয়ের পরে, ওর তো বিয়ে হয়ে গেছে তার সাথে, কি হয়েছে পত্রিকা ওদের বাসায় পাঠাইছিলাম আমি, যখন আমি সাংবাদিক হলাম নাইম মোগল নাম লেখা ছিল ওখানে ফার্স্ট পেজের লাস্ট ইয়ার ছিল আঞ্চলিক পত্রিকায়। তো আমি আর ফুফারে বলতাম যে আপনি কতদিন গার্ড দিয়ে রাখবেন, এবার আমি আপনার একটা জিনিস ফুল র্যাব যখন হয়েছে তখন তো সাংবাদিক হয়েছি সাহস হয়েছি বিভিন্ন কনফারেন্সে গেছিটেছি, আর ফুফাকে আমি বললাম যে আপনি কতদিন ঘাট দিয়ে রাখবেন, আপনি র্যাব সবই বুঝছি, এবার যখন পরীক্ষা আমি তো আবার হলে ঠিকই যাবো, তখন আপনি কি করবেন? আর আমার ইচ্ছা ছিল আমি সাংবাদিকতা করব বলতে, আমি ওর পরীক্ষার হলে গিয়া ওর মাথার উপর একটা হাত রাখিয়া যে তুমি সেদিন আমার সাথে বেমিনি করছো, এই কারণে বিয়ে করেও না বলছো। আর সেদিন অনেক লোক ঘাট দিয়েছে, আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি, ঢুকতে পারিনি ভিতরে, কিন্তু আজকে তো ঢোকার আর কোন রাস্তা নেই, কিন্তু বন্ধ করতে পারবে না। সাংবাদিকতা আমি মূলত এখন ছেড়ে দিয়েছি, আমার এক কথার লোক আমি। আমি ওর ইন্টারভিউ কিছু একবার গিয়েছিলাম হলে, হলে গিয়ে আমি যে কথা আমি সেটাই আমি ওই হলের মধ্যে বসেই বলে এসছি। আর বানারপাড়াতে আমার কাছে এমন কোন লোক নেই, ওছি থেকে যত বিত্তবান সমাজ এমপি চেয়ারম্যান যা বলেন সবাই জানে আমাকে এক নামে, আর এটা সবাই জানে আমার এই কাহিনীটা, বানারপাড়া এমন কেউ নেই যাওয়া জানা নাই। তারপরে আমি গিয়ে ওর মাথায় আমি হাত রাখছি, এইবার এই ইন্টার পরীক্ষা, এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে বানারপাড়া থেকে, আমি ওর মাথায় হাত রেখে বলে আসছি সবার মধ্যে বসা। তো এক টিচার ছিল চাকার কলেজের, উনি বলতেছে আপনি সাংবাদিক হন আর যাই হন না কেন, আপনি রুমের ভিতরে আসছেন, আপনার তো নিয়ম বাহির থেকে আপনি অডিট করবেন। আমি বলছি আপনি কথা কম বলেন। ওর মাথার উপরে হাত রেখে ওখানে প্রায় 100 স্টুডেন্ট ছিল হল রুমে বসা, আমি সেখানে বসে শুধু একটা কথা বলে আসছি যে সেদিন সবাই তোমার বেড়া দিয়ে আটকাইছে আমারে, কিন্তু মানুষের দিন এখন একভাবে যায় না, আজকে কি আটকাবে। আমার ইচ্ছে ছিল তোমার মাথায় আমি হাত রেখে আমি সাংবাদিকতা ছাড়িয়ে দিলাম, আমি প্রতিজ্ঞা করছি আমি সাংবাদিকতা আজ থেকে ছাড়িয়ে দিলাম, এবং তুমি ভালো থাকো, আমার তোমার প্রতি কোনো ই নেই, আমি তোমাকে ভালোবাসছি, বেমেনটা তুমি করছো, তুমি তোমার মায়ের লাশ শুয়ে প্রতিজ্ঞা করছো আমার সাথে, তারপরে অন্য জায়গায় বিয়ে করলা, কিন্তু তুমি যদি ইচ্ছা থাকতো তোমার কেউ কিন্তু মায়েরই ভালো, তুমি মরে গেলে সমস্যা ছিল কি, সে কোনো কথা বলো না, চোখের জল ছাড়িয়ে দিচ্ছে। আমি জানি ইচ্ছা করলে আমি যদি ওকে বলি ও চলে আসবে, কিন্তু আমার যে প্রতিজ্ঞাটা সেটা হচ্ছে গিয়া আমার মা তো অনেক অসুস্থ, কতদিন বাঁচে আমি জানি না, কিন্তু আমি সবসময় আমার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি জানি আমার মায়ের আগে মারা যায়, আমার মায়ের মৃত্যুটা জানি আমার দেখতে হয় না, কারণ সেটা আমি সহ্য করতে পারবো না, আমার মায়ের জন্য এত কিছু আমি যেভাবে আমি আনতাম, আমার মা না করছে দেখে আমি পারি নেই। তো আমার বিশাল কাজ চলতেছে সাউথ আফ্রিকার বর্তমানে, আর অনার্স তো করতেছি, আমার যেটা ইচ্ছে সেটা আমি বলতেছি, আমি যদি কোনোদিন বাইরে যেতে পারি আর আমার মা যদি এর মধ্যে মারা যায় আমি কোনোদিন দেশে আসবো না।
প্রিয় শ্রোতা, গল্পের শেষ এখানেই, আমরা জীবনের গল্প এখানে বলি, জীবনের গল্পে উত্থান পতন থাকে, কখনো কখনো ঢেউটা অনেক বড় হয়, কখনো কখনো ঢেউটা একেবারেই হয় না, স্থির থাকে, কখনো কখনো ছোট ছোট ঢেউ, কখনো কখনো ঝড়ের মতো আসে। জীবনের গল্পে কোনো ইকুয়েশন নেই, একেবারে উত্থান থাকবে, পতন থাকবে, পতনের পর আবার উত্থান হবে, তারপরে পতন থাকবে, আমরা সেটা মনে করি না। আজকে নাইম যে ঘটনাগুলো এখানে বলেছে সেই ঘটনা তার জীবনে যা ঘটেছে তাই, এখানে রং মাখানো কিছু নেই, এখানে রং ফেলে দিয়ে নতুন করে উপস্থাপন করার মতো কিছু নেই। আপনি কি নেবেন এই গল্প থেকে সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার, এবং হ্যালো 920 সবসময় স্ট্র্যাটেজি এই কৌশলটা মেনটেন করে চলে, সেটা হচ্ছে গল্প, জীবনের গল্প কেউ একজন বলে গেল এবং সেটার পরে সেই গল্প থেকে আপনি কি নেবেন সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এখানে আপনাকে কোন ধরনের ইসপের গল্প বলার মতো কোন ধরনের উপদেশ আমরা দিই না, এবং আমরা মনে করি আমাদের শ্রোতা যারা আছেন তারা সবাই আমাদের মতো বিজ্ঞ, কেউ কেউ আমাদের চেয়েও অনেক ভালো জানেন, সুতরাং গল্প শুনে তারা কি নেবেন সেটা একেবারে ব্যক্তিগত ব্যাপার। তবে নাইমকে আমরা আসলে কি বলে বিদায় দিতে চাই, আমার ঠিক আমার কিছু বলার মনে হচ্ছে যে ওর সাথে আমি খুব ভালো একটা সময় কাটিয়েছি, অনেক সুন্দর করে জীবনের গল্পগুলো বলে গিয়েছে। নাইম, এই যে এত সুন্দর এত পবিত্র একটা সম্পর্ক, মানে জীবনে অনেক সুযোগ ছিল তার সাথে বারবার শারীরিক সম্পর্ক করার, অনৈতিক সম্পর্ক করার।
সে আমাকে একটা কথা বলেছিল যে তোমার জীবনে ভুল একটাই যে তুমি আমাকে শারীরিক রিলেশনটা করো না, তাহলে এটা হতো না, কিন্তু আসলে আমি তো শারীরিক রিলেশন তার সাথে সম্পর্ক করিনি, এবং আমি সবসময় জানতাম যে সেই জিনিসটা আমার, আমি কেন এটা করতে যাবো, কিন্তু সেটা তার হলো না।
হ্যালো 920 যারা এতক্ষণ শুনলেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং একই সাথে শেষ বেলাতে আরো একবার মনে করে দিতে চাই এই বুধবারের রাত 11:10 মানে হচ্ছে হ্যালো 920, বুধবারের রাত 11:10 মানে হচ্ছে এবিসি রেডিও, বুধবারের রাত 11:10 মানে হচ্ছে কথা বন্ধু কিভিও, আপনার সাথে থাকবে, আপনাকে ওপেন করে দেবে, খুলে দেবে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বসে আপনি আপনার জীবনের কথা বলতে পারেন। আমরা এরকম লাখো লাখো ফোন পাই, আপনিও তার মধ্যে একজন হতে পারেন, আপনি ফোন করুন, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, 9115668। ফোন করার পর প্রথমে আপনি আপনার নামটি বলবেন, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন, এবং আপনি যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে যে ঘটনাটি বলতে চান সেটা খুব ছোট্ট করে বলে বলতে হবে আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করবার জন্য, এবং অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আর আমাদের ফেসবুক পেজে যারা এতক্ষণ কমেন্টস করেছেন বিভিন্ন রকমের মন্তব্য লিখেছেন নাইমকে নিয়ে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এগুলো নাইম দেখবে ফেসবুকে বসে। একই সাথে যদি নাইমের সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজটাতে, এবং ফেসবুক পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। সাধারণত আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়, বিশেষ করে আমরা অতিথিকার ফিরিয়ে নিয়ে আসি না, কিন্তু আমি বলেছিলাম অনুষ্ঠানের মাঝখানে মিরাকল বলে একটা ব্যাপার আছে, এবং এই গল্পে সেই মিরাকলটা আমরা নাইমের কাছ থেকে শুনবো এবং মিরাকলটা বলার পরই আমাদের এই গল্পের মানে নাইমের গল্পটা শেষ হবে। মিরাকলটা আসলে কি নাইম?
এটা হচ্ছে গিয়ে আসলে ওর বিয়ের পরে ওর যখন আমার সাথে বিয়েটা হয় কিছুদিন পর হঠাৎ করে দেখলাম যে আমার বা হাতের কর্দিটা অলরেডি মুছে গেছে। আসলে তখনই আমি মনের ভিতরে আমার টাস্ক করছিল যে আসলে বিষয়টা এরকমই। আসলে সত্যিকার অর্থে আমি ওর কাছে পরে এখন তোর সাথে আমার যোগাযোগ আছে, আমি ওর সাথে মাঝে সাথে কথা বলি ফোনে। ওর বাম হাতের কর দুটো নেই এখন, ডান হাতের দুটো আছে কিন্তু বাম হাতের দুটো এখন নেই, দুজনের নেই, আমারও নেই ওরও নেই, কিন্তু ডান হাতের এখনো আজও আছে।
মানে আপনাদের আপনার ডান হাতের যেটা দুটো কর বেশি আছে এখনো ওর আছে?
আর ওর বাম হাতের দুটো বসে গেছে, আমার তো নেই, একই অবস্থা দুজনের।
অদ্ভুত একটা ব্যাপার। এবং এই যে নাইমের যে ব্যাপার, নাইমের যে হাতের করের যে ব্যাপারটা, সেটা আপনারা ফেসবুকে গেলে আপনারা ওখানে দেখতে পাবেন যে ফেসবুকে আমরা নাইমের হাতের ছবি দুটো দিয়ে দিব। আমরা আবারও বলছি facebook.com/hello8920 এটা হচ্ছে আমাদের ফেসবুকের পেজ, ওখানে গিয়ে আপনি নাইমের হাতের ছবিটি দেখতে পাবেন। সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো হ্যালো 8920 এখানেই শেষ হচ্ছে। আগামী বুধবার আবারও কথা হবে কথা বন্ধু কিবরিয়ার সাথে, তবে শেষের গানটি থাকছে নাইমের জন্য।
জোনাকি গাছিস হাওয়া দিয়ে যাসিস, তাতে আমার কিছু যায় আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না। ওঠে আনন্দ চান গলায় গলায় গান, শুধু আমার গলায় সুর আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না। নিজ ভূমে পরবাসি একাকার ভালোবাসি, তাতে তার কিছু যায় আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না। জোনাকি গাছিস হাওয়া দিয়ে যাসিস, তাতে আমার কিছু যায় আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না। ওঠে আনন্দ চান গলায় গলায় গান, শুধু আমার গলায় সুর আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না। আমি ভাসি মেঘবতী ভাসে না, সে যে এখন আমায় ভালোবাসে না। জোনাকি গায়ে ফিসফিস হাওয়া দিয়ে যাসিস, তাতে আমার কিছু যায় আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না। ওঠে আনন্দ চান গলায় গলায় গান, শুধু আমার গলায় সুর আসে না, সে যে এখন আমায় ভালোবাসে 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 না।
This track was downloaded from FusionBD.com.